This track was downloaded from FusionBD.com.
সুশান্ত, বিমল, জগদীশ, কার্তিক ও হিমাংশ তারা পাঁচ বন্ধু। তাদের মধ্যে কার্তিক সাহসী এবং গোয়ার টাইপের। সবার বয়স ২৫ নিচে। বৈশাখ মাস, বিকেলে কাল বৈশাখের এক ঝাপটা হয়ে গেছে। এখনো আকাশে মেঘে ঢাকা, প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে। অমাবস্যার রাত, গভীর অন্ধকার। তারা বাহির ঘরে বসে তাস খেলছে আর গল্প কুচুপ করছে। এক পর্যায়ে সুশান্ত বলল, কার্তিক, তুই যে এত সাহসের কথা বলিস, আমরা তোর সাহস পরীক্ষা করতে চাই। সুশান্তর কথায় সবাই সাপোর্ট করল। কার্তিক বলল, ঠিক আছে, সাহসের পরীক্ষার জন্য আমাকে কি করতে হবে? সুশান্ত বলল, শোন তাহলে, আজ অমাবস্যার অন্ধকার রাত, ঠিক ১২টার সময় শ্মশানে গিয়ে একটি শাবল পুঁতে আসতে হবে, তাহলে আমরা বুঝব তোর সাহস আছে। সবাই বলল, হ্যাঁ, এটা করতে পারলেই প্রমাণিত হবে তুই সাহসী যুবক। কার্তিক বলল, এটা আমার জন্য সহজ কাজ। মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা, খরস্রোত, কংস নদীর পাড়ে গভীর জঙ্গল, নদীর তীরে শ্মশান, আশেপাশে কোনো লোকালয় নেই, মেঘাচ্ছন্ন অমাবস্যার অন্ধকার, গভীর রাত, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, ভূতের পরিবেশের জন্য উপযুক্ত সময়। অন্য বন্ধুরা তাকে একটি শাবল হাতে দিয়ে বলল, যা, আমরা এখানেই থাকব, তুই আসলে তোকে একটা পুরস্কার দেব, এরপর সবাই বাড়িতে গিয়ে ঘুমাবো। কার্তিক একটি ধুতি পরিধান করে লোহার শাবল হাতে নিয়ে শ্মশানের দিকে ছুটল। তাদের গ্রামের পরে বিস্তৃত মাঠ, এরপর গভীর বন পার হয়ে শ্মশানের কাছে গেল। তার কাছে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। এখানে প্রতিদিনই লাশ পুরানো হয়, শ্মশানের ধোঁয়া উঠছে। তার মনে হচ্ছে সন্ধ্যার আগেই সব দাহ হয়েছে। ভয়ে তার বুকটা ধুক ধুক করে উঠল। তাও সে সাহস করে সামনে এগিয়ে গেল, ঈশ্বরের নাম নিয়ে শাবক পুঁতে ফেলল। এদিকে চার বন্ধু কার্তিকের অপেক্ষায় বসে আছে। শ্মশান থেকে ফিরে আসতে সময় লাগার কথা ১ ঘন্টা, কিন্তু ২ ঘন্টার পার হয়ে যাওয়ার পরও কার্তিক ফিরে আসে না। সুশান্ত বলল, চল বাড়ি গিয়ে ঘুমাই, ও মনে হয় শ্মশানে না গিয়ে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছে। কার্তিকের বাড়ি একটু দূরে পশ্চিম পাড়ায়, আর বাকি চারজনের বাড়ি আশেপাশে। মাঝে মাঝে কার্তিক বিমলের বাসায় ঘুমায় রাতে। তার বাড়ির লোকজন মনে করেছে আজও কার্তিক বিমলের সাথে ঘুমাচ্ছে। সকালে কার্তিকের ছোট ভাই রবি বিমলদের বাড়িতে তাকে খুঁজতে আসে, এসে তাকে আর খুঁজে পায়নি। তার বন্ধুরা জানতে পেরেছে যে কার্তিক রাতে বাড়ি যায়নি, সবাই তাকে খুঁজতে খুঁজতে শ্মশানে গেল। শ্মশানে গিয়ে দেখে সেই শাবক জাগা মতোই পুঁতে আছে, আর তার পাশে কার্তিকের লাশ পড়ে আছে। তাহলে কি হত্যা করেছে তাকে, এই রহস্য এখনো উদ্ঘাটন হয়নি। ভাইয়ারা, ভালো লাগলে ঘটনাটি পড়ে শোনাবেন। ধন্যবাদ আপনাদের।
শুনছেন ভৌতিক 90.8। সবটা হচ্ছে ঠিক এই মুহূর্তে রাত ১২:০৭-২৫ এবং গত অনেকগুলো এপিসোডে আপনাদের প্রত্যেকের মানুষের রিকোয়েস্ট ছিল যে আমরা শ্মশান ঘাটের কোনো গল্প শুনাবো, এবং শুরুতেই আমরা কোনো ইন্ট্রো ছাড়া কিন্তু আজকে শুনে ফেললাম শ্মশান ঘাটের একটি চমৎকার ঘটনা। এই মুহূর্তে আর্য কনক এবং ফিরোজ খান আপনার সাথেই রয়েছি এবং থাকবো ঠিক রাত ২ পর্যন্ত, এবং এমনও হতে পারে আজকে এমন স্পেশাল কিছু ঘটনা এবং স্পেশাল কিছু কেস নিয়ে আজকে আমরা হাজির হয়ে গেছি যে শোটা আপনার হৃদয়টাকে ছুঁয়ে যাবে। ইনফ্যাক্ট আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজকের যেসব ঘটনাগুলো থাকবে সেসব ঘটনা বা অন্য কোন রেডিও স্টেশনে অন্য কোন হরর শোতে এখন পর্যন্ত কোথাও কোনো পাবলিশ হয়নি, একেবারে নিউ ঘটনা। এবং ভূতে যারা বিশ্বাস করেন এবং যারা করেন না তাদের দুজন দুই ধরনের পছন্দের মানুষকে আজকে একটু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ফেলে দিবে, বিকজ আজকে আমরা ভূত নিয়ে রিসার্চ করে এমন কিছু মানুষকে আমরা স্টুডিওতে নিয়ে আসবো কিছুক্ষণের মধ্যে, তাদের সেসব ঘটনা এবং তাদের সেসব থিসিস এবং রিসার্চ গুলো আপনাকে একটু চিন্তায় ফেলে দিবে। আপনাকে চাইলে কিন্তু আপনি SMS এবং ফেসবুক দুটো মাধ্যমে আমাদের সাথে জয়েন করে ফেলতে পারেন। যদি ফেসবুকে জয়েন করতে চান সিম্পলি চলে যাবেন facebook.com/asianradio সেই ঠিকানা, এবং শুরুতে যে পোস্টটি পাবেন সেই পোস্টে চাইলে আপনি লাইক দিয়ে কমেন্ট করতে পারবেন। আমরা ট্রাই করবো রাত দুটো পর্যন্ত সেখান থেকে আপনার মূল্যবান মন্তব্যগুলো শুধুমাত্র অনিয়ার করবার, এবং আমি আরো একবার বলছি শুধুমাত্র মূল্যবান মন্তব্যগুলো আমরা নেবার চেষ্টা করব। আর SMS মাধ্যমে যদি আপনি আমাদের সাথে জয়েন করতে চান,
আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR space আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে।
এন্ড অফকোর্স শুরুতে আমরা একটা ঘটনা শুনে ফেলেছি, দ্বিতীয় ঘটনা শুনবো, তার আগে আপনাকে বলছি আপনি যদি অডিয়ারে এসে আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চান তাহলে যেটা করতে হবে আপনাকে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলতে হবে AR space দিয়ে লিখতে হবে B90.8 আর একটি স্পেস দিয়ে আপনার নাম, এরপর সেল ফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বার। একটা ঘটনা পাঠানোর জন্য আমাদের ফেসবুকে ভৌতিকের একটি পেজ which is facebook.com/bhautik90.8। bhautik banata ami arekbar shobake mone koriye dite chai bhoutik the 90.8 apnake dite hobe kono rokomer space charai email er madhye jara chaacchen ghotonar record kore patabe tader jonno option ti amra khola rekhechi ebong sei option ti hocche bhoutik90.8@gmail.com bhoutik er banan hocche sei ager motoi bhoutik। amra second story ta shune felbo ebong er por pori apnar comment ebong sms niye fitchi arje konok ebong Firoz Khan।
শেষ প্রান্ত তেতুলিয়া থেকে বলছি, ঘটনাটি আমার নিজের সাথে ঘটেছে, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি আপনাদের খুব বড় একজন ভক্ত। হঠাৎ একদিন গভীর রাতে আমি শুনি প্রায় বাইরে থেকে এক ভয়ঙ্কর আওয়াজ আমার কানে আসছে। আমি এই আওয়াজ শুনে খুবই ভয় পাই, তারপর সপ্তাহখানিক খেয়াল করি কোনো আওয়াজ নেই। আমি একদিন ভূতের হিন্দি মুভি দেখে রাত 12টার দিকে শুয়ে পড়ি। ঠিক ওই দিন রাতে যা ঘটল, শোবার পর আমার ঘুম আসে না, তখন আমি ফেসবুকে ঢুকি, একটু পরে ঘুমের ভাব আসে, ঘুমিয়ে পড়ি। ঘুমের অবস্থা হঠাৎ আবারও সেই ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাই। আওয়াজটা শোনার পরও একটু পরে ঘুমিয়ে পড়ি। ঘুমের অবস্থায় কে যেন আমার শরীরটা ধরে ছাঁকে দিল। আমি তখন ভয়ে উঠে বসি, দেখি একটা অদ্ভুত চেহারার মেয়ে আমার সামনে বসে আছে। মেয়েটি ছিল খুবই লম্বা, চোখগুলো বড় বড়, চুলগুলো কোঁকড়ানো, ছোট এলোমেলো, পরনে ছিল কালো পোশাক, হাতের নখগুলো লম্বা লম্বা, দাঁতগুলো সাদা ফিটফিটে বড় বড়। প্রকৃতপক্ষে চেহারা ছিল খুবই বিকট আকৃতির, এখনো খেয়াল করলে শরীরটা শিহরে ওঠে। তখন মেয়েটাকে দেখে ভয়ে শরীর থেকে ঘাম ঝরতে লাগলো, ভয় চড়ে চিৎকার দেই। চিৎকার শুনে সবাই আমার রুমে আসে, দেখি মেয়েটা আর রুমে নেই। তারপর একটু পরে আমি সুস্থ হয়ে সবাইকে সবকিছু খুলে বলি। পরের দিন সকালে এক কবিরাজ এসে আমাকে একটা তাবিজ দিয়ে বলল, এই তাবিজটা তোমার সাথে থাকলে তোমার কোনো ভয় নেই। আমি তাবিজটা গলায় দেই। কয়েকদিন পরে হঠাৎ ঘুমের অবস্থায় কে যেন আমার পা ধরে টানছে। আমি কিছু মনে করিনি, কারণ আমি জানি আমার কাছে তাবিজ আছে। আমি আবার ঘুমিয়ে পড়ি। রাত দুটার দিকে কে যেন আমার খাটটা উপর থেকে ফেলে দিল। ভয়ে আমি উঠে বসি। ভয়ে আমার শরীর থেকে ঝরঝর করে ঘাম বেরোচ্ছে। আমার সামনে দেখি আবারও সেই বিকট আকৃতির মেয়েটি বসে আছে। ভয়ে আমার কুলিচা শুকিয়ে গেল। আমি এত জোরে চিৎকার দেই যেন আমার গলা ফেটে যাচ্ছে, কিন্তু কেউ আমার চিৎকার আওয়াজ শুনতে পায় না। আমি যত জোরে চিৎকার দেই মেয়েটা তত জোরে আওয়াজ করে হাসতে থাকলো। সে হাসতে হাসতে আমার দিকে আসতে লাগলো। যখন মেয়েটি কাছে এসে আমাকে ধরতেছিল তখন একটা জোরে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলি। 30 মিনিট পর জ্ঞান ফেরে আমার। মা আমাকে বলল, তোর গলায় তাবিজ কই? আমি বললাম, আমার গলায়, কিন্তু চেয়ে দেখি তাবিজটা নেই। এই ঘটনা শুনে পাশের গ্রামের এক কবিরাজ নিয়ে আসে। কবিরাজকে সবকিছু খুলে বললাম। কবিরাজ আমার রুমে আসলো। কিছুক্ষণ পরে সে বাইরে এলো। কবিরাজ বলল, তোমার রুমের যে খাটটা আছে সেটা হলো অনেক দিনের পুরনো গাছের কাঠ দিয়ে তৈরি। ওই গাছের নিচে একটা মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছে। বাবা বলল, সে তো সেই 1998 সালের ঘটনা। তারপর কবিরাজ আমার রুমটা বন্ধ করে দিল এবং আমাকে তাবিজ দিল। কিন্তু 3 দিন পর আবার সেই একই ঘটনা। রাত ঠিক 12টার দিকে উঠান থেকে আমার চাচাতো ভাই সুজন আমাকে ডাকছে। আমি বাইরে গিয়ে দেখি সুজন ভাই দাঁড়িয়ে আছে। আমি বললাম, ভাইয়া তুমি এত রাতে? সে বলল, ভালো লাগে না তাই আসলাম। আমি বললাম, ভেতরে? সে বলল, না চল বাইরে থেকে ঘুরে আসি। আমরা যাচ্ছি, হঠাৎ গল্প করতে করতে সে আমাকে বলল, কিরে তোর মেয়েটার খবর কি? কথাটা শুনে আশ্চর্য হয়ে তার মুখের দিকে তাকাই। দেখি সুজন ভাইয়ের জায়গায় সে বিকট আকৃতির মেয়েটা দাঁড়িয়ে আছে। আমি একটা চিৎকার দিয়ে দৌড়ে আসতে বাড়ির সামনে একটা পুকুর ছিল, পুকুরে পড়ে যাই। ঘরের দিকে আমি টের পেয়ে দেখি আমি হাসপাতালে। মাকে আমি বলি, হাসপাতালে কেন আমি? মা বলল, তুই রাতে কিভাবে যেন পুকুরে পড়ে গেছিস। পুকুরে পড়ে তোর পায়ে অনেক আঘাত পেয়েছিস। পরে আমি রাতের ঘটনা খুলে বলি। তারপরে কবিরাজ আমার বাড়িটা বন্ধ করে দিল এবং আমাকে রাতে বাহিরে যেতে নিষেধ করে। সেই ভয়ে এখনো আর রাতে কোথাও বের হই না। তবে এখনো মাঝে মাঝে মনে হয় সে বিকট আওয়াজ আমার কানে আসে। ভাইয়ারা, ঘটনাটি ঘটেছিল 2013 সালে। ভালো লাগলে পড়ে শোনাবেন।
No doubt about that, you are listening to Asian Radio 90.8 FM. TK Mukhtar Jekornok ebong Firoz Khan er sathe cholche Bhautik 90.8. Arekbar mone kore dite chai apnake TK Mukhtar je ghotona ta shune felam onekta bishwasjoggo ekta ghotona moto mone hoyeche ebong je sob ghotona gulo ghote thake beshirbhag ghotona emon hoye thake apnara onekei khyal kore dekhechen je ajke shurutei amra jokhon shorter record ebong shurute jokhon chhadchhilam ebong play korchhilam ebong tokhon background e ekta jhijhir jhijhir ekta music peyechhilam je music ta sadharonoto unexpected chilo amra jani na eta sadharonoto amader station e age kokhono kono dino ei dhoroner problem hoyni ebong ajke je ghotona ta ghoteche she ghotona ta adau bhautik নাকি নর্মাল নাকি প্যারানর্মাল সে ব্যাপারে এখন পর্যন্ত কনফিউশন কাজ করছে অনেকটা থমথমে আপনি বলতেই পারেন। সো আরেকবার বলছি, শুরুতেই আমরা ঝিঝির একটা শব্দ পাচ্ছিলাম যেটা কোনো স্টাইল না আমাদের ভৌতিক 90.8 শুরু করবার মতো, এবং সেই ঝিঝির শব্দটা সত্যি আমাকে প্রডিউসারকে ফিরোজ খান সহ স্টেশনে এই মুহূর্তে যারা রয়েছে প্রত্যেকটা মানুষকে ভাবিয়ে তুলেছে। লেটস সি হোয়াট হ্যাপেন, বিকজ আইটি অ্যাডমিনিস্ট্রেটর যারা যারা রয়েছে তারা কিন্তু অলরেডি সেটা নিয়ে রিসার্চ শুরু করে দিয়েছে। আমরা যদি কোনো প্রবলেম না পাই তাহলে 100% ধরে নেব যে দিস ইজ সামথিং হুইচ ইজ আ ভেরি প্যারানর্মাল। SMS এবং ফেসবুক মাধ্যমে আপনি আমাদের সাথে জয়েন করতে যদি চান তাহলে SMS মাধ্যমে কি রয়েছে যেটিতে আপনাকে লিখতে চাইলে লিখে ফেলতে হবে AR স্পেস আপনার নাম আরেকটি স্পেস দিয়ে আপনার লোকেশন এবং কথাবার্তা সেন্ড করতে হবে 2323 এই নাম্বারে। আর যদি চান ফেসবুকে আপনি আমাদের সাথে কানেক্টেড থাকবেন, ভৌতিক টিপের সাথে কানেক্টেড থাকবেন, আপনার জন্য অপশনটি হচ্ছে facebook.com/asianradio। আর সেই অ্যাড্রেসে চলে যাবেন এবং সেখানে ভৌতিকের যে পোস্টটি পাবেন আপনি সেটি কমেন্ট করবেন, পারলে শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা মিস না করে ফেলে। ইনফ্যাক্ট আপনি কমেন্টে আপনার কোন বন্ধুদেরকে চাইলেই মেনশন করতে পারেন। এবি আবির আমাদেরকে সেখানেই দেখেছেন, ভাই আবি আবির নারায়ণগঞ্জ থেকে শুনছি আপনাদের শোটা, আমার কাছে খুব ভালো লাগে তাই মিস দেই না। অলরাইট, আমরা সার্থক যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং কিছুক্ষণ আগে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা নিয়ে সত্যি আমরা অনেক বেশি চিন্তিত, আপনাদের কেমন মন্তব্য সে ব্যাপারে একটু প্লিজ জানাবেন। সারাওর সারওয়ার আলম মামুন তিনি বলছেন, বাসায় একা একা ভৌতিক এফএম শুনে ভয় লাগছে, গা ছমছম করছে, জানালা খোলা ছিল এখন জানলা লাগিয়ে দিয়েছি। ওকে, বুঝতে পারলাম। রয়েছেন ইব্রাহিম খান আলিফ, তিনি বলছেন পশ্চিম মুক্তারপুর মুন্সীগঞ্জ থেকে আপনি শুনছেন, প্রতি সপ্তাহেই থাকি এবং থাকার চেষ্টা করি, ধন্যবাদ আপনাকে। তুষার খান তিনি বলছেন, রেডিওতে যতগুলো হরর শো রয়েছে তার মধ্যে একমাত্র ভৌতিক 90.8 শোটি বিজ্ঞাপন মুক্ত একটি শো, আশা করব আগামীতে যেন বিজ্ঞাপন মুক্ত থাকে। আর এটাই ভৌতিক 90.8 এর একটি প্লাস পয়েন্ট যার ফলে অনেকেই এই শোটা পছন্দ করে। এবং আমার ব্যক্তিগত মন্তব্য যদি আমি জানাই, আমি বলবো যে না, ভৌতিকে ইমান হোসাইন তিনি বলছেন, মাদারীপুর কালকিনি থানায় কওয়ালিয়া থেকে ইমন বলছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ফাইন। রয়েছেন আমাদের সাথে হামিন হাসনাত এবং আতিকুর রহমান। আতিক, এসএমএস মাধ্যমে কে কে রয়েছেন? ফিরোজ,
লিখতে পারেন আজকের শো সম্পর্কে কোন ঘটনাগুলো আপনার কাছে অনেক বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে, কোন ঘটনাটি আপনার ভয় লাগছে না, সেই মতামত আপনি আমাদেরকে লিখে পাঠান। লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে, প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা, লিখে পাঠিয়ে দেবেন 2333 এই নাম্বারটিতে। আমাদেরকে সাথে এই মুহূর্তে SMS এর মাধ্যমে যুক্ত আছে মাসুম ডেমরা রসুল নগর থেকে, লিখেছে, ভাইয়া আমি ভৌতিক শুনছি, আমার খুব ভয় কাঁপা শুরু হয়ে গেছে শরীর, এমনটা লিখে জানিয়ে দিয়েছে। লিখেছে আমাদেরকে নাইম ফার্মগেট থেকে, তার পাঁচ বন্ধু মিলে আমাদেরকে শুনছে, আরো ভয় আচ্ছা আশা করি আরো ভয় পাবো। এমনটা লিখেছে শান্ত রবীন্দ্র মুন্সীগঞ্জ থেকে, লিখেছে আমি আর আমার বয়ফ্রেন্ড একত্রে শুনছি, ফিরোজ ভাই কনক ভাই আমরা আরো ভয় পেতে চাই, নিশ্চয়ই আমরা চেষ্টা করছি আপনাদেরকে প্রত্যেকটা শোতে প্রত্যেকটা ঘটনা দিয়ে অনেক বেশি ভয় পাইয়ে দিতে, সাথে থাকুন। আমাদের সাথে আছে MD হুসেন কাওলাবাজার থেকে, ওয়েলকাম ভৌতিক, থ্যাংকস ফিরোজ খান অ্যান্ড এশিয়ান রেডিও, কনক ভাইকেও থ্যাংকস জানিয়েছে। তানভীর আছে আমাদের সাথে পরিমণি লিখেছে উত্তরা থেকে, আমাদের সাথে আছে আরো ভয় পেতে চাই, নিশ্চয়ই সাথে থাকুন। তন্বী উত্তরা থেকে, সে তার বড় ভাই তামজিদ মিলে শুনছে আমাদেরকে, থ্যাংকস আমাদের সাথে থাকুন। লিখেছে আমাকে সাইফুল ইসলাম যাত্রাবাড়ি থেকে, নাইস শো। আমরা লিখেছে দীপু আছে আমাদের সাথে, জুলিয়াস এবং সাথে কে সৈকত রাজ আছে আমাদের সাথে, অসংখ্য বন্ধু আছে, থ্যাংক ইউ সো মাচ।
এন্ড নাও উই আর মুভিং ফরওয়ার্ড টু দ্য নেক্সট স্টোরি, যে স্টোরিগুলো আপনাদের ভেতর থেকে একজন আমাদেরকে ইনবক্স করে পাঠিয়েছেন এবং একজন না মূলত বিভিন্ন জন আমাদেরকে ইনবক্স করছেন, সেখান থেকে শুধুমাত্র বিশ্বাসযোগ্য ঘটনাগুলো আমরা ফিরোজ খানের কণ্ঠে শুনছি। আপনি যদি এরকম কোনো ঘটনা আমাদেরকে ইমেইল করতে চান, ইনবক্স করতে চান, তাহলে ফেসবুকের ফ্যান পেজে যেটি রয়েছে ভৌতিকের, সেই ফ্যান পেজে চলে যাবেন, উইচ ইজ facebook.com/bhautik90.8। সো লেটস গো এন্ড এনজয় দ্য থার্ড স্টোরি।
ভাইয়ারা, আমার সাথে 2013 সালে এই ঘটনাটি ঘটে। আমি গ্রামে থাকাকালে আমাদের বাড়ি ভূতের নামে বেশ পরিচিত। আমাদের এলাকায় কম বেশি সবাই জানে আমাদের বাড়িতে ভূত আছে, আমি নিজেও অনেকবার দেখেছি। আমাদের বাড়ির চারপাশে প্রচুর পরিমাণে ঝোপঝাড়, দিনের বেলা ওখানে কেউ যেত না ভয়ে। আমি অনেক রাত জেগে পড়াশোনা করতাম, তাই প্রায় প্রায় রাতে 12টা থেকে 1টার দিকে ঘরের একদম পাশে কারো গুনগুন করে কান্নার শব্দ শুনতে পেতাম এবং ঘরের চালের উপরে কেউ হাঁটলে তার শব্দ পেতাম, তবুও তেমন ভয় পেতাম না, কারণ একদম ছোটবেলা থেকেই এগুলোর সাথে অভ্যস্ত হয়ে গেছে। এখনো যদি কেউ মধ্যরাত অবধি জেগে থাকে দেখার জন্য, দেখতে পাবে উঠোনের মাঝখানে দিয়ে একজন মহিলা সাদা কাপড় পরে উঠানে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে চলে যাচ্ছে। তারপর সাদা ঘোড়া এবং অনেকটা গরুর আকৃতির মতো দেখা যায়, কিন্তু সেটার মাথা নেই। একদিনের ঘটনা বলি। জানেন যে সাধারণত গ্রামের বাথরুম একটু দূরে হয়ে থাকে। আমাদের বাথরুমটা ছিল বাসার পেছনে, তার পাশে ছিল ছোট একটা পুকুর এবং তার পাশে অনেক বড় একটি তাল গাছ। সেদিন ছিল জ্যোৎস্না রাত। আমার খালামণি বাথরুমে যাবার জন্য বের হলো। শেষ করে যখন পুকুরে হাত পা ধুতে ছিল, হঠাৎ করে তার চোখ যায় কর্নারের তাল গাছের দিকে। সে তাকিয়ে দেখে একজন লোক সাদা কাপড় পরা সে তাল গাছের উপর থেকে নিচে নামছে, পা উপরের দিকে এবং মাথা নিচের দিকে। তার নামতে নামতে কোথাও যেন উধাও হয়ে গেল। খালামণি ভয় পেল অনেক। তখন সে পেছনে কারো উপস্থিতির শব্দ পায়। তাকিয়ে দেখে একজন মহিলা। খালামণি ভাবছে হয়তো তার বড় ভাবি আসছে মনে হয় বাথরুম করার জন্য। সে বলে, ভাবি তুমি আসছ? কোনো সারা শব্দ নাই। একটু পরে সেও ঘাটে নামল হাত পা ধোয়ার জন্য। তখনও খালামণি জানে না যে তার পাশে কি সত্যি তার ভাবি না অন্য কেউ, কারণ তার মাথায় কাপড় দিয়ে ঘুমটা ছিল। খালামণি তাকে বলে, আমি উপরে দাঁড়িয়ে আছি, তুমি আসো। এই বলে যখন উপরে উঠে যাবে, তখনই তার হাত ধরে পানির ভেতরে ফেলে দেয়, অনেকক্ষণ তাকে চুবায়। এরপর আর কিছুই তার মনে নেই। এদিকে তাকে বাসায় দেখতে না পেয়ে সবাই খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজার পরে দেখে পুকুর পাড়ে সে পড়ে আছে। তাকে বাসায় আনা হয়। যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সবকিছু সবাইকে খুলে বলে। ওই দিনের পরের থেকে খালামণি ধীরে ধীরে অসুস্থ হতে থাকে। সবসময় একা একা থাকে, কারোর সাথে কোনো কথা বলে না। আর সে প্রতিদিন রাতে কান্না করত আর বলত, আমায় নিয়ে যাবে, আমায় নিয়ে যাবে। অনেক হুজুর ফকির দেখানো হয়েছে, কিন্তু কেউ কিছু করতে পারেনি। আস্তে আস্তে খালামণি শুকিয়ে যেতে থাকে। অবশেষে একদিন খালামণি রক্ত বমি করে মারা যায়। তার মারা যাওয়ার প্রায় এক মাস পর একদিন তার ভাবি দেখতে পায় উঠানে কোনো এক কোণে আমার খালামণির মতো একজন বসে আছে। আমাদের পরিবারের অনেকেই দেখেছে তা। ভাবি তিন দিন স্বপ্ন দেখেছে যে খালামণি তাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু সে কি বলে তা ভাবি কিছুতেই বুঝে না। আমার নাম মোহাম্মদ গালিব হোসেন, আমি বরিশাল থাকি। খোদা হাফেজ।
অসংখ্য ধন্যবাদ গালিব হোসেনকে, যিনি আমাদেরকে একটি ঘটনা লিখে পাঠিয়েছেন। আপনি এই মুহূর্তে শুনছেন ভৌতিক 90.8 শুধুমাত্র এশিয়ান রেডিও 90.8 FM, যেখানে আজকে কনক এবং ফিরোজ খান আপনার পাশে থাকবে ঠিক রাত দুটো পর্যন্ত। এবং এমনও হতে পারে আজকে আমরা দুটো থেকেও আর একটু ওদিকে যাবো, বিকজ আজকে কিন্তু আমাদের কাছে কিছু তাজা ঘটনা রয়েছে, এবং সেটা আমি বলছি না, আপনারা বলছেন। ফেসবুকে যদি আপনারা জয়েন করে ফেলতে চান তাহলে আমাদের সাথে জয়েন করবেন, কমেন্ট করে ফেলবেন। যেমনটা করে আদনান বিশ্বাস, পুরনো বন্ধু, দ্য ওল্ড ফ্রেন্ড, তিনি আমাদের লিখেছেন, প্রথম ঘটনাটা শুনে অনেক ভালো লাগলো, মনে হয় পরের ঘটনাগুলো আরো জটিল হবে। আমি আছি আপনাদের সাথে রাত দুটো পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ আদনান বিশ্বাস আমাদের সাথে থাকবার জন্য। তুষার খান আমাদের সাথে রয়েছেন, আবির, তিনি আমাদেরকে facebook.com/asianreview সেই ঠিকানায় কমেন্ট করেছেন। আর কে রোহান খান, তিনি বলছেন, নারায়ণগঞ্জ থেকে বলছি, প্রথম গল্পটা খুব ভালো এবং আপনারা যেমনটা চেয়েছিলেন মন থেকে যে ভয়ঙ্কর কিছু ঘটনা শুনবেন, কিছু লাশের ঘটনা শুনবেন, কিছু শ্মশানের ঘটনা শুনবেন, আর সেই ঘটনা কিন্তু চাইতে চাইতে আমরা পেয়েও গেলাম। আপনার কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সেই ঘটনাটা ইনবক্স করবেন, এবং ইনবক্স করবার জন্য আমাদের ভৌতিকের একটি পেজ রয়েছে, উইচ ইজ facebook.com/ভৌতিক 90.8, সেই অ্যাড্রেসে চলে যাবেন এবং সেখানে আমাদেরকে ইনবক্স করবেন যদি শুধুমাত্র ভয়ঙ্কর কোনো ঘটনা থেকে থাকে, লাশ, অ্যাম্বুলেন্স কিংবা শ্মশান ঘাটের কোনো ঘটনা, কবরস্থানের ঘটনা হলেও আমার মনে হয় সেটা খুব ইন্টারেস্টিং হয়ে থাকে। আরাফাত হোসেন, তিনি বলছেন, কনক আর ফিরোজ ভাই আসসালামু আলাইকুম, আমি উত্তরা থেকে লিখছি। আজকের প্রথম গল্পটি অনেক ভয়ঙ্কর ছিল, অনেকেই পছন্দ করেছেন প্রথম গল্পটি। আর কে আনিক খান রয়েছেন আমাদের সাথে, ইমাম হোসেন রয়েছেন, মাজহারুল ইসলাম জেনিত, তিনি খিলগাঁও থেকে আমাদেরকে প্রতি সপ্তাহের মতো আজও শুনছেন। আতিকুর রহমান আতিক, তিনি আমাদেরকে শুনছেন, আমিত হাসনাইন, এমডি ইব্রাহিম হোসেন, রয়েছেন আমাদের সাথে ইমন সরকার, আর রয়েছেন অলি হোসেন, রাজ এর বাইরে আমাদের সাথে কিন্তু ফেসবুক এর বাইরেও কানেক্টেড থাকবার জন্য এস এম এস মাধ্যম রয়েছে।
বন্ধুরা আমাদের সাথে এস এম এস এর মাধ্যমে আজকে সুসম্পর্কে আপনার মতামত লিখতে পারেন। লিখুন আপনার মোবাইলের মেসেজ অপশন গিয়ে, প্রথমে টাইপ করুন এ আর স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটিতে। গাজী মাজহারুল ইসলাম কফুল থেকে রয়েছে, নাইস শুনছি, ভালো লাগছে, থ্যাংকস আমাদের সাথে যুক্ত থাকার জন্য। কানিস ফাতেমা নিধি আছে আমাদের সাথে, শেষ পর্যন্ত থাকবে আমরা লিখছে। ঢাকা মাতোয়াল থেকে আমাদের সাথে আছে একটা বন্ধু, আমাদের সাথে আছে পরাম, ঢাকা থেকে মিরপুর থেকে আছে ভৌতিক, শুনছি খুব ভালো লাগছে। আহমেদ আছে আমাদের সাথে, আদনান টঙ্গি থেকে আছে আমাদের সাথে, কাশ্মীর আছে আমাদের সাথে, সিরাজগঞ্জ থেকে প্রথম গল্পটা তার অনেক ভালো লাগছে আমরা লিখেছে। আহমেদ সরকার আছে আমাদের সাথে, আমজাদ সরকার লিখেছে, কনক চাপা নারগোজ থেকে লিখেছে, ফিরোজ চৌধুরী আছে আমাদের সাথে সাভার থেকে, ফিরোজ খান আচ্ছা ওকে থ্যাংকস আমাদের সাথে যুক্ত থাকার জন্য, সাগর আছে আমাদের সাথে ডেমরা থেকে, সুরাইয়া আছে আমাদের সাথে, হিমা আছে আমাদের সাথে মারুফুতরা থেকে, সৈকত রাজরূপগঞ্জ থেকে, জীবন আছে আমাদের সাথে জুয়েল দর্শিনী থেকে, রূপন খান আছে আমাদের সাথে, রোহান খান আছে উত্তরা থেকে, লাপন আছে আমাদের সাথে রামপুরা থেকে। ভাইয়া আপনাদের প্রোগ্রামটা আমার অনেক ভালো লাগে। ওকে
তাহলে প্রত্যেকে হয়তো মুখে মুখে পাবলিশ করে থাকবেন এবং ফেসবুকের ফ্যান পেজে আমাদের অন্যান্য বন্ধুদেরকে আপনারা চাইলে কিন্তু মেনশন করতে পারেন, এবং আমরা এই মুহূর্তে যে ঘটনাটা চলে যাবো সেই ঘটনা শুনবো। শুনে ফিরে আসি একজন স্পেশাল গেস্টকে নিয়ে, এবং মূলত উনি আমাদের এশিয়ান রেডিওতে একটি প্রোগ্রাম করে থাকেন, উনি একজন ওঝা বলা যেতে পারে, বা ভূত ধরে এমন মানুষদেরকে ভূত থেকে মুক্ত করে থাকেন। সো লেটস এনজয় দ্য অ্যানাদার স্টোরি অ্যান্ড কিপ লিসেনিং টু এশিয়ান রেডিও 90.8 FM।
আসসালামু আলাইকুম শ্রদ্ধা ফিরোজ ভাই ও কোনো ভাই, আশা করি ভালোই আছেন, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। এবারে ঘটনাটা আমার নানা শ্বশুর বাড়ি এলাকায়। আমার নানা শ্বশুর বাড়ি থানা দেওয়ানগঞ্জ, জেলা জামালপুর, গ্রাম ভেড়ামাড়ি। এবার মূল ঘটনা প্রসঙ্গে আসে, এক মুসলিম বোনের, সে এমনিতেই খুব ইমানদার মহিলা ছিল, রোজা রাখতেন, নামাজও ঠিকঠাক মতো পড়তেন। তো ফিরোজ ভাই, সে মুসলিম বোনটির একটাই বদ অভ্যাস ছিল, সে স্টার জলসার কিরণমালা নাটক দেখত। তো ফিরোজ ভাই, ঘটনা যেদিন ঘটে তার আগের রাতে মুসলিম বোনটি ইফতার শেষে নামাজ পড়ে, আবার খাওয়া দাওয়া করে শেষ করে সে কোরআন শরীফ পড়তে বসলেন, এবং তার মেয়েকে বলে রাখে যখন কিরণমালা নাটক শুরু হবে তখন যেন তাকে ডাকা হয়। তারপর শুরু হয় নাটক কিরণমালা, মেয়ে ডাকে সে চলে যায়। এখানে একটি ব্যাপার হল, যখনই বিজ্ঞাপন শুরু হয় তখন সে কোরআন শরীফ পড়তে থাকে, আর যখন বিজ্ঞাপন শেষ নাটক শুরু হয় তখন সে কোরআন শরীফ পড়া বাদ দিয়ে টেলিভিশন দেখেন, তারপর নাটক শেষে রাতে ঘুমিয়ে পড়েন। হঠাৎ সে মুসলিম বোনটি মারা যায়। পরের দিন জানাজা শেষ, যখন কবরের দিকে নেবে লাশটা আর উঠানো যাচ্ছে না, 50-60 জন লোক মিলেও লাশটির খাটিয়ে উঠানো সম্ভব হচ্ছে না। তারপর হুজুর সাহেবও দোয়া টোয়া পরে কোনো কাজ হয় না। হুজুর সাহেবরা ভাবছে এটা কোনো জিনের কোনো শক্তি হবে, তাই তারা পানি পড়াটা ছিটিয়ে দিল লাশের উপরে ও খাটিয়ের আশেপাশে, তবু খাটিয়া উঠে না। তারপর সে মুসলিম বোনের মেয়েটা কান্না করে বলতেছে, আমার মা খুব ভালো ছিল, রোজা রাখতেন, নামাজ পড়তেন, এই তো গতকালই রাতে নাটকও দেখছে আর কোরআন শরীফও পড়ছিল। এই কথা সবাইকে বলেন, তারপর সবাই এই কথাটা শুনে খুবই চিন্তিত হয়ে পড়লেন। টেলিভিশনটা লাশের সামনে আনে আর পেছনে পেছনে লাশ নিয়ে যান, সেই কথা সেই কাজ। হ্যাঁ, এবার লাশ উঠেছে, এবার আগে টেলিভিশন পরে লাশ। কিছু অবিশ্বাসী লোক চিন্তা করে বলে টেলিভিশন থামান, দেখি লাশ যাদের ঘাড়ে তারা হার্টে নাকি। টেলিভিশন থামানোর পর যাদের ঘাড়ে লাশ তারাও লাশ রেখে দিতে বাধ্য হয়। এভাবে লাশটি নেওয়া হয় কবরের দিকে, কিন্তু লাশ তো কবরে নামানো সম্ভব হচ্ছে না টেলিভিশন ছাড়া। কিন্তু কি আর করার, টেলিভিশনটা ছিল পাশের বাড়ির, তাই সেই মুসলিম বন্ধুকে সবাই ধরে খাটি থেকে উঠিয়ে ডাইরেক্ট কবরে ছেড়ে দিল। এভাবেই তাকে কবর দেওয়া হয়, তাছাড়া লাশটি কবরে নামানো সম্ভব ছিল না। এই ছিল ঘটনা। এটা আমার স্ত্রীর কাছ থেকে শুনেছি গত রাতে। আমি মোহাম্মদ তসলিমউদ্দিন, সবাই আমার জন্য দোয়া করবেন।
শুনছেন ভৌতিক 90.8, যেখানে আর্য কনক এবং ফিরোজ খান আপনার সাথে রাত দুটো পর্যন্ত থাকবে এবং আপনার ঘটনাগুলো যেমনটাগুলো রিসিভ করবে, এট দ্য সেম টাইম যারা আমাদেরকে ঘটনা লিখে পাঠিয়েছেন তাদের ঘটনাগুলো এই মুহূর্তে অনিয়ার করবার চেষ্টা করবো আমরা ফেসবুক মাধ্যমে। যদি আপনি জয়েন করতে চান তাহলে চলে যাবেন facebook.com/asianvideo সেই ঠিকানা, এবং সেখানে লাইক দিয়ে কমেন্ট করে ফেলবেন এবং চাইলে শেয়ার করতে পারেন কিংবা আপনার বন্ধুদেরকে মেনশন করেন। চমৎকার এই শোটির ব্যাপারে স্নেহা ইসলাম, তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, তিনি শুনছেন এবং তিনি বলছেন যে তিনি অনেক ছোট এবং বিগ ফ্যান অফ দিস প্রোগ্রাম। থ্যাংক ইউ সো মাচ স্নেহা আমাদের সাথে থাকবার জন্য। এমডি ইমরান হুসাইন রয়েছেন, সাউন্ড প্লাস ফুলের গন্ধ প্লাস মেয়েদের নুপুর নাচ অনেকের সাথে গীতে আমার সাথেও আমার অনেকের সাথেই ঘটে এবং আমার সাথে অনেক ঘটনা ঘটে আমার সাথে। আমি আপনাকে রিকোয়েস্ট করবো প্লিজ আপনি সেই ঘটনাগুলো, শব্দ ফুলের গন্ধ এবং মেয়েদের নুপুর, আমরা এরকম অনেক ঘটনা শুনেছি যে ঘটনাগুলো জানি, তো আমরা চাই আপনি সেই ঘটনাগুলো আমাদেরকে লিখে পাঠান ফেসবুকের যে আমাদের ভৌতিকের যে ফ্যান পেজ রয়েছে সেই ফ্যান পেজে যদি ইনবক্স করে দেন তাহলে হয়তো বা ফিরোজ খান আমাদেরকে সেটি পড়ে শোনাবেন এবং আপনি হয়তো বা ভালো করে জানেন যে দিস ইজ গোনা বি অ্যান অসাম হরর শো। যদি শুধুমাত্র আপনারা আপনাদেরকে কন্ট্রিবিউট করে থাকেন, তারেক আহমেদ তিনি বলছেন একলা রুমে লাইট অফ করে জানালাটা খোলা খোলা রেখে পাশে বসে শুনছি। আচ্ছা ওকে, থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। ইমন সরকার তিনি আমাদেরকে রয়েছেন যাত্রাবাড়ি থেকে লিখছেন যে আপনাদের প্রতিটি এপিসোড আমি শুনি, একদিনও আমার কমেন্ট পড়া হয় না, আপনার কমেন্টই আমরা পড়ে ফেলাম। এমডি অলির হোসেন রাজ আমাদের সাথে রয়েছেন। অমিত দত্ত বলছেন ভাই সাথে আছি, থাকবো পুরোটা সময় জুড়ে এবং ঘোড়াশাল থেকে আপনি শুনছেন আমাদেরকে। ফেসবুকের বাইরেও আমাদের সাথে কিন্তু আরেকটি ওয়ে রয়েছে SMS মাধ্যমে, সেই SMS মাধ্যমে কে কে রয়েছেন আমাদের সাথে।
SMS করুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 2323 নাম্বার দিতে। লিখেছে আমাদেরকে লাবণ্য রামপুরা থেকে, আমি আর ভাই আপনাদের প্রোগ্রামটা আমি আর আমার আম্মু অনেক বড় ফ্যান, হচ্ছে তার আজ প্রথম SMS করছে, ওয়েলকাম করছে আপনাদেরকে ভৌতিক 90.8 এ। আমিরুল হক আছে আমাদের সাথে রূপগঞ্জ থেকে, আমাদের রেগুলার লিসেনার, আমরা দেখছি ভালো লাগছে শুনতে। শিশির আছে আমাদের সাথে আরাফাত উত্তরা থেকে, নতুন বন্ধু, ওয়েলকাম করছে আপনাকে এই সময় 90.8 FM। লিখেছে রিমি অ্যান্ড মিতু আছে আমাদের সাথে ঢাকা মগ বাজার থেকে, থ্যাংকস আছে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সাইয়ান আছে আমাদের সাথে, সাইম আছে আমাদের সাথে উত্তরা থেকে, হাসান আছে ফার্মগেট থেকে প্রথম শুনছে আমাদেরকে, নাহিদ ফতুল্লা থেকে লিখেছে, রাজকুমারী ফারজান আছে আমাদের সাথে, স্টোরিগুলো খুবই ভালো লাগছে, শিশির আছে আমাদের সাথে, মাসুম আছে আমাদের সাথে, মাহাদিয়া হাসান আছে আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে, কাইয়ুম আছে উত্তর খান থেকে খুব ভালো লাগছে শুনতে, ইসমাইল খান আছে আমাদের সাথে গানীগঞ্জ থেকে, আমাদের সাথে আছে তারেক, তরিকুল আবু সাইদ আছে আমাদের সাথে, নাহিদ আছে মিরপুর চৌধুরী থেকে, জোস হচ্ছে স্টোরিগুলো এমনটা লিখছে। থ্যাংক ইউ সো মাচ সবগুলো বন্ধুদেরকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।
শ্রোতা শুনছেন ভৌতিক 90.8 এবং এই পর্যায়ে আমাদের সাথেই রয়েছেন আমাদের এশিয়ান রেডিওর রমজান উপলক্ষে যে মুফতি হুজুর সাহেব আমাদের সাথে থাকেন, কারি ইউনুস শরীফ হুজুর, তিনি আজকে আমাদেরকে ভূত রিলেটেড কিংবা ভৌতিক কিছু গল্প আমাদেরকে শোনাবেন এবং যেটা আপনার আমার এবং প্রত্যেকটা মানুষের জানা দরকার। হুজুর কেমন আছেন আপনি?
সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দূরের ও কাছের প্রিয় শ্রোতা ভাই বোনদেরকে অন্তর অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। অসংখ্য ধন্যবাদ আপনার এত ব্যস্ত সময় থেকে আমাদের ভৌতিক শ্রোতাদের জন্য কিছু সময় দেওয়ার জন্য। আমরা শুরু করি তাহলে আপনার কথাবার্তা।
আসলে আমি যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। অনেকে তো এই কথাটা ডাইরেক্টই বলে যে জিনবুদ বলতে কিছু নেই, কোরআনে কারিমের ভিতরে কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কথাটা বোঝাইতে চেয়েছেন যে জিন এবং ইনসানকে শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। সুতরাং জিন যে একটা জাতি এটাকে অস্বীকার করার কোন সুযোগ আমাদের সামনে নেই। এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল জিন একটা জাতি আছে এবং 29 নম্বর পারায় সুরায় জিন নামে একটা সুরাই নাজিল হয়েছে। সুতরাং জিনের ব্যাপারটা আরো স্পষ্ট করা হলো, জিন হলো পুরুষ আর জিনদের স্ত্রী এবং মেয়ে যারা হয় তাদেরকে পরী বলা হয়। মূলত আমরা পরীর ব্যাপারে অনেক পড়ু কিন্তু জিনকে আমরা মানতে চাই না। জিন হলো পুরুষ আর পরী হলো মেয়ে। তো আসলে অনেক সময় জিন এবং পরীর আক্রমণে আমরা আক্রান্ত হয়ে অনেক সময় বিপর্যস্ত হয়ে যাই, অনেক সময় আমরা তাদের আক্রমণে তাদের অ্যাটাকে পড়ে অনেক সময় আমরা অনেকে মারাও যাই। তো আমি গত 2 বছর আগের একটি ঘটনা শোনাবো আপনাদেরকে। আমি যে বাসাটায় থাকি আমার মসজিদের খুব কাছেই, তো আমি জোহরের নামাজ পড়ে বাসায় যাচ্ছি। তো যাওয়ার পথে আমার বাড়িওয়ালা আমাকে ডাকছে যে একটু ঘরের ভিতরে আসে। তো আমি গেলাম। এখানে একটা কথা বলে রাখি, যারা সাধারণত মসজিদে নামাজ পড়ান, ইমাম হন বা খতিব হন, তারা যেহেতু 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করেন, এই কারণে এই আমলের কারণে যে গুলি করে মানুষ বন্দুক দিয়ে বা পিস্তল দিয়ে এগুলো মিস্টেক হতে পারে, কিন্তু যারা হুজুর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ান বা পড়েন তাদের আমলের কারণে তাদের মুখ থেকে যেটা বের হয় গুলি মিস হতে পারে কিন্তু এদেরটা মিস হয় না, যেটার বাস্তবতাটা আরো সুন্দর করে বুঝতে পারবেন বাকি ঘটনাটা শোনাব। তারা আমাকে ডাক দিলে আমি ভিতরে গেলাম, বসতে দিল, বসলাম। এরপরে তারা আমাকে বলল যে এরকম আমাদের ছেলের বউকে জিনে অ্যাটাক করেছে, গত 5 বছর হয়ে গেছে। 5 বছরে অনেক চিকিৎসা করেছি, লক্ষ লক্ষ টাকা আমরা নষ্ট করেছি, কেউ ভালো করতে পারেনি। আমাদের একটি বিশ্বাস যে আপনি যদি একটু চেষ্টা করে দিতেন, একটু চেষ্টা করে দেখতেন তাহলে মনে হয় ভালো হয়ে যেত। তো আমি তাদের বেডরুমে ঢুকলাম, প্রথম দর্শনে আমার চোখ দিয়ে পানি চলে আসলো। অশ্রুসিক্ত নয়নে আমি তাকিয়ে রইলাম। আমি তাকিয়ে দেখলাম লাবণ্যময় সুন্দরী একটি মেয়ে, যুবতী মেয়ে আমার সামনে বসা, কিন্তু তার পা থেকে মাথা পর্যন্ত ক্ষত বিক্ষত জর্জরিত, শুধু একেবারে ঘামাচির মতো ঘা হয়ে আছে, রক্তে রঞ্জিত হয়ে আছে, এবং এটা কোনোভাবেই ভালো হয় না, কোনো ওষুধই ভালো হয় না। তো দেখে খুব খারাপ লাগলো, একটু মায়া চলে আসলো যে এই মানুষটা তো আমি হতে পারতাম। তৎক্ষণাৎ আমি তাদের থেকে পুরো ঘটনাটা জানার চেষ্টা করলাম। জানতে পারলাম যে ছেলেটার বউ তার মা এবং তার বোন তার খালা, এই তিনজনে মিলে পুরান ঢাকার তাঁতি বাজারের এক হিন্দু লোকের কাছে যে অনেক টাকা পয়সা খরচ করে তাকে জিনের মাধ্যমে বান মারছে, যার কারণে এই জিন কোনোভাবেই তাড়ানো যাচ্ছে না।
আচ্ছা, এইখানে একটু আমি একটু এন্ট্রি নেই, সেটা হচ্ছে যে এই যে বানটা মারলো এটা ঠিক কিভাবে মারে?
এটা কুফরি কালামের মাধ্যমে হয়ে থাকে। অনেক সময় কিছু মানুষ আছে তারা জিন আয়ত্ত করতে পারে, জিন তাদের অধীনস্থ থাকে, জিন তাদের কাছে আটকানো থাকে, জিনকে যে কথা বলবে সে সেটা মানতে বাধ্য।
আচ্ছা, এর মানে
কিছু কিছু কুফরি কালাম হয় সরাসরি সরাসরি যেমন কিছু কাজ করে, যেমন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এটা যদি কেউ উল্টা পড়ে তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যাবে, ইমান চলে যাবে, এবং এটা এমন এফেক্ট হবে যে একটা জীবিত গাছের উপরে কইরা ফু দিল সাথে সাথে গাছটা ভেঙে চোরমার হয়ে আগুন ধরে জায়গায় গাছটা মারা যাবে, এটাকে কুফরি কালাম বল হয়।
আচ্ছা, এর মানে হচ্ছে এটা সত্য, মানে প্রমাণ করা যায় জিনের মাধ্যমে?
হ্যাঁ হ্যাঁ, করা যায়।
আচ্ছা, ওকে, আমরা এর প্রত্যেক
কোনরা এমন ভাবে কাজটা করেছে যে আস্তে ধীরে এই জিন তাকে কষ্ট দিতে দিতে এক পর্যায়ে তাকে মেরে ফেলবে, তাহলে তারা কারো কাছেই মানে দোষী সাব্যস্ত হবে না, এই ব্যাপারটা ক্লিয়ার। তো 5 বছর হয়ে গেছে, এতদিনে যথেষ্ট শাস্তি সে পেয়েছে। শাস্তি দেওয়ার মূল কারণ হলো ছেলের মা এই কাজে এই জন্যই গেছে যে এই মেয়েকে তারা আনবে না, কিন্তু মেয়েটা তার ছেলেকে ভালোবেসে বিয়ে করেছে, যেটাকে আমরা বলি কোর্ট ম্যারেজ করছে বা পলায়া বিয়ে করছে।
আচ্ছা,
পলায়া বিবাহ শাদী করছে, যেটা তারা মেনে নিতে পারেনি। এ কারণেই তাদের টার্গেট যেমন ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিব যাতে কেউ বুঝতে না পারে।
আচ্ছা আচ্ছা,
তখন আমি ওখানে কিছু দোয়া আছে, কোরআনে কারিমের ভিতর আছে সূরা মুমিনুনের লাস্টের কিছু আয়াত আছে, যে আয়াত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই আয়াতের এত পাওয়ার কোনো পাথরের পাহাড়ের উপরে পড়ে যদি ফু দেয়, সঙ্গে সঙ্গে সেই পাথরের পাহাড় সঙ্গে সঙ্গে পানির মতন গলে একেবারে মাটির সাথে মিশে যাবে। সুবহানাল্লাহ, এত পাওয়ারফুল। তো আমি ওরকম কিছু দোয়া আছে যেগুলো পড়ে যত বড় জিন হোক না কেন তাকে আয়ত্ত করা যায় এবং তাকে জিনকে হাজির করলাম। করার পরে জিজ্ঞাসা করলাম, তুমি তাকে কেন কষ্ট দিতেছ? তৎক্ষণাৎ সে উত্তর দিল যে আপনি এখান থেকে চলে যান, যদি না যান আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, এরা তো আপনাকে বলে নাই। আজ পর্যন্ত যতগুলো লোক চিকিৎসা করার জন্য আসছে, যত কবিরাজ যত হুজুর, সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সুতরাং আপনিও ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, আপনি চলে যান, আমাকে ডিস্টার্ব।
মেয়ের মাধ্যমে আপনি?
হ্যাঁ, মেয়ের মেয়ের জবান দিয়ে বের হচ্ছে, বাকি জিনে বলতেছে।
আচ্ছা আচ্ছা, ওকে।
হ্যাঁ, তো পুরুষ জিন ছিল, হিন্দু জিন ছিল, এবং জিনটা চালান করে দেওয়া ছিল। তো আমি বললাম যে এখন তুমি কি করতে চাও? সে বলতেছে আর 2-3 দিন সময় আমাকে দেন, আমি তাকে মেরে শেষ করে এরপরে আমি চলে যাব।
আচ্ছা,
তো আমি দেখলাম যে সে যেই ধরনের কথা বলতেছে আসলেই সে ইচ্ছা করলে মেরে ফেলতে পারবে। আমার সামনে একজন লোককে মেরে ফেলবে, আমার বাড়িওয়াল বা বাড়িওয়ালার ছেলের বউকে মেরে ফেলবে, এটা আমার কাছে খুব কষ্ট দিচ্ছিল আমাকে। তো আমি বললাম না, তোমাকে এখনই চলে যেতে হবে। তো হিন্দু জিন তো, হিন্দুরা সাধারণত গরুর মাংস খেতে চায় না, যদিও আমাদের বাংলাদেশের হিন্দুরা ঘুরে ঘুরে খায়, অরিজিনাল হিন্দু যারা তারা কিন্তু খায় না। তো এখন আমি বললাম ফ্রিজে কি গরুর মাংস আছে নাকি? তখনই জিন জেগে গেছে, বলতেছে হ্যাঁ আপনি গরুর মাংস খোঁজেন কেন? আমি বলতেছি তোমাকে গরুর মাংস খাওয়াবো এখন, যদি না ছেড়ে যাও তাহলে তোমাকে গরুর মাংস খাওয়ানো হবে। সে বলতেছে আমি গরুর মাংস খাবো না। বলতেছি তোমাকে জোর করে খাওয়াবে এবং তোমাকে এখান থেকে বের করার কি ব্যবস্থা সবই আমার জানা আছে, এখন তুমি যাবা কিনা? গরুর মাংস বের করে নিয়ে আসলাম, এরপরে কিছু দোয়া আছে পরে ফু দিলাম, পানি ছিটা দিলাম পুরো ঘরের ভিতরে। এখন জিনের শরীরের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে এবং ওর ভিতরে ভয় কাজ করতেছে। সে ভীত সন্ত্রস্ত হয়ে অলরেডি কাঁপা শুরু করে দিয়েছে, প্রকম্পিত হচ্ছে তার পুরো শরীর। তো তৎক্ষণাৎ সে বলতেছে আমাকে কিছু বললেন না, আমি চলে যাচ্ছি, আমাকে কিছু বললেন না, আমাকে আর কষ্ট দিলেন না, আমি চলে যাচ্ছি। আমি বললাম ঠিক আছে, এখনই আপনি চলে যান। তো তৎক্ষণাৎ সে, তাকে আমি কোনো নির্যাতন করি নাই, কোনো কষ্ট দিই নাই, মারপিট করি নাই। অনেক সময় অনেক জিনকে আমরা ধরে মারপিটও করছি, কিন্তু এই জিনটাকে কিছুই বলা লাগেনি, সে চলে গেছে। চলে যাওয়ার পরে সে স্বাভাবিক হয়ে গেল, সুস্থ হয়ে গেল। কিছু তদবির আমি দিয়ে আসলাম যাতে নেক্সট টাইম এসে আক্রমণ না করতে পারে এবং ঘরের ভিতরে ঢুকতে না পারে, ঘরকে বন্ধ করে দিলাম। তো বাড়িওয়ালারা থাকে সাধারণত দোতলায়, আমি থাকি তিনতলায়, তাদের তৃতীয় নম্বর তলা যেটা ওটাতে আমি আছি। ও যখন এখান থেকে চলে গেছে পুরান ঢাকায়, ওই যাওয়ার সঙ্গে সঙ্গে ওই যিনি চালান করে দিয়েছে সে দিছে মায়ের, যে তুমি আসলা কেন?
আচ্ছা,
তোমাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে, আরে হত্যা করে তারপর তুমি আসবে, আমি তো অনেক টাকা নিয়ে এক কাজটা করছি, তুমি এখন যাও, যে আক্রমণ করো। সে আক্রমণ করতে আসে, আয়সা তো ঘরে ঢুকতে পারে না, যেহেতু আমি আগে থেকেই ঘরটাকে বন্ধ করে দিয়েছি। সে ফেরত গেলে আবার মায়ের লাগায়, এ কারণে সে তার চেলা বেলা দলবল নিয়ে এসে সরাসরি দোতলায় না ঢুকতে পারে, তিনতলায় যে আক্রমণ করে, অর্থাৎ আমার বাসায়। যেই দিন আমি তাকে সুস্থ করে দিলাম, ঠিক ওই দিন জোহরের পরে ঘটনা, আর আমার বাসায় যে তারা এটা করলো আসর নামাজের পর। আসর নামাজ পরে আমি বাসায় গেলাম, যাওয়ার পরে আমি নাস্তা খাই, নাস্তা খেতেছিলাম, হঠাৎ দেখি আমার পাকের ঘরে ঠস করে একটা আওয়াজ হলো।
আচ্ছা,
আমি তৎক্ষণাৎ ওদিকে যাইতে চাইলাম, আমার মা বললো ওদিকে যাও না, সম্ভবত চার তলায় আওয়াজটা হয়েছে। কিছুক্ষণ পরে দেখি অবস্থা এরকম যে আমার বিবি চিল্লাইতেছে, বলতেছে আমার আমার বড় জগ, বিয়ের জগ, আমার এটা কাছের জগ, অনেক দামি একটা জগ, সুন্দর, সেটা আমার শোকেসের ভিতরে ছিল, কিন্তু সেটারে পাক ঘরে আসলো কি করে, আর সেটা পাক ঘরে আয়না কে ভাঙল? সত্যি বলেন তো, আপনি কি কোথায় গিয়েছিলেন নাকি কোন জিনের ট্রিটমেন্ট করছেন? তৎক্ষণাৎ আমি একটু চুপ থেকে বললাম যে আসলে তোমরা হয়তো বা ভুলে ওখানে রাখছে, পাকের ঘরে রাখছে, হয়তো সাইড থেকে পড়ে ভেঙে গেছে। আমি জানি যে ফুল ঘটনাটা বললে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। তৎক্ষণাৎ আমি একটু টেকনিক্যালি এড়িয়ে গেলাম, পুরো কথাটা ক্লাস করলাম না। তো বললাম যে এটা হয়তো বা পরে ভেঙে গেছে বা অনেক সময় ডেটা বার হয়ে গেলেও কিন্তু এগুলো কাছের জিনিসগুলো ভেঙে যায়, বিশেষ করে কোকা কোলা গ্লাস যেগুলো ফেরি দেয় এগুলো থ্রিয়ার দিবেন কিছুদিন পর দেখবেন অটোমেটিকলি বাস্ট হয়ে গেছে। তো যাই হোক, পরবর্তীতে মাগরিবের নামাজের পরে আমি বাসায় আসলাম, আসার পরে দেখলাম অবস্থা খুব শোচনীয়। কে যেন এসে দরজা পিটায়, দরজা খুলে দেখে কেউ নেই, কে যেন জানালা পিটায়, জানালা খুলে দেখে কেউ নেই, এমনকি আমার মসজিদের যে সভাপতি ওনার ড্রাইভার ওনার বাসা চারতলায় উনি আসতেছেন, হঠাৎ পিছন থেকে কে যেন থাপ্পর মারছে তার ঘাড় টার্গেট করে, সে পিছনের দিক তাকায় দেখে কেউ নেই, ভয়তে এমন চিৎকার দিয়েছে পুরো বাসা গরম, গেছে বাসায় যে দেখে আর বিবি মেলামাইনের গ্লাস ধুইতেছে চার থেকে পাঁচ আঙ্গুল উঁচু স্থান থেকে, হাতে থেকে পড়ে দুই টুকরা হয়ে গেল, অথচ মেলামাইনের গ্লাস এটা তো আশা দিলেও ভাঙার কথা না। সে বলতেছে হাই হাই গ্লাসটা পড়ে ভেঙে গেল, ড্রাইভার বলতেছে আর এর চেয়ে বড় ঘটনা আছে, আমাকে কে যেন পিছন থেকে থাপ্পর মারছে, আমি তাকায় দেখি কেউ নেই, আমি এমন ভয় পেয়েছি এখনো শরীর কাঁপতেছে, অর্থাৎ পুরো বিল্ডিং নিয়ে একটা আতঙ্ক শুরু হয়ে গেছে। রাতের বেলায় বিল্ডিং করা সমাপ্ত হয়নি, এরা চারতলা পর্যন্ত কমপ্লিট করছে, বড় বড় কিছু রড রয়েছে, কি যেন রডগুলো পিটা ঠাস ঠাস করে, আর রডের যে সাইজ তাতে দুইটা একসাথে করা সম্ভব না, অর্থাৎ এক একটা আধা হাত হবে বা এক ডিগ্রি হবে বা একটু বেশি হতে পারে, লম্বা লম্বা হইলে হয়তো একটা লোক একটা মিলানো সম্ভব, কিন্তু যেহেতু ছোট ছোট একটা সাথে একটা মিলানো সম্ভব নয় আর আওয়াজও হওয়া সম্ভব নয়, কিন্তু কে যেন এরকম মিলায় যেরকম ঠাস ঠাস করে বাড়ি দেয়, দুই রোডে মিলে বাড়ি দিলে যেরকম আওয়াজ এরকম আসে, সব কথার এক কথা হলো আমার বাসার ভিতরে পুরা ভূমিকম্প শুরু হয়ে গেল, অর্থাৎ কেউ ঘুমাসতে পারতেছে না, হয়তো বা সে আমার ছেলেকে অ্যাটাক করে অথবা আমার মেয়েকে অ্যাটাক করে অথবা আমার বউকে অ্যাটাক করে। হ্যাঁ, তো আমি বাসায় যতক্ষণ থাকি অতক্ষণ মোটামুটি তারা স্বাভাবিক একটু ভালো থাকে, কিন্তু পরও আমি বের হয়ে গেলেই তারা অ্যাটাক হয়ে যায়। আমি তো নামাজের সময় নামাজ পড়াইতে যেতেই হয়, তো প্রথম দিন এইভাবে গেল, রাতে কিন্তু ভয়তে কেউ ঘুমাসতে পারিনি। পরের দিন সারাদিন একই অবস্থা, রাত হলে আমি বাসায় ফেললাম, ফেরে দেখি অবস্থা, তখন আমি খুব ম্যানেজ করার চেষ্টা করলাম তাকে চিনে, তখন আমি তাকে ম্যানেজ করার পরে তাকে ডাক দিলাম, ডাক দেওয়ার পরে সে হাজির হলো আমার বউর উপরে আসর করে, সে বলল, সে আমাকে বলল যে আপনি কেন দোতলায় গেলেন, আপনি কেন তাকে ছাড়াই দিলেন, আমি এখন দোতলায় ঢুকতে পারিনি এই জন্য সরাসরি আপনার বাসায় এসে আমি আক্রমণ করি, এবং আমাকে বলে দেওয়া হয়েছে আক্রমণ করার জন্য।
আচ্ছা আচ্ছা,
তো আমি বললাম যে আমি
সেদিনই হয়তো জানলেন যে মেরেছিল তাকে।
সে সব বলে দিচ্ছে আমাকে, তো আমি বললাম যে তো আমি কিছু দোয়া জানি, এইভাবে ছবি আর্ট করে জিনের ছবি আর্ট করে তারপরে দোয়াটা পয়া জুতাদা পিটাইলে ঠিক ব্যথা পায়, ঝাড়ুদা পিটাইলেও একটা জীবিত মানুষকে পিটাইলে যেমন ব্যথা পায় ঠিক তেমনই সে ব্যথা পায়।
আচ্ছা,
এইভাবে জুতা পিটা দিলাম, ঝাড়ু পিটা দিলাম, সব ধারণারই দিলাম, এক পর্যায়ে সে আমাকেও মানে আমার বাসা থেকে তাড়ানোর জন্য আমি মাঝে মধ্যে পানি পড়া দিয়ে পুরো ঘর ছিটে দিলে সে আর ঘরের ভিতরে ঢুকতে পারে না, ঘর থেকে বের হয়ে যায় বাহির থেকে পিটাপিটি করে। এইভাবে চললো দ্বিতীয় দিন, তৃতীয় দিন সে আরো কঠিন ভয়ঙ্কর আকার ধারণ করলো। ওই দিন সে আমাকে ডাইরেক্ট বলল যে দেখেন আপনি হয়তো বা এক গ্লাস পানি করে ফু দিয়ে এরপরে আপনি আমাকে তাড়াই দিচ্ছেন, ঘর থেকে বের করে দিচ্ছেন, পানিটা ছিটাই দিতেছেন, আপনি পানি ছিটাই দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক ফিরে আরেক গ্লাস পানি পড়ার আগে এক দুই মিনিট যাই লাগুক, ওই এক দুই মিনিটের ভিতরে আমি সাত থেকে আটটা বান মাইরা ফেলাই, আমি বান মাইরে আপনার সবগুলো নষ্ট করে ফেলাই, আপনি কয়বার আমারে ঘর থেকে তাড়াইতে পারবেন।
আচ্ছা,
তো সে অলরেডি আমার সাথে যুদ্ধ ঘোষণা করলো, এরকম একটা ফাইট চলতেছে, তো এইভাবে চললো। আমি বললাম যে তোমাকে যে আমি মারপিট করি তুমি ব্যথা পানো, হ্যাঁ পাই, আমি বলতেছি ঝাড়ুটা পিটাই ব্যথা পানো, তো হঠাৎ করে আমার মেয়ে ছোট মেয়ে তখন তার বয়স তিন বছর, সে বলতেছে বাবা আমি দেখতেছি ঘরের ভিতরে দেখতেছি একটা সাপ যাচ্ছে, তার যার উপরে আসর করে সেই কিন্তু দেখে তাকে, এছাড়া কেউ অন্য কেউ তারা দেখে না, ঘরের ভিতরে সাপ দূর আসছে ওখান দিয়ে, তাও কি মানে দেওয়ালের উপর দিয়ে যাচ্ছে, দেওয়ালের উপর দিকে সাপ যেতে পারে নাকি, এইভাবে সে যাচ্ছে বের হয়ে যাচ্ছে। তো আমি চিন্তা করলাম তাহলে তো ওরেও ডিস্টার্ব করা শুরু করছে, এবং আমার ছেলেটার বয়স এখন সাড়ে তিন বছর, তখন বয়স ছিল তার আরো কম, এই বাচ্চাটা খুব বেশি ডিস্টার্ব করতেছিল। মনে রাখবেন জিনে যদি সরাসরি কাউকে অ্যাটাক করে ধরে ফেলায় তাহলে কোনো ক্ষতি নেই, আর অথবা দূর থেকে ডিস্টার্ব করে তাহলে তেমন কোনো ক্ষতি নেই, ভয় টয় দেখায় তেমন ক্ষতি নেই, কিন্তু কোনো মানুষের ভিতরে বারবার ঢুকতেছে আর বারবার বের হচ্ছে, এতে করে মারাত্মকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, যখন ধরে তখন দেখবেন পাগলের মতন বট বট করে উল্টাপাল্টা কথা বলো, এলোমেলো কথাবার্তা বলতে শুরু করি। আর বারবারে যখন ঢোকে আর বের হয়, মানুষের এই মস্তিষ্কের উপরে একটা তরল পদার্থ পানি থাকে, এই পানিটা শুকিয়ে যায়, তখন পরবর্তী সময় দেখা যায় এ আর কোনোদিন ভালো হয় না। আর বটবট হ্যাঁ বা কথাবার্তা একটা একটা ব্যালেন্স ছাড়া কথাবার্তা যে বলা শুরু হয় এগুলো কখনো বন্ধ হয় না। আর ডাক্তাররা জিন কেন বিশ্বাস করেন এর একটা কারণ হলো, কোন জিনের রোগীকে হসপিটালে নিলে ইঞ্জিন শুন দিলে ব্যথা পায় জিন, এ কারণে জিন আগে সাইডে বাঁধে। এ কারণে ডাক্তারদের কথা হলো কই জিন চিন থাকলে তো দেখতাম, এ কারণে ও তো আগেই বাঁচছে, এ কারণে ডাক্তার এটাকে সহজে বিশ্বাস করতে চায় না। যাই হোক, তবে ইসলামিক যারা দিনদার যারা তারা অবশ্যই বিশ্বাস করে। তো আমার বাসায় তৃতীয় দিনের মতো হয়ে গেল, রাত এবং দিন 24 ঘন্টায় আমরা 3 দিন যাবৎ ঘুম আসতে পারতেছি না। তখন চতুর্থ দিন আমি তাকে ম্যানেজ করার চেষ্টা করলাম, ম্যানেজও করতে পারলাম না। তখন আমি জানতে পারলাম একজন হুজুর আছে মমিন সিং ফুলপুরে বালিয়ার পিসাব নামে পরিচিত, উনি 40 বছর ধরে জিনের চিকিৎসা করেন এবং ওনার কাছে শুধু বইলে আসলে জিনে ডিস্টার্ব করে না, যদি বলে আসে যে হুজুর জিনে ডিস্টার্ব করে তাহলে ওই হুজুরের ফোনে জিনকে বলে দেয় যে তাড়াতাড়ি এলাকা ছাড়ো, না হলে আমি আমার বাহিনী পাঠাইতেছি।
আচ্ছা আচ্ছা,
মানে র‍্যাব বাহিনীর মতো যা ক্রস ফায়ার দিয়ে, তো এই কথা বললে সে চলে যায়। তো ওই হুজুরের বাড়িতে গেলাম, হুজুরের বড় জামাই ও আবার আমার পাশের মসজিদের একজন ইমাম প্লাস খতিব, তো তার সাথে আমার ভালো বন্ধু। তো সে বললো যে আমার শ্বশুর কাছে জানাই ফোন করে বলে দিচ্ছি। ওখানে যাওয়ার পরে তারা খুব ভালো মেহমানদারি করে নিল, তাদের বাসায় যা অবস্থান করলাম, তাদের বাসায় যা বিকালে রাত্রে যা পুষলাম, পোষার পরে রাত 12টা পর্যন্ত বাহিরে খুব আওয়াজ হচ্ছে, ঠাস ঠুর জানাল পিটাইতেছে, অর্থাৎ হয়তো ওই বাড়ির কেউ ঘুম আসতে পারতেছে না। এবং তাদের বাড়িতে এরকম বিভিন্ন লোকজন আসে চিকিৎসার জন্য, 18টা রুম আছে মেহমানখানা হিসাবে তারা রাখছে, খুব সুন্দর ভালো ব্যবস্থাপনা। তো আমি গেলাম একটা রাত 12টার পরে হঠাৎ করে ওই জিনটা বাহিরে পিটাপিটি বন্ধ করে দিই, এখন আমার ঘরের ভিতরে এফেক্ট করছে, আমার বাচ্চারা খুব কান্নাকাটি করতেছে। তো তাকে কোনো রকম করে 1-1.5 ঘন্টা পরে থামাইলাম, অনেক ঝাড় ফুঁক করার পরে মোটামুটি স্বাভাবিক হলো। পরের দিন হুজুর কাছে গেলাম চিকিৎসা করার জন্য, হুজুর যেখানে বসে ওখানে একটা বড় লাঠি লয়ে বসে থাকে, এরপরে চিকিৎসা শুরু করে। তো অনেক লোক সিরিয়াল, আমি ফার্স্ট টাইমই গেলাম, আমার আগে 2-3 জন লোক গেল। আমি যখন হুজুরের কাছে যাব ঠিক তার আগে একটা যুবতী মেয়ে ওখানে যায়, আর আত্মীয় স্বজন নিয়ে আসছে, মেয়েটা বোরকা পরিহিত, মেয়েটা মাদ্রাসায় পড়ে, আরবি পড়ে, মাওলানা লাইনে পড়ে মেয়েটা, এই মেয়েটাকে নিয়ে আসছে। জিনে যে বিয়াও নষ্ট করে দিতে পারে, বিয়া ভেঙে দিতে পারে, আমি ওই এই জিনিসটা ওখান থেকে ভালো করে জানলাম,
প্রথম
জানলাম। ওই মেয়েটার 2-3 জন আগে যখন সিরিয়াল ছিল তখন মেয়েটা স্বাভাবিক, যখন একজনের পরে মেয়েটা যাবে তখন মেয়েটাকে 4-5 জন লোক ধরে রাখতে পারে না। একটা মেয়ের সাথে হয়তো বা আপনি আমাকে ধরলেন আমি হয়তো পারতে পারি, 2 জনে ধরলে আমি কিন্তু আর পারবো না, সেখানে 4-5 জন রাখতে পারতেছে না, তার মানে এটা বাহিরের শক্তি, এটা মেয়ের শক্তি না। তারপর হুজুরে ধরে আর বলতেছে এই কেন ওর বিয়া বাংশত বল, অর্থাৎ মেয়ের রিলেটিভ বা আত্মীয়ের মতো হয়ে প্রস্তাব যে বাড়ি থেকে আসে সেখানে যে কমপ্লেন করে যে আমি মেয়ের আপন ভাই বলতেছি, আমার বোন চরিত্র খারাপ, বিয়ে করবেন 14 গোষ্ঠী সুদ্ধা সাইজ করে ফেলাইব, এ ধরনের কিছু আজে বাজে কমপ্লেন দিয়ে আসলে বিয়েটা অটোমেটিকলি ভেঙে
যায়।
অর্থাৎ একটা যুবতী মেয়ের উপরে যখন জিন অ্যাটাক করে, তাকে পছন্দ করে যখন অ্যাটাক করে, তখন তার সাথে একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে শারীরিক। আর এ কারণে মেয়েদের সকল শ্রোতা বন্ধুদেরকে বলছি আমি, মেয়েদের চিত হয়ে বা ভোট হয়ে শোয়াটা নিষেধ, ডান কাতে অথবা বাম কাতে শুতে হবে, তাহলে প্রবলেমগুলো ফিল করে না। একা একা যুবতী মেয়েদেরকে একা একা ঘুমানো উচিত না। তো আপনি অ্যাটাক কি না এটা বোঝার জন্য অধিকাংশ সময় যদি দেখেন আপনার কোমর ব্যথা করে তাহলে বুঝতে হবে জিন আপনাকে অ্যাটাক করছে, বা আপনার যদি অধিকাংশ সময় তল পেট ব্যথা হয় মেয়েদের তাহলে বুঝতে হবে আপনি অ্যাটাক হয়ে গেছে। তো যাই হোক, হুজুরে ওরে পিটা দিল, তখন বললো হুজুরে আর জীবনে বিয়ে ভাঙবো না, আর কিছু করবো না, হ্যাঁ এখন বিয়ে হয়ে যাবে, আপনি চেষ্টা করতে বলেন 1-1.5 মাসের ভিতরে বিয়ে হয়ে যাবে। ঠিকই আলহামদুলিল্লাহ বিয়েটা হয়ে গেছে। তো আমি ওখানে থাকাকালীন অবস্থায় একটা জজের মেয়ে তার ছোট বোনের বিয়ে হয় না নিয়ে আসছে এবং তার মা সাথে আসছে, তার হাজবেন্ডও আসছে। আসার পরে হুজুরের কাছে যখন গেল হুজুর বললো কেন আসছে, বলতেছে যে আমার ছোট বোনের বিয়ে হয় না, আমার ছোট বোনের চিকিৎসা করার জন্য আসছে। হুজুর বলতেছে তোমরা কয় ভাই কয় বোন, বলতেছে এক ভাই সে পাগল হয়ে বাড়ি থেকে চলে গেছে, কোন দিকে আমরা জানি না, আর আমরা বর্তমানে সাত বোন আছি, আমি হলো বোনদের ভিতরে চার নম্বর আর ও সবার ছোট, সবার বিয়ে হয়েছে ওর বিয়েটা হয়নি, আর বলতেছে ওর পাগলামি ঠিক করতে আসছো, সবচেয়ে বড় পাগল তো তুমি, বলতেছে আমি পাগল মানে আমার তো বিশ্বাস না, এই তো হুজুর ধরে ঠাস ঠাস করে কয়েকটা লাড়ি দিয়ে পিড়া দিছে, আর তখন আসল জিন যা ওনার সাথে যেটা সেটা হাজির হয়ে গেছে, তখন বলতেছে হুজুর আমি আর জীবনে ডিস্টার্ব করবো না, আমি আর কখনো মারপিট করবো না, আমাকে ছেড়ে দেন। তখন ওনার হাজবেন্ডকে জিজ্ঞাসা করলো, ওনার কি খুব খিটখিটে মেজাজ, খুব বাজে মেজাজ দেখায়, খুব বাজে কথাবার্তা বলে না, বাজে ব্যবহার দেখায় না, বলতেছে হ্যাঁ হ্যাঁ হুজুর, স্বাভাবিকের সাইতে যেটা বাহিরে চলে যাবে তাহলে বুঝতে হবে অ্যাটাক হয়ে গেছে সে, পরে বলতেছে ঠিক আছে তোমার মাকে নিয়ে আস, মা বলতেছে হুজুর আমি ভালো মানুষ আমার কোনো সমস্যা নেই, বলতেছে আসেন বড় শয়তানে তো আপনার আগে ধরছে, এরপরে মেয়েগুলো রে নষ্ট করছে, আসেন আগে আপনারা সাইড করতে হবে, এখন বলতেছে হুজুর ভুল হয়ে গেছে আমি এই জীবনে আর কোনো দিন করবো না, তার মানে তার সাথে আর একটা জিন অ্যাটাক করে দেবো, তারপরে তারও পিটা পুটা দিয়ে জিন ওইটাও ছুটাই দিছে, যেই বোনে নিয়ে আসছে নিজেও জানে না যে আমার লোক একটা আছে, ওদেরও ছুটাই দিছে, তার হাজবেন্ড সাক্ষী আমি নিজে সাক্ষী, পরে ছোট বোন রয়েছে লাস্ট, পরে বলতেছে বিয়া ভেঙে দিচ্ছ কেন, পরে ওই জিনটা বললো যে ওরা সাত বোন, ওর চাচা জজ ছিল মারা গেছে, এই সম্পত্তি ভোগ করার জন্য ওর আত্মীয়দের ভিতরে ওর আপন চাচারা প্রত্যেকটা মেয়ের উপরে একটা করে জিন চালান করে দেওয়া, সবগুলো পাগল একটাও স্বাভাবিক নেই, আর যে ভাইটা পাগল হয়ে গেছে তার সাথে পাঁচটা সাতটা জিন চালান করে দেওয়া, সে পাগলামি করতে করতে স্বাভাবিক নেই, সে এখন বাড়ি সারা হয়ে গেছে, কোথায় গেছে কোনো খোঁজ খবর নেই, মরে গেছে না বাইচে আছে আল্লাহ জানে, হয়তো মরে গেলে আবার ওইটা মাজার হয়ে যাবে, অনেকে তো ওই দাদা আবার মাজার বানিয়ে এলাম, গরু পাইব খাসি পাইব ব্যবসা ভালো হইব, টাকা তো মাজারই বেশি পাওয়া যায়, এখানে গত দু বছর হয়নি, এখন সিটাগানি একটা মাজার পাওয়া গেল, মাজারে একটা বাক্স চুরি হয়ে গেছে, যাই হোক ওইটা পরবর্তীতে ভেঙে দেখে ২ কোটি টাকার উপরে পাওয়া গেছে, একটা মসজিদে ১০ বছরেও ৫০,০০০ টাকা হইতে চায় না, একটা দান বাক্সের ভিতরে, আর এখানে এত সুন্দর ভালো ব্যবসা যে ৬ মাসেই আপনার ২ কোটি টাকা হয়ে গেছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম ওই হুজুর খুব কামেলদার হুজুর তার কাছে গেল, এবার আমাদের সিরিয়াল, যখন আমাদের সিরিয়াল তখন আমি তাকাই দেখি আমার বউ বউর একদম চক্ষু লাল হয়ে গেছে, মেজাজ স্বাভাবিক নেই, সে আমাকে বলতেছে আমাকে ধরো আমি স্থির থাকতে পারছি না, হ্যাঁ তো ও আবার খুব আমল জানে, অনেক কিছু আমল টামল করতেছে যার কারণে ও আর দৌড় দেয় না, হুজুরের কাছে যাওয়ার পর হুজুর বললো যে কেন এর বিশ্বাস করতেছ, হ্যাঁ পরে বলতেছে সে কেন দোতলায় গেল, দোষ একটাই হ্যাঁ হাজবেন্ড কেন দোতলায় গেল আমার কথা বলতেছেন, হুজুরে কেন দোতলায় গেল, দোতলায় যে কেন ছাড়াইল, আমাকে তো চালান করে দাও, আমি তো কোথাও যেতে পারছি না, আমি তাকে সদা সর্বদা ক্ষতি করতাম কিন্তু এখন ক্ষতি করতে পারি না, এখন ওই বাসায় ঢুকতে পারি না, সে ওই বাসা বন্ধ করে রাখছে, আমি কী করবো ওই জন্য তাদের বাসার উপর আক্রমণ করতেছে, আর আমাকে বলে দেওয়া আছে আমি ফেরত গেলে আমাকে মারো, তো হুজুর পরে বললো যে আর ডিস্টার্ব করবি না, তাহলে কিন্তু তোর খবর আছে, একদম মাইরা আলম বোতলের ভিতরে ঢুকানো, বিভিন্ন ভয় ভীতি দেখাইছে, বলতেছে ঠিক আছে দেখাইব না, ওরা বাস ছেড়ে চলে গেলো, আমরা মোটামুটি স্বাভাবিক, সেই ওখান থেকে আমরা রওনা করলাম বিকালের দিকে, আমরা চলে আসবো ফুলপুরি স্টেশনে, আসার পরে সন্ধ্যার পরে গাড়িতে উঠবো, গাড়ির জন্য অপেক্ষা করতেছি, এই মুহূর্তে আমি চিন্তা করলাম মাগরিবের নামাজটা একটু পড়ে নিই, তারপরে মাগরিবের নামাজ পড়ে আসার পরে দেখি সে আবার সে আগের মতন, এখন আর স্বাভাবিক নেই, আবার সে পাগলামি শুরু করছে, তখন চিন্তা করলাম ঢাকা ফিরে যাওয়ার সাথে হুজুর কাছে আবার যাই, ওই দিন হুজুরের বাড়িতে যাওয়ার পরে হুজুরের বাসা কেউ ঘুম আসতে পারেনি, সারা এমন পিটা পিটে দরজা পিটা জানালা পিটা পুরা সবারে পাগল বানিয়ে গেছে, তো হুজুর বললো যে আপনারা শান্ত হন স্বাভাবিকভাবে ঘুমান, এরকম করবে এটা, আর যারাই চিকিৎসা করে জিনিস চিকিৎসা করে তারা তার পরিবারের তার বংশের অন্তত ২-৪টা লোক পাগল থাকবে, পরিবারের অন্তত কমপক্ষে একটা লোক পাগল থাকবে, এই কারণে এই পেশাটা আমরা এই কাজটা আমরা করতে চাই না, অনেকে জোর করে করা আমি আসলে কখনো করি না, অনেকে অনেক সময় বেশি বিপদগ্রস্ত হয়ে গেলে করে দিই যা ফিসাবিল্লাহ করে দিই, যেমন এক বাসায় বাড়ি ধারাতে আমি এক বাসায় গেছি সন্ধ্যার পরে আমার একটা ছাত্রকে টিচ দিচ্ছি, হঠাৎ করে কাজের ভুয়া কাজের মহিলা তিনি বারান্দায় গেছে ঝাড়ু দিতে, হঠাৎ করে তাকে ধরছে, ধরার পরে নিয়ে আসছে বলতেছে হুজুর জিনটা ছাড়াই দেন, সবাই ধরছে, আমি বললাম যে পাঁচ থেকে ৭ জন লোকে ধরে রাখেন, এ কিন্তু ঝাড়ি দিয়ে একটা ঝাড়াদা ফলাই দিবে, বিশ্বাসই করেনি, ধরছে ৩ জনই, তখন আমি দোয়া পইরা ফু দিছি, একটা ঝাড়া মারছে ১-১ জন এক এক দিছি টুরে গেছে, এক একজন তো বাবার কয় মায়ের করে চিকুশি করছে, তো পরে আবার বেশি লোকে ৫-৭ জনে ধরছে, পরে আমি একটা পানি ছিটা দিছি আর পরে পরে জিনটা চলে গেছে, পরে আমি বললাম এর আর বাসায় রাখেন না, তাহলে বাসার লোক ক্ষতিগ্রস্ত হবে, আমি কিন্তু অনেক জিনের মোকাবেলা করছি, অনেক জিনিস ছুটাইছি, কিন্তু এই ধরনের জিনের কবল আমি কখনো করিনি,
এখানে আমি আরেকটা জিনিস শ্রোতা ভাই বোনদেরকে বলবো, অনেক সময় জিনে ধরলে আমরা দোয়া যা পারি তা বলেই ফু দেই, আপনি বিসমিল্লা বলেও ফু দেওয়া উচিত হবে না, কারণ বিসমিল্লার ভিতরে তো একটা কঠিন অ্যাকশন আছে, এটাও একটা ওষুধ। আপনি কি জানেন বিসমিল্লা বলে ওরা ফু দিলেও যখন আগুন হয়ে যাবো তখন আপনার উপরে অ্যাটাক করলে তখন আপনি এটা ঠেকাইতে পারবেন? আমি তো অনেক কিছু জানি তারপর আমি কন্ট্রোল করতে পারতেছি না, আর আপনি যে বিসমিল্লাকে আতাল করছি বলে ফু দিয়া লাইলেন, আপনি কি বুঝে শুনে ফু দিলেন? অনেকগুলো নাচ পরে ফু দেয় বিভিন্ন জিনিস পরে, এটা কখনো উচিত না, না জেনে না বুঝি এই সমস্ত কাজ কখনো করা উচিত না। আমি তো যাই না বুঝা করার পর আমি অনেক বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে গেছি।
এরকম যদি হয় যে এরকম যদি হয় যে না সে বুঝতে পারছে যে তার উপর জিনের অ্যাটাক হবে বা পরের অ্যাটাক হবে, সেক্ষেত্রে তার কি করা উচিত হবে?
তৎক্ষণাৎ সে অজু করে আতাল করছে এবং চারকোল পরে ফু দিয়া শরীরকে বন্ধ করে ফেলবে, তাহলে সে
অজু করে আয়াতুল করছে এবং চারকোল পড়তো,
হ্যাঁ চারকোল পরে বুকে ফু দিলে মোটামুটি অ্যাটাক হয় না।
আচ্ছা, তারপর
তারপরে দ্বিতীয় দিন হুজুর আমাদেরকে নিয়ে বসলো, বসার পরে ওই দিনও ছুটাই দিল, হুজুর বললো যে আজকের দিনটা আপনারা থাকেন আমার বাড়িতে আমি একটু দেখি, কিন্তু রাতের বেলা সেই আবার আগের যাই তাই হয়ে গেল, আবার পিটাপিটি মারামারি কিলা গেলে এরকম একটা অবস্থা কোনোভাবে ভালো করা যাচ্ছে না। তৃতীয় দিন হুজুর আমাদেরকে নিয়ে আর বসলেন না, হুজুর বললেন যে ওর এটা রন্ধে রন্ধে ঢুকে গেছে শিরা উপর শিরার ভিতরে, অর্থাৎ মানুষের যেভাবে ক্যান্সার হলে শরীরের সব রক্তের সাথে মিশে যায় ঠিক এইটা এরকম ভাবে মিশে গেছে, 40 দিন সময় লাগবে, আমি তদবির দিয়ে দিছি, কিছু তাবিজ দিয়ে দিছি, এটা গরম করে ওই আগুনদা জলে ধোয়া নাকে দিতে হবে এবং কিছু তৈল পরে দিছি ওইটা পুরো শরীরে মাখতে হবে, 40 দিন করার পরে ভালো হয়ে যাবে। তারপরে চলে আসলাম, তো আমার বাসায় 3 দিন, হুজুরের বাসায় 3 দিন, এই 6টা দিন 6টা রাত একটা সেকেন্ড আমি ঘুমাসতে পারিনি এবং আমার পরিবারের কেউ ঘুমাসতে পারেনি। তাহলে 6টা দিন যদি কেউ না ঘুমাইতে পারে সে কিন্তু আর স্বাভাবিক থাকে না, ফুল মেন্টাল হয়ে যায়, একদম পাগল হয়ে যাওয়ার অবস্থা। তো যাই হোক, এই অবস্থায় বাসায় আসতেছি, ঢাকাতে চলে আসতেছি, ওখান থেকে গাজীপুর ক্রস করার পরে এখন দেখি আমার গাড়ির ভিতরেই আমার ওয়াইফ স্বাভাবিক নেই, অস্বাভাবিক হয়ে যাচ্ছে, সে ভিতর থেকে তার অন্তর থেকে ভেসে আসতেছে যে পাগল হয়ে রোডে নেমে যায়। তাহলে সবাই বলবে হুজুর রোগ পাগল হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ কত ভালো। হ্যাঁ, এখন সে আজে বাজে কথা বলে আমাকে, যেটা সে কখনোই আমাকে কোনোদিন বলেনি। তো আমি ওই হুজুর যে তদবিরগুলো দিছে ওগুলো করি, কিন্তু নিয়ন্ত্রণে আসে না, এখন আগের চাইতে আরো প্রকট আকার ধারণ করলো, আমি খুব ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম যে যে আশা নিয়ে বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ লোকের কাছে গেলাম যিনি 40 বছর ধরে ট্রিটমেন্ট করে, উনি ভালো করতে পারলো না, এখন তো এসছে ভালো লোক আমি আর কোথায় পাবো না, আমি এখন কি অবস্থা হবে আমার? তো আমার বউ যদি সত্যিকার পাগল হয়ে রোডে বের হয়ে যায় আমার ছোট ছোট 2টা সন্তানের কি অবস্থা হবে? তো আমি খুব বিপর্যস্ত হয়ে গেলাম, খুব নিজে মানসিকভাবে অনেকটা ভারসাম্য হারিয়ে ফেললাম, 6 দিন ধরে ঘুম আসতে পারি না, আরো অনেক কষ্ট পাচ্ছি। তো এই অবস্থায় আস্তে আস্তে ঢাকায় আসলাম, বাসায় আসলাম, এদিক দিয়ে টাকা পয়সাও সে আসে। বাসায় আসার পর আল্লাহর কি রহমত, হঠাৎ করে একটা সংবাদ পেলাম ফার্ম গেটে, উনি আমার এক উস্তাদ, আমার এক হুজুর, ওনার একটা সংবাদ পেলাম যে উনিগুলো খুব ভালো ট্রিটমেন্ট করতে পারেন। ওনার কাছে গেলাম, যাওয়ার পরে উনি বললো নাম দিয়ে যান, বাপের নাম মায়ের নাম তার নামটা দিয়ে যান, আর কিচ্ছু লাগবে না, কিছু টাকা ওষুধ দিয়ে আসতে হলো, তো আমার কাছে টাকা যা ছিল আর কিছু টাকা হাওলাত করে, উনি আবার মোটা অঙ্কের টাকা ছাড়া কাজ করেন আর 2-3 লাখ টাকা নিচে কোনো কাজই ধরেন। তা যাই হোক, আমার ক্ষেত্রে কিছুটা শিথিল করে কিছু টাকা দিয়ে আসলাম, আমি বললাম আপনি কাজটা করে দেন পরে আমি করবো, ওনার কাছে বলে আসলাম, উনি বললো ঠিক রাত 12:01 আমাকে একটা ফোন দিবেন, ঠিক 12:01 ওনাকে ফোন করে বললাম আমি মুফতি শরীফ বলছি, আমার ওয়াইফের নাম বললাম, পরে বলতেছে ঠিক আছে রেখে দেন, রেখে দেওয়ার পরে ঠিক 2 মিনিট পরে উনি ফোন দিল, আমার ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছে এখন কি অবস্থা, আমি বললাম যে এখন তো স্বাভাবিক, এখন স্বাভাবিক, বলতেছে নিশ্চিন্তে আপনি ফজর পর্যন্ত ঘুমান, যেহেতু 6 দিন যাবৎ ঘুমাসতে পারেন নাই, আমি ফজরের আজান দিলে নামাজ পড়ানোর জন্য আপনাকে ডেকে উঠাবো, বাস আমি শুয়ে গেলাম, আমার বিবি সবাই শুয়ে গেলাম, কিছুক্ষণ পর পর দেখি যে কে যেন আপনার জানালার ভিতরে নক করে, টাস টাস শব্দ হয়, তখন আমি আবার তাকে ফোন দিলাম যে এরকম কে যেন শব্দ করে, তাহলে বলতেছে ওখানে দাঁড়ায় আমার রেফারেন্স দিয়ে বলেন, বলেন যে হ্যাঁ মাওলানা ফেরদাউস আহমদ হেলালি হুজুর বলছে আপনাদেরকে শুধু পাহারা দিতে বলছে, ডিস্টার্ব করতে নিষেধ করছে। আমি দাঁড়ায় বললাম, বলার পর চুপ হয়ে গেল, পজার সময় ঠিকই উনি আমাকে ডাইতে উঠাইলেন, নামাজ পড়লাম, তারপরে মোটামুটি স্বাভাবিক, সকাল ফজর নামাজ পড়া আসার পরে দেখলাম জিন আমার বাসায় হাজির অলরেডি, কিন্তু এখন আর ডিস্টার্ব করে না। পরবর্তীতে সে বললো যে তার বাহিনী এসে আমারে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে ওখানে নিয়ে আচ্ছা মতো দিছে সাইজ। দেওয়ার পরে আমি বলছি যে আমি আর কোনো ডিস্টার্ব করবো না হুজুর, আমি চলে যেতে চাই এখান থেকে, বাঁচতে চাই, মুক্তি চাই, কিন্তু ওই হিন্দু লোকটা তো আমারে এখানে বন্দি করে দিছে, আমাকে চালান করে দিছে তারে খতম করার জন্য, সুতরাং আমি পারছি না, একটু আমাকে বাঁচান, আমাকে যদি আপনি সারাই দিতে পারেন তাহলে আমি আমি সুন্দরবনে চলে যাবো এবং মুসলমান হয়ে যাবো। হুজুর বলছে ঠিক আছে, তুমি আর ডিস্টার্ব করো না, আমি যখন বলবো তখন চলে যাবো। জিনটা আমার আমাকে বলে দিল যে আপনি তো সবই জানেন, আপনার কাছে লুকোচুরি করার কিছু নেই, হুজুর তো আমাকে বলছে ডিস্টার্ব করবা না, আমি এখন ডিস্টার্ব করি, কিন্তু আমাকে কিন্তু চলে যেতে বলে নাই, চলে যেতে না বললে তো আমি যেতে পারি না, আর চলে যাওয়ার জন্য ওনার আবার কিছু কাজ আছে, আমার হাত পা গুলো বান্ধা, এগুলো ছুটাই দিলে আমি যেতে পারবো না, যেতে পারবো না। বলতেছে তাহলে কি করতে হবে, জিনটা বলতেছে উনি তো অনেক টাকা ছাড়া কাজ করে না, আপনি টাকা তো দিচ্ছেন কম, সুতরাং আরো কিছু টাকা যেমনি পারেন দিয়ে আসেন, আর বলেন যে হুজুর আপনি যতটুক সাধ্য অনুযায়ী পারছি দিছি, আপনি কাজটা করে দেন, ছুটাই দেন, আমি আপনাকে পরবর্তীতে খুশি করে দেব ইনশাআল্লাহ, এভাবে বলেন। তাহলে উনি আমাকে চলে যেতে বললেন, আমি চলে যাবো। তখন আমি বুঝতে পারলাম যে উনি এটা কাজটা পুরা করেন, মানে এর জিনের থেকে শোনার পর আমি বুঝতে পারলাম, এর আগে আমি বুঝতে পারিনি। আমি তার বিভিন্ন প্রশ্ন করতাম, সে জবাব দিত। এই সুযোগে আমার দুর্বল যতগুলো দিক আছে ওগুলো আমি জেনে নিতাম, অনেক ফ্রেন্ডরা অনেক কিছু জানতে চাইতো, ওদেরকে জিজ্ঞাসা করতাম যে অনেকে বলতো ওই মেয়েটা আমি ভালোবাসি, আসলে কি মেয়েটা আমারই ভালোবাসে না, দিয়ে একটা লোকে হাতে জিপ দিয়ে বা রমনাফার ঘুরে বেড়ায়, ওগুলো ডিটেলস খবর বলে দিত, সঠিক সঠিকটা সে দিত। এইভাবে মনে করেন অনেকে জানতে চাইতো যে কিরে আমার কেউ ক্ষতি করছে কিনা একটু জিজ্ঞাসা করতো, জিজ্ঞাসা করতাম, যদি সঠিক হইতো তো বলতো, না হলে বলতো যে না উনি ভালো আছেন আর কেউ ক্ষতি করেনি। মানে এই সুযোগে আমি অনেকগুলো তথ্য তার থেকে নিয়ে নিলাম। পরে সে যখন সঠিক তথ্য দিল, আমি বললাম যে ঠিক আছে, তোমাকে আর জ্বালা যন্ত্রণা দিব না, মারপিট করবো না, তুমি শান্ত থাকো, আমি হুজুরের কাছে যাচ্ছি। পরবর্তীতে আবার কিছু টাকা নিয়ে তার কাছে গেলাম, প্রায় 50,000 টাকার উপরে আমার 50,000 টাকার উপরে খরচ হয়ে গেল। দিয়ে আসার পরে দেখেন এখানে তাবিজ লাগে নাই, পানি পড়া লাগে নাই, কিছু লাগে নাই, সে ওখান থেকে শুধু তার ফোর্স পাঠাই দিছে, আরো জিন আছে তার শত শত জিন, ওগুলোতে পাঠাই দিছে, এসে আর ধরে নিয়ে গেছে, মিয়া সাইজ দিছে, এখন এসে ডিস্টার্ব করে না। পরবর্তীতে ওই জিনেরা এসে আবার হাত পা সব খুলে দিছে, টাকা দিয়ে আসার পরে বাস এখান থেকে চলে গেছে। 40 দিন পরে ঠিকই ওই জিনটা এসে হুজুর কাছে মুসলমান হয়েছে।
আচ্ছা,
হ্যাঁ, যেহেতু সে মুক্তি পাইছে, এখন ওই হিন্দু লোকটা তাকে আর কোনো ক্ষতি করতে পারেনি। এরপর থেকে আমার আমার পরিবার স্বাভাবিক, আর কখনো কোনো ক্ষতি করতে পারে নাই, আর ক্ষতি করেও নাই। এখানে একটা শ্রোতা ভাই বোনদেরকে আমি যে কথাটা বলবো, কিছু সিমটমের কথা বলবো। অনেক সময় দেখবেন হঠাৎ খুব সুগ্রান ক্লান্ত গ্রান আগুল হয়ে যাওয়ার মতো, দেওয়ানা হয়ে যাওয়ার মতো, তাহলে বুঝবেন জিন কাছে আসছে, জিন অথবা পুরী কাছে আসছে। অথবা হঠাৎ খুব দুর্গন্ধ, যেমন কুকুর শরীর ঝাড়া দিলে এক ধরনের একটা গন্ধ বের হয় তার শরীর থেকে, ওই ধরনের একটা দুর্গন্ধ হঠাৎ, তাহলে বুঝবেন যে জিন আশেপাশেই আছে।
না, এটা এটা কি মানে সুগন্ধ এবং দুর্গন্ধ এটা কেন হয়?
এটা খুব কাছাকাছি থাকলে বা অ্যাটাক করার জন্য আসলে,
না মানে কাদের,
এটা ছেলেদের হতে পারে, মেয়েদের হতে পারে,
এবং দুর্গন্ধ দিচ্ছে এবং এটা কারা দিচ্ছে, মানে
এটা দুটো কারণ হতে পারে, পরিও হতে পারে, ছেলেদের এবং মেয়েদের উভয়ের অ্যাটাক করে।
উভয় ভালো জিন যদি হয় সেও একই সাথে,
না না, ভালো জিন কখনো ক্ষতি করে না। আমাদের ভিতরে যেমন মানুষের ভিতরে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বিভিন্ন ধর্মাবলম্বী আছে, এবং সব ধর্মে কিছু ভালো লোক আছে, আবার যেমন কিছু আছে ছিনতাইকারী, চোর ডাকাত বাটপার, মেয়েদের পাইলে কিডন্যাপ করে ছিনতাই করে, হ্যাঁ ইফতিজিং করে, বিভিন্ন জিনিস, হ্যাঁ, যাদেরকে আমরা ছিনতাইকারী বলি, ঠিক ওদের ভিতরে জিনের ভিতরে যেগুলো খারাপ কাজ করে ওগুলোর আমরা ভূত বলি বা পিতনি বলি, বুঝছেন, বিভিন্ন নামে আমরা আখ্যায়িত দিই, মূলত তারা জিন। আর পুরী পুরী হলো মেয়েরা, পুরীরা হলো সাধারণত মেয়েদের উপরে অ্যাটাক করে, সরি মেয়ে যেগুলো গুলো হলো পুরুষদের উপরে অ্যাটাক করে। অনেক সময় দেখবেন একটা ছেলের উঠে নিয়ে গেছিল, হ্যাঁ নিয়ে গেছে, যদি কিছু খায় তাইলে আর দিয়ে যায় না, খাইলে কিছুদিন পরে দিয়ে যায়, হ্যাঁ এরকম হয়। যেমন হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল, আমাদের এক হুজুরের ছেলের একটা পুরীতে খুব ভালোবাসত, পুরীরা 7টা ভাই 1টা বোন, তো হুজুরের ছেলে আলেন, হুজুরের সব ছেলেরা আলেম হুজুর নিজওয়ালা হুজুরের বাড়ি বরিশালে মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ মারা গেছেন। ওনার ছেলেকে ধরলে মাঝে মধ্যে ডিস্টার্ব করতো, হুজুরে ছাড়াই দিত, ছুটাই দিলে একদিন হঠাৎ করে ধরছে আর ছেড়ে দিচ্ছে না। ওই মাদ্রাসা একজন হুজুর ছিল কলাখালীর জন্য গোহরডাঙ্গা টুঙ্গিপাড়ার গোহরডাঙ্গা মাদ্রাসার হুজুর, উনি রাত 12টার পরে জিনদেরকে পড়াইতেন, স্পেশাল ভাবে হাদিস কোরআন পড়াইতেন। সুবহানাল্লাহ, অনেক বড় মাপের বুজুর্গ লোক ছিলেন। উনি যা বলতেছে তুমি বারবার ডিস্টার্ব করো কেন, আরেকবার যদি আসো তোমার আটকাই দিব, এরকম কয়েকবার ছুটাই দিচ্ছে। লাস্টের বার্ষে একটা দোয়া পরে ফু দিচ্ছে, বাস চার দিনে একটা জিরো টান দিচ্ছে, সাথে সাথে একটা লোহার খাঁচা হয়ে গেছে, আর লোহার খাঁচার ভিতরে পরিটা একটা নববধূর মতন একদম নতুন সাজে সজ্জিত হয়ে আটকা পড়ে গেছে। এখন ওদের ভিতরে এসে কান্নাকাটি শুরু করছে। তো ওর যে সাতটা ভাই তারাও আলে, বড় বড় আলে, এবং তারা খুব ভালো লোক। তারা আইসা হুজুর কাছে হাতে পায়ে ধরছে যে আমার বোন আর কখনো আসবে না, আর ডিস্টার্ব করবে না, ছেড়ে দেন। তাহলে হুজুর বলছে যে না, এবার বিচার না করে ছাড়বো না তোমার বোন, হ্যাঁ তোমার বাবাকে নিয়ে আসো, আমরা বিচার করব, তারপরে ছাড়বো। কেন আমাদের ছেলের উপর বারবার আইসা আক্রমণ করে, কেন ক্ষতি?
তাদেরও ফ্যামিলি আছে,
হ্যাঁ আমরা মানুষ, আমরা তো কোনো জিনের ক্ষতি করি না, কোনো পরীর ক্ষতি করি না, তোমরা কেন আমাদের ক্ষতি করো? তোমাদের সাইজ করে বিচার করে এরপরে আমরা ছাড়বো। এখন বাবা যদি শোনে তার মেয়ে আরেকজনের সাথে আন্ডারস্ট্যান্ডিং, এটা একটা কলঙ্ক না, এই জন্য তারা বাবাকে না ডাইকে বরং তারা জোর করে তার বোনকে এই খাঁচা ভেঙে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, লোহার খাঁচা। ওইটা তো আর ইচ্ছা করলে ভাঙ্গা যায় না, তার বোনকে তারা টেনে হিসড়ে বের করে নিয়েছে, যার কারণে ছিঁড়ে গেছে অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিমধ্যে সে মারা গেছে। মারা যাওয়ার পরে অবস্থাতে এরকম আকার ধারণ করলো, তারা জিনের আবার প্রেসিডেন্ট আছে, তাদের কাছে যে বলছে যে আমার বোনকে এমন এলাকার মুখ লোকেরা মেরে ফেলছে। তখন তারা বিশাল বড় বাহিনী, তাদেরও তো সেনাবাহিনী আছে, নিয়ে আক্রমণ করার জন্য আসছে। মেয়ের বাবা যখন এটা জানতে পারছে, মেয়ের বাবা চিন্তা করলো এত মানুষ জানবে, এত জিনেরা জানবে, এটা আমার জন্য একটা কলঙ্ক। মেয়ের বাবা আর ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, বিশাল বড় বুজুর্গ, বড় আল্লাহ ওয়ালা লোক ছিলেন, হ্যাঁ যাকে সদরুল ওলামা আলেমদের সর্দার বলা হতো, উনি আর ওই মেয়ের বাবা একই সাথে লেখাপড়া করছে ইন্ডিয়া দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা।
কিছুক্ষণের
ভিতর আক্রমণ হবে, আপনারা সবাই কিন্তু মারা যাবেন, অথবা এরকম হতে হবে মাদ্রাসা উঠে নিয়ে যাবে, ভেঙে চুরমার করে নিয়ে যাবে, এক একটা ঈদ 10 টুকরা 20 টুকরা পর্যন্ত করে বাঘ বাঘ করে নিয়ে যাবে, এত জিনিস আসতেছে। সুতরাং আপনারা চার দিক দিয়ে এইভাবে একটা এরিয়া করে দাঁড়ান, সুরে ইয়াসিন পড়বেন, একটা ইটের উপর আরেকটা ইট রেখে লাঠি দিয়ে পিটা দিবেন, আর এখান থেকে কামানের মতন গুলি বের হবে, আর সুরে ইয়াসিন পরে ফুতিতে থাকবেন, কামানের মতন গুলি বের করবেন, যেটা আসবে সেটাই মারা দেবেন। তবে ঠিকই তারা এই ব্যবস্থা করে দিয়ে উনি চলে গেছে। আর এই দিকে জিনেরা যখন আক্রমণ করতে আসছে, আর এরা কামানের গুলি ছাড়তেছে, আর যত জিন আসে সব আক্রান্ত হয়ে মারা যান। এই অবস্থা দেখে লাস্ট পর্যন্ত ওরা থেমে গেছে, যে ওরা বলছে ঠিক আছে আপনারা এটা থামান, আমরা বিচারে বসতে রাজি। এমনকি রাতের বেলায় সেখানে প্রকাশ্যে বিচার বসছে, এবং মানুষ এবং জিন প্রকাশ্যে বিচার হয়েছে। তখন হুজুরা বলছে যে আমরা তো অনেক চেষ্টা করেছি আমাদের ছেলেদেরকে হেফাজত করার জন্য, কিন্তু আপনার মেয়ে বারবার এসে বিরক্ত করে, কি করবো? তো আপনারাই বলেন বিচারটা কি হওয়া উচিত। পরে তারা জিনেরা মাফ চেয়ে পরে চলে গেছেন, আর কখনো আক্রমণ করবো না, আর ক্ষতি করবো না। আসলে এইভাবে অনেক সময় আক্রমণ করে থাকে। তবে আমার শ্রোতা বোনদেরকে আমি অনুরোধ করি, অধিকাংশ মেয়েরা এফেক্ট হয় তারাই, যে সমস্ত মেয়েরা চুল খুইলা দিয়া মাথায় কোনো কাপড় নাই, একদম হিরু হিরু ভাব লইয়া হাঁটে, এগুলোর পথে গাড়ে জেনে পাইনে ধরে, বিশেষ করে সাদে বেলে তো কোনো কথাই নেই। আর তিনটা টাইম আছে, সে রাতে শেষ প্রহরে এবং সন্ধ্যার মাগরিবের নামাজের আজানের আগ দিয়া, আর চলো দ্বিপ্রহরের সময়, এই তিনটা সময় পথে গাড়ে জেনে পায় পাইলিস। আর একটা মেয়েদের যখন মান্থলি প্রবলেম চলতে থাকে, এই সময় শরীর অসুস্থ থাকে, ওই সময় শরীর বন্ধ করতে পারে না, ওই সময় বেশি অ্যাটাক হয়। আর মেয়েরা যদি আক্রান্ত হয়ে যায়, যতদিন পর্যন্ত ট্রিটমেন্ট করে সুস্থ না করতে পারবে, অতদিন পর্যন্ত তার কনসেপ্ট করবে না, তার পেটে কোনো বাচ্চা আসবে না, কারণ ওটা জিনে নষ্ট করে ফেলবে।
আচ্ছা আচ্ছা, তো আপনি সিমটমের কথা বলছিলেন, এর মধ্যে একটা হচ্ছে গন্ধ এবং দুর্গন্ধ, আর কি কি রকম সিমটম?
হ্যাঁ, আরো কিছু সিমটম আছে, মনে করেন অনেক মেয়েদের প্রচুর ঘাড় ব্যথা হয় এবং বুকের ভিতর অস্থিরতা কাজ করে, আরেকটা বলছিলাম কোমর ব্যথা করে, আরেকটা হচ্ছে তল পেটে ব্যথা হয়, প্রচুর ব্যথা হয়, সেটা মান্থলি প্রবলেমের সময় হতে পারে, আগে পরে হতে পারে। এই চারটা পাঁচটা মানে সিমটম এগুলো হলো তাকে জিনে ধরছে কিনা, অ্যাটাক করছে কিনা এটা। তো আমি যে কথাটা শুরুতে বলছি এখন বলে শেষ করে দিব, সেটা হলো না বুঝে আমরা কেউ যেন এই ট্রিটমেন্ট গুলো করতে না যাই। এরপর থেকে আমি কোনো জিনের চিকিৎসাই করি না। জিনের চিকিৎসা করে না, হ্যাঁ অনেকে দাম্পত্য জীবনে কোলো অশান্তি, স্বামী স্ত্রীর মিল নাই, এগুলো করে দিই। এখানে আবার অনেকে অবৈধ পন্থা ব্যবহার করতে চায়, হুজুর আমি মুখ মেরে ভালোবাসি একটু একটু ম্যানেজ করে দেন, আমি এগুলো করি না, এগুলো হারাম গুনে হবে। হ্যাঁ অনেক ছেলেরাও বলে যে হুজুর, অনেক মেয়েরাও এসে বলে যে হুজুর এই অবস্থায় একটু করেন। আবার অনেক সময় অনেক মহিলারাও এসে বলে যে হুজুর দিনকাল তো ভালো না, অমুক বেটা তিনটা চারটা বাচ্চা অত স্যার একটা বিয়ে করছে, আমার স্বামী আবার কেমন কেমন করে একটা তাবিজ দেন। মানে তারা কনফিডেন্সে ভুগতেছে, এই কারণে তাদের কিছু ট্রিটমেন্ট আমরা করে দিই। আবার অনেক সময় কিছু পুরুষও আসে যে হুজুর ওই বাড়ির মহিলাটা দুইটা তিনটা বাচ্চা ফালাইয়া আরেক বেটার লোকে চলে গেছে, আমার দাবার না জানি কবে আড়া দেয়, হুজুর আগে থেকে একটা তাবিজ দেন। এরকম কিছু দাম্পত্য জীবনে অশান্তি গুলো আমরা করি, আর এগুলো কোনো সাইড এফেক্ট না, কিন্তু জিনের গুলো আশ্চর্য হয়ে যাবেন। ওই বিল্ডিং এ থাকাকালীন অবস্থায় আমি চারতলার একটা বাচ্চা খুব রাত্রে কান্নাকাটি করতেছে, এক দুই ঘন্টা হয়ে গেছে, কেউ থামাইতে পারতেছে না, আমার কাছে নিয়ে আসছে, আমি দোয়া করে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কোরআনের অ্যাকশন এটা, আমার কোনো পাওয়ার না, কোরআনের পাওয়ার। তারপরে সুস্থ হয়ে যাওয়ার পরে আধা ঘন্টা পরে দেখি আমার ডিস্টার্ব দিছে, আমার ছেলে কাঁদতেছে, এখন আমারটা আরে সুস্থ করতে আরো আধা ঘন্টা লাগছে। এই কারণে এখন আমি যাদের ছোট বাচ্চা আছে তারা আসলে এগুলো করা উচিত না, কারণ আমাদের বাচ্চা যদি বড় হয়ে যায় তখন আমরা করলে তখন তেমন একটা আক্রান্ত হবো না, কিন্তু ছোট বাচ্চা তো থাকা খালি
একেবারে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি শেষ করে দিন প্লিজ।
হ্যাঁ আমি এশিয়ান রেডিওর সকল শ্রোতা ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই জিন রোগ থেকে সদা সর্বদাই সাবধানতা অবলম্বন করবেন, আর এটা চিরসত্য, এটা কোরআন দ্বারা প্রমাণিত। আরেকটা খুব মজার ব্যাপার, এটা না বললে শ্রোতা ভাই বোনদের হক আদায় হবে না, সেটা হলো এমন জিন আছে আল্লাহর নবীর সাহাবী জিন এখনো দুনিয়াতে বেঁচে আছে, এক একজন বাসে 2,000-3,000 বছর বাসে, এবং পৃথিবীতে তারা আমাদের চাইতে অনেক শক্তিশালী। পৃথিবীতে চট্টগ্রাম থেকে ঢাকা আসতে মাত্র 1.5 সেকেন্ড সময় লাগে, তারা কয়েক মুহূর্তের ভিতরে পুরো পৃথিবী ঘুরে ফলাইতে পারে। তার একটি সিমটমের কথা, নমুনার কথা, নিদর্শনের কথা কোরআন শিবির ভিতরে আসছে। সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসের সিংহাসনটা আনতে বলছিলেন, এটা কোরআন শিবির ভিতরে আসছে। সিংহাসনটা মনে করি আমাদের সংসদের সাথে বিশাল বড়, বলছে যে এটা কে আনতে পারবে। এক জিন বলছিল আমি আপনি আমাদের সময় দেন সন্ধ্যার আগে আনবো, তিনি বললেন যে না দেরি হয়ে যাবে। আরেক জিন বললো যে আমাকে বলবেন আর আপনি চক্ষু বন্ধ করবেন আর খুলবেন, দেখবেন আমি নিয়ে আসছি। ঠিকই তিনি চক্ষু খুললেন এবং এরপরে বন্ধ করলেন আবার খুললেন, মুহূর্তের ভিতরে সেকেন্ডের ভিতরে ওই লোক ওই জিন ওই পুরো সিংহাসনটাকে মাটির নিচ দিয়ে নিয়ে আসছে। সুবহানাল্লাহ, মাটির উপর দিয়ে তুলে আনা সহজ, মাটির নিচ দিয়ে নিয়ে আসছে, আইনে উপস্থিত করে রাখছে। রানী বিলকিস যখন আসছে আসার পরে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করছে এটা কার, উনি সরাসরি বলে নাই আমার, আমারটার মতোই বলছে। তখন এটা দেখে উনি বুঝতে পারছে যে লোক মাটির নিচ দিয়ে আমার সিংহাসন আমি এখানে উপস্থিত হওয়ার আগে মুহূর্তের ভিতরে নিয়ে আসতে পারছে, সে সাধারণ লোক না, নিশ্চয় যে বিশাল ক্ষমতাধর লোক। সঙ্গে সঙ্গে তিনি হ্যাঁ ওই সামনে আরেকটা কাজ করছিলেন যে বিলকিসের মা ছিল জিন, বাপ ছিল মানুষ, এ কারণে রানী বিলকিস কি জিন নাকি মানুষ এটা পরীক্ষা করার জন্য, কারণ জিনের শরীরে প্রচুর পশম থাকে, পরীক্ষা করার জন্য পরীক্ষা কেমনে করবে, কারণ উনি একটা সামনে ওনার সিংহাসনের সামনে সুলাইমান আলাইহিস সালাম একটা গ্লাস দিয়ে দিচ্ছে আর নিচে স্বচ্ছ পানি কিছু মাছ রেখে দিছে। উনি ওখানে আসার পরে উনি পানি মনে করে উনি ওনার কাপড় উঠাইছে আর যখন সামনের দিকে পাড়া দিয়েছে হোঁচট খেয়ে পড়ে গেছে, তখন ওই পা বের হয়ে গেছে, তখন উনি নিশ্চিত হয়েছেন যে এটা মানুষ, এটা জিন, কারণ জিনকে বিবাহ করা হারাম আর পরীকে বিবাহ করা হারাম। এ কারণে উনি যেহেতু মানুষ শেষ পর্যন্ত সুলাইমান সালামের সাথে তার বিয়ে হয়ে যায়, সে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ,
এটা হচ্ছে অনেক পাওয়ারফুল থাকে জিন, যারা
জিনটা খুব পাওয়ারফুল, সুতরাং আমরা ইচ্ছা করলেই যে তাদের সাথে অনেক কিছু করতে পারবো বিষয়টা আসলে এরকম না, তবে আল্লাহ পাক মানুষকেই বেশি ক্ষমতা দিয়েছে, মানুষকেই তাদেরকে কন্ট্রোল করার মতন শক্তি দিয়েছে, সুতরাং এমন কোনো কাজ করা উচিত না যাতে উত্তেজিত হয়ে জিন আমাদের উপরে আক্রমণ করে। অনেকে জিনকে গালি দেয়, গালি দিলে কিন্তু তারা আরও বেশি উত্তেজিত হয়ে যায়। সুতরাং প্রিয় শ্রোতা ভাই বোনেরা, আমরা যখনই দেখবো কারোর পরিবারের ভিতরে ধরনের ঘটনা ধারণা করছে। আমরা দেরি করব না, দ্রুত সিদ্ধান্ত নিয়ে নেব এবং দুরুস্ত সুস্থ করার জন্য অনেকে কবিরাজের কাছে দৌড়ায়। কবিরাজের আসলে কোনো পাওয়ার নাই, বুঝছেন, কবিরাজ সব বন্ধ থাকে। আর এই জিনের চিকিৎসা যারা করে অধিকাংশ লোকগুলোই পারে না। হ্যাঁ, মনে করেন লাখের ভিতরে হয়তো দুই থেকে তিনটা লোক পাবে পারে।
আচ্ছা, আমরা অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ, আপনাকে ধন্যবাদ এবং সকল এশিয়ান রেডিওর সকল শ্রোতা ভাই বোনদেরকে যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে যারা শুনলেন এই আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বন্ধুরা, আরো একটিবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন এশিয়ান রেডিও 90.8 FM, চলছে আপনাদের সাথে ভৌতিক 90.8। আমি ফিরোজ খান অ্যান্ড কনক আছে আপনাদের সাথে। অসংখ্য বন্ধুরা আমাদের সাথে এস এম এস এর মাধ্যমে যুক্ত আছে। আপনি চাইলে আমাদের সাথে এস এম এস এ জয়েন করতে পারেন, লিখে জানা দিতে পারেন আপনার মতামত, আজকের ঘটনাগুলো কেমন আছে, হুজুর সাহেব যে ঘটনাগুলো বলেছে আপনার মন্তব্য আমরা নিশ্চয়ই জানতে চাই। লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে, প্রথমে ট্যাগ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বার। অসংখ্য বন্ধুরা দেখতে পাচ্ছে এই মুহূর্তে আমাদের সাথে এস এম এস এর মাধ্যমে যুক্ত আছে। সাইম আছে আমাদের সাথে কুমিল্লা থেকে, খাটের ঘটনার সত্য এমটা লিখেছে। জ্যাকলিন আছে উত্তরা থেকে, আমাদের নতুন বন্ধু, স্বাগত জানিয়েছে আপনাকে ভৌতিক 90.8 এ। সুকন্যা আছে আমাদের সাথে টিভি গেট থেকে, নতুন বন্ধু আমাদের, এমটা লিখেছে আমার স্টোরি পড়া হয়নি। আচ্ছা, আমাদের সাথে রাজু আহমেদ আছে সিলেট থেকে, তার অনেক ভালো লাগছে শুনতে আমাদের সাথে আছে। এমটা লিখেছে শিউলি আছে মিরপুর 13 নম্বর থেকে, ভাইয়া গল্পগুলো খুব সুন্দর বাট মিউজিকটা অনেক ভয়ঙ্কর। এমটা লিখেছে সৌরভ আছে আমাদের সাথে মির্জাপুর থেকে, আমাদের সাথে আছে নওশীন শান্তিবাগ থেকে, এত বেস্ট একটা প্রোগ্রাম করার জন্য কনক ভাই অ্যান্ড ফ্রিজ ভাই আপনাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস এমটা লিখেছে, ওয়েলকাম। আপনাকে রিপোর্ট আছে সাবার থেকে আমাদের সাথে, প্রিয়া আক্তার মিরপুর 10 নম্বর থেকে, স্টোরিগুলো অসাম লাগছে, খুব ভয় পাচ্ছি। উত্তরা থেকে আমাদের সাথে আছে স্মৃতি লিখেছে, রিপোর্ট আছে আমাদের সাথে, এস আলম আছে আমাদের সাথে, নাইস স্টোরি এমটা লিখেছে শো ওকে, আমাদের সাথে আছে জুয়েল আছে আমাদের সাথে, সোয়েল রাজ আছে আমাদের সাথে, মিরাজ আছে আমাদের সাথে, মিম আছে উত্তর থেকে, আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক ভয় পাচ্ছি। আমি জুয়েল রানা আছে আমাদের সাথে উত্তরা থেকে, থ্যাংকস আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তানভীর আছে আমাদের সাথে, শাওন আছে আমাদের সাথে, শাওন ক্রিকেট আছে আমাদের সাথে নরসিংদী থেকে, খুব ভয় পাচ্ছি। আমরা লিখছি এমবি মুফাজ্জল হুসাইন আছে আমাদের সাথে, সে এবং তার ওয়াইফ দুজনে মিলে শুনছে, অনেক ভয় লাগছে। লালবাগ থেকে আমাদের সাথে আছে বৃথি, ভৌতিক আছে ইস রক এমটা লিখছে, রাহান আছে আমাদের সাথে ওয়ারি থেকে, লিমন আছে নোয়াখালী থেকে আমাদের সাথে, রাব্বি আছে ঢাকা থেকে, হীরা আছে আমাদের সাথে মোহাম্মদপুর থেকে, আই লাভ ভৌতিক এমটা লিখেছে আমাদের সাথে, এনামুল হক আছে আমাদের সাথে রূপগঞ্জ থেকে, আবির আছে আমাদের সাথে লালবাগ থেকে, নাসিফ আছে আমাদের সাথে কামরুল রামগঞ্জ থেকে আমাদের সাথে আছে, আমাদের সাথে শুনছে, অনেক অনেক ভয় পাচ্ছে এমটা লিখেছে। জেরিন আছে আমাদের সাথে, আমাদের সাথে আছে আরাফত আরাফ আসা আছে আমাদের সাথে উত্তরা থেকে, আমাদের সাথে আছে মোহাম্মদ আদাস ওকে, শাইফির রহমান আছে আমাদের সাথে চুরাইন থেকে, আমাদের সাথে আছে এমডি নাহিদ আছে আমাদের সাথে, আমাদের সাথে আরো যুক্ত আছে অসংখ্য বন্ধু দেখতে পাচ্ছি এসএমএস এর মাধ্যমে যুক্ত আছে কোন,
এবং ফেসবুক ফ্যান পেজ হুইচ ইজ facebook.com/asianradio সেই অ্যাড্রেসে কিন্তু আমাদেরকে কমেন্ট করছেন অসংখ্য বন্ধু, যাদেরকে সত্যি ধন্যবাদ জানালে হয়তো বা কৃতজ্ঞতাটা জ্ঞাপন করা হবে না। আপনি যদি সেখানে গিয়ে আমাদেরকে কমেন্ট করতে চান তাহলে চলে যেতে হবে facebook.com/asianradio সেই ঠিকানা, এবং শুরুতে একটি হররের যে পোস্টটি দেওয়া রয়েছে সেই পোস্টে আপনার চাইলে কমেন্ট করতে পারেন, করতে পারেন গঠনমূলক সমালোচনা। শুনছিলাম হুজুরের কাছ থেকে অনেকগুলো ঘটনা, যেসব ঘটনা আসলে আপনার ভেতরে এমন কোন প্রশ্ন অফকোর্স তৈরি করবে যে পুরো পৃথিবীতে ভূত আদৌ আছে কিংবা নেই, এবং তার কিন্তু চুল ছেঁড়া বিশ্লেষণ আমরা শুনে ফেললাম। ধন্যবাদ আরো একবার জানাচ্ছি মুফতি সাহেব হুজুরকে, যিনি আমাদের সাথে ছিলেন, এবং এখানে কিছু কিছু কথা ছিল যে কথাগুলো আমরা গ্রহণ করব, কিছু কথা ছিল যে কথাগুলো আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবো, কারণ ধর্মীয় অনুভূতিতে সত্যিকার অর্থে আমরা কখনো কোনোদিনও কোনোভাবে আঘাত দেবার চেষ্টা করিনি। উনি ওনার মন্তব্য জানিয়েছেন এবং সেই মন্তব্যটা নিয়েই আমরা চালিয়ে যাবো। অলরাইট, এই মুহূর্তে আমাদের সাথে মনির হোসেন মনি, তিনি আমাদেরকে ফেসবুকে লিখেছেন যে আমার কমেন্টটা আপনি পড়ে ফেলবেন, ট্রাই করবো আপনার কমেন্টটা যদি আমি খুঁজে পাই। আদনান বিশ্বাস আজকে এগেইন আমাদেরকে এস এম এস কোয়েশ্চেন লিখেছেন, আজ প্রথম আমার আম্মু আপনাদের শো শুনছে, আমার আম্মু আপনাদের শো শুনে ভৌতিকের ফুল ফ্যান হয়ে গেছে, আমার আম্মুর পক্ষ থেকে ফিরোজ ভাই এবং আজ কনককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তুষার খান আমাদের সাথে রয়েছেন, সঞ্জয় কুমার তিনি একটি কথা বলেছেন এবং আমরা সেটা অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করবো। ইব্রাহিম খান আলিফ
তিনি লিখেছেন আমাদেরকে। এবং সঞ্জয় খান বা সঞ্জয় কুমারকে আরেকবার বলছি যে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এটির জন্য। রয়েছে এবি আমির ভাই, আমি আবির নারায়ণগঞ্জ থেকে শুনছি আপনাদের শোটা, আমার খুব ভালো লাগে এর জন্য, আপনি মিস দেন। আরাফাত হোসেন বলছেন কর্ণকার ফিরোজ ভাই আসসালামু আলাইকুম, আপনার সেই টেক্সটটা আমরা পড়ে ফেলেছিলাম। সরওয়ার আলম মামুন আমাদেরকে কমেন্ট করেছেন। নীরব হৃদয় তিনি বলছেন যিনি হিন্দু আবার হিন্দু কিংবা মুসলমান আছে নাকি, আর আপনার সাথে আপনি অনেকগুলো কথা আপনি বলেছেন, আমি ঠিক জানি না যে জিনের হিন্দু কিংবা মুসলমান রয়েছে কি না, আমি যেটা যেটা জানেন তিনি সেটাই আমাদেরকে তিনি বলেছেন, এবং এবং আপনার বিশ্বাস করা কিংবা না করা একান্ত ব্যক্তিগত ব্যাপার। রাইফুল বাড়ি দৃশ্যের বাংলাদেশের রেডিও অনুষ্ঠানের ইতিহাসে মাত্র 20 পর্ব প্রচারেই এত আলোড়ন ও জনপ্রিয়তা, সত্যি অবিশ্বাস্য এবং বিরল। এভাবেই একদিন হরর রেডিও অনুষ্ঠানের শীর্ষে পৌঁছে যাবে, এভাবেই এগিয়ে থাকুক। সাথে রয়েছি রাইফুল বাড়ি, তিনি আমাদেরকে এই কমেন্টটি করেছেন, এবং আপনার এই কমেন্টটি আমাদের এই ভৌতিক টিমকে অনেক বেশি অনুপ্রাণিত করবে, অনেক বেশি উৎসাহিত করবে সামনের দিকে এগিয়ে যাবার জন্য। রয়েছেন লাভলি আকাশ, তিনি বলছেন আমি আকাশ গ্যান্ডারিয়া থেকে শুনছি ভৌতিক 90.8, আমি অনেকদিন ধরেই শুনছি, আজকে আমি প্রথম কমেন্ট করলাম, থ্যাংক ইউ। মঙ্গলবার রাত 2 পর্যন্ত আমরা থাকি প্রতি মঙ্গলবার, হোপফুলি সেটি আপনি মুখে মুখে প্রচার করবেন, এবং এশিয়ান রেডিওকে আপনি ধন্যবাদ জানিয়েছেন। মিরিয়াম বয় অর্থাৎ তার নাম হচ্ছে মিঠুন, তিনি গাজীপুর থেকে লিখছেন আমি প্রতি মঙ্গলবার শুনি, আজই প্রথম লিখলাম, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে লিখবার জন্য। ইমন ইমাম হোসেন তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, এবং যারা কমেন্ট করছেন আমরা বুঝতে পারছি যে এই মানুষগুলো আমাদের সাথে রয়েছেন, সো আপনি একদম নিজেকে আড়াল করবেন না, যদি চ্যাট বক্সে থেকে থাকেন, কারোর সাথে চ্যাট করছেন, ফেসবুক চালাচ্ছেন, সেম টাইম আপনি আমাদের সাথে রয়েছেন, শুনছেন ভৌতিক 90.8, তাহলে সিম্পলি যেটা করবেন আপনার সেই সার্চবার থেকে, ফেসবুকের সার্চবার থেকে চলে যাবেন এশিয়ান রেডিওর ফ্যান পেজে, এবং সেখানে গিয়ে কমেন্ট করবেন, আমরা ট্রাই করবো সেই কমেন্টগুলো পড়বার জন্য। মেহেদি হাসান জুয়েল তিনি বলছেন জুয়েল রানা উত্তরাং থেকে, কনক অ্যান্ড ফিরোজ খান ভাই কিছু বারমুডা ট্রায়াঙ্গেলের মতো আলৌকিক বা আলিন হিস্টোরি আবার আপনি শুনতে চাচ্ছেন। বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে আমরা অলরেডি অনেকগুলো ইনফরমেশন দিয়ে ফেলেছি, এবং এগেইন যদি কোনো ইনফরমেশন দিই তাহলে অবশ্যই সেটা আপনি শুনতে পারবেন, এবং আজকে দিব না সেটা দূর বলতে পারছি। সাগর চৌধুরী তিনি আমাদের সাথে রয়েছেন, ভাই আমি রামপুরা বনশ্রী থেকে শুনছি, এক্সামের জন্য 2 সপ্তাহ শুনতে পারেননি, আই হোপ আপনি আজকে শুনছেন এবং পুরো শোটা আমাদের সাথে উপভোগ করছেন আর নিজের মতো করে, আপনার পছন্দ হচ্ছে হয়তো গল্পগুলো। গাজী জাবেদ হোসেন জিম তিনি আমাদের সাথে রয়েছেন, লিখেছেন গল্পগুলো খুবই ভয়ের, অনেক ভয় পাচ্ছি, খুব জ্যামে খুবই ভয় পাচ্ছেন, জানি না ভয়কে জয় করতে পারবো কিনা, তারপরও ভয় পেয়ে শুনছি। অবশ্যই সাথে থাকুন। আতিকুর রহমান আতিক তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, আপনি কমেন্ট করবেন ফেসবুকের ফ্যান পেজে, এবং আমাদের ভৌতিকের যে ফ্যান পেজ রয়েছে সেই ফ্যান পেজে চাইলে কিন্তু আপনি আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনি জানেন এমন কোনো ঘটনা আমাদেরকে ইনবক্স করতে পারেন, এবং সেটার অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/ভৌতিক 90.8, ভৌতিক বানান হচ্ছে BHOUTIK, এবং সার্চ দিলে আপনি যেটা পেয়ে যাবেন এবং সেখানে আপনার কমেন্টটি করে ফেলবেন, ইনবক্সে আমাদেরকে ঘটনাটি লিখে পাঠাবেন। আমরা চলে যাবো নেক্সট স্টোরিতে, এবং সেই স্টোরিটা কিন্তু আমাদের ফ্যান পেজে অর্থাৎ ভৌতিকের যে ফ্যান পেজ রয়েছে সেই ফ্যান পেজে এসেছে, সেই স্টোরিটা শুনুন, এবং আরেকজন শ্রোতাকে দিয়ে আমরা ব্যাক করছি কিছুক্ষণের মধ্যে, স্টে টিউন।
আসসালামু আলাইকুম ফিরোজ ভাই, আমার নাম রিয়াদ এবং আমি চট্টগ্রামে থাকি। যেহেতু স্টুডিওতে আসা সম্ভব নয় সেহেতু ঘটনাটি লিখে পাঠালাম, আশা করি পড়বেন। ঘটনাটি ঘটেছিল আমার এক বন্ধু মনময়ের সাথে গত বছর রমজান মাসের সময়। ঘটনাটি ঘটেছিল আমার বন্ধু মনময় ক্রিকেট খেলার জন্য প্রতিদিন পতেঙ্গা সি বিচে যেত। এমনই একদিনের ঘটনা, সে বাসা থেকে বেরিয়ে বিচে যাচ্ছিল, হঠাৎ সে দেখে রাস্তার পাশের একটি দোকানে গরম গরম জিলাপি ভাজা হচ্ছে। তখন সে দোকান থেকে 3টি জিলাপি কিনল এবং একটু দূরে গিয়ে একটা উঁচু জায়গায় বসে বসে জিলাপি খাচ্ছিল। ঠিক এমন সময় 2টো পথ শিশু মানি টুকাই সেদিক দিয়ে যাচ্ছিল। তার আমার বন্ধু জিলাপি খাওয়া দেখে তার কাছে জিলাপি খেতে চাইল। আমার বন্ধু সহজ মনে বাকি 2টো জিলাপি তাদেরকে দিয়ে দিল এবং খেলার জন্য চলে গেল। বলে রাখা ভালো যে খেলা চলাকালীন সময় সে তার মোবাইলটা দূরে একটা জায়গায় রাখত এবং যাওয়ার সময় সেখান থেকে আবার নিয়ে যেত। খেলা শেষ হওয়ার পর সে এবং তার বন্ধুরা একসাথে বাসায় যাচ্ছিল। হঠাৎ পথে তার মনে পড়ল সে তার মোবাইল ফোনটি আনতে ভুলে গেছে। এরই মধ্যে তারা খেলার স্থান থেকে অনেকটা দূরে চলে এসেছে। তখন আমার বন্ধু তার অন্য একটি বন্ধুর ফোন দিয়ে তার নিজের নাম্বারে ফোন দিল
ফোনটি একজন লোক ধরল এবং বলল পতেঙ্গা বিচের কাছে যে মসজিদটা আছে সেখানে যেতে। লোকটির কথা মতো আমার বন্ধু সেখানে গিয়ে পৌঁছাল এবং লোকটিকে খুঁজেও পেল। লোকটি বলল, আমি মসজিদের ইমাম। আমি যখন মসজিদের নামাজ পড়তে যাচ্ছি, ঠিক সেই সময় দুজন পথ শিশু মানে টোকাই আমার কাছে এসে এবং তারা বলে তারা নাকি মোবাইলটা বিচের এক ধারে আমার বন্ধু যেখানে ক্রিকেট খেলতেন সে স্থানে খুঁজে পেয়েছে। তখন আমার বন্ধু সেই লোকটিকে সেই পথ শিশুরগুলো কেমন দেখতে কিংবা পরনে কি ছিল সেগুলো জিজ্ঞাসা করে। লোকটি তখন পথ শিশুগুলোর বর্ণনা দেয় যা আমার বন্ধুর সাথে দেখা হওয়া বাচ্চাগুলোর সাথে হুবহু মিলে যায়। তখন আমার বন্ধু চারপাশে সেই বাচ্চাগুলোকে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু খুঁজে পায় না। আমার বন্ধুর মতে সেগুলো আদৌ কোনো মানুষ ছিল কিনা, কারণ সাধারণ মানুষ কখনো এত দামি ফোন ফেরত দিতে যাবে না, বরং নিয়ে যাবে। সে বাচ্চাগুলোকে সে এখন পর্যন্ত আর কোনো দিনও খুঁজে পায়নি এবং তাদের দেখা আজও পায়নি। এটি ছিল একটি সত্য ঘটনা এবং আমার বন্ধুর জীবনে এটি ঘটেছে। ভয়ের না হলেও বেশ অদ্ভুত একটি ঘটনা। ফিরোজ ভাই ও কনক ভাই, এত সুন্দর একটা শো আমাদের উপহার দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
আরেকটা স্টোরি আমরা শুনে ফেলাম যে স্টোরিটা আমাদেরকে ইনবক্স করেছিলেন facebook.com/bhautik90.8। সেই পেজে আপনি যদি জানেন এমন কোন ঘটনা আপনার সাথে ঘটে গেছে কিংবা আপনার আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবী তাদের সাথে, তাহলে সিম্পলি আপনি সেই ঘটনাটা লিখে ফেলবেন এবং আমাদেরকে ইনবক্স করবেন facebook.com/bhautik90.8। সেই অ্যাড্রেস SMS এবং ফেসবুক মাধ্যম দুটো মাধ্যমে আপনি চাইলে কিন্তু আমাদের সাথে জয়েন করে ফেলতে পারেন। ফেসবুকে যদি আপনি জয়েন করতে চান তাহলে চলে যেতে হবে facebook.com/asianradio সেই ঠিকানা, এবং সেখানে একেবারে শুরুতে ভূত নিয়ে যে পোস্টটি দেওয়া রয়েছে সেই পোস্টে চাইলে আপনি লাইক দিয়ে কমেন্ট করবেন এবং সেই গঠনমূলক কমেন্টটি আমরা চেষ্টা করব পড়বার জন্য এবং কেমন লাগছে সেটা অবশ্যই সেই কথাবার্তাগুলো আমাদেরকে জানান, শেয়ার দিতে পারেন যাতে আপনার বন্ধুরা মিস না করে ফেলে। তারেক হোসেন তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, নীরব হৃদয় খান আমাদেরকে কমেন্ট করেছেন, আতিফ রয়েছেন আমাদের সাথে ঠিক এই মুহূর্তে, তন্ময় ইন্ট্রোভার্স তন্ময় আমাদের সাথেই রয়েছেন সুদূর খিলক্ষেত থেকে, এবং স্বাগত জানাচ্ছি আজকে তন্ময়কে। আরাফাত হোসেন আমাদেরকে কমেন্ট করেছেন আকাশ মিথুন গাজীপুর থেকে তিনি এগিয়ে আমাদেরকে টেক্সট করেছেন আমাদেরকে HM মাহফুজ সেতু, এশিয়ার রেডিও পরিবারকে জানায় আন্তরিক অভিনন্দন। আমরা দুই বন্ধু মাহফুজ ও শাহাদাত শুয়ে শুয়ে শুনছি হুজের কথাগুলো 100% সত্য, এমন একটা আয়োজনের জন্য অসংখ্য ধন্যবাদ। এবং কেউ কেউ বলছে হুজুরের কথার ভিতরে কিছু কিছু জিনিস ছিল বানোয়াট, এবং আমি বলবো একজন মুফতি সাহেব হুজুর তিনি আমার মনে হয় না বানোয়াট কথাবার্তা বলেছেন, বাট কারো অনুভূতিতে যদি কখনো কোনোদিনও এতটুকু আঘাত লাগে সেটার জন্য ভৌতিক টিম আন্তরিকভাবে আরও একবার আপনাদের কাছে ক্ষমা প্রার্থী রয়েছেন। ফারিহা জাহান বউ তিনি বলছেন, ভাইয়া আমি ফিরোজ ভাইয়ের ফ্যান আর আমি এশিয়ান রেডিও 90.8 ফ্যান, আমি প্রায় আপনাদের শুনে থাকি, আমার ফিরোজ এটি শুনে ফেলেছে আপনি যে তার ফ্যান। শান্ত আহমেদ ওপি রয়েছেন, নাম শান্ত আহমেদ ওপি, তিনি বলছেন নারায়ণগঞ্জ থেকে আজকে প্রথম, অনেক ভালো লাগছে আর মিস হবে না, অনেক মজা লাগছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রতি মঙ্গলবার ঠিক রাত 12টায় আমাদেরকে টিউন করবেন ফিরোজ খান এবং আর জি কনক, চলে আসবো আপনাকে ভয়ঙ্কর ভূতের সব গল্প শোনানোর জন্য। সেসব ঘটনা আপনি বিশ্বাস করবেন কিংবা করবেন না সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, আমরা শুধু চেষ্টা করবো আপনার কাছে কিছু ঘটনা পৌঁছে দেবার যে ঘটনাগুলো আপনার কৌতূহলী মনকে একটু হলেও বিনোদিত করবে। SMS মাধ্যমে কিন্তু অনেকেই রয়েছেন আমাদের সাথে।
বন্ধুরা আপনারা আমাদের সাথে আমরা আছি অনেকক্ষণ সময়, আপনাদের সাথে লিখুন আপনার সেলফোনে মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটিতে। অসংখ্য বন্ধুরা আমাদের সাথে আছে, আশা লেগেছে গানগঞ্জ থেকে সে হুজুরের সাথে যোগাযোগ করতে চাচ্ছে, লাভার বয় জিসার আছে আমাদের সাথে উত্তর থেকে, নতুন বন্ধু অনেক একটা নাইস শো এমনটাই বলেছে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করেছেন, রানা আছে আমাদের সাথে, জুয়েল আছে ঢাকা থেকে আমাদের সাথে আছে, সাবির আহমেদ ইন্দ্রিয়া রোড থেকে লিখেছে অনেক ভয় লাগছে, আশা করি আরো ভয় পাবো, নিশ্চয়ই সাথে থাকুন আমাদের সাথে, অনেকটা সময় ধরে আপনাদের সাথে আছি। এনি আছে আমাদের সাথে টঙ্গী থেকে, ব্রো হুজুরের স্টোরিগুলো খুবই ভালো লাগছিল, আসাম এমনটা লিখেছে, আনিক আছে আমাদের সাথে নারায়ণগঞ্জে, প্রথম SMS আচ্ছা ওকে
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। মিরপুর থেকে তুষার আছে আমাদের সাথে, ভাইয়া গল্পগুলো অনেক ভয় লাগছে শুনে। আরিফ আছে আমাদের সাথে, সাবির লিখেছে আমাদের সাথে, নিশাত আছে আমাদের সাথে আজিমপুর থেকে। আমি আপনাদের নতুন ফ্যান, আপনাকে ওয়েলকাম করছি ভৌতিক 90.8 আচ্ছা ওয়েলকাম করতে বলছি, নিশ্চয় করে দিয়েছি আপনাকে। ইয়াসিন আছে আমাদের সাথে, আমাদের সানিয়া আছে মিরপুর থেকে আমাদের সাথে আছে, মেহেদি মুন আছে আমাদের সাথে, আমাদের সাথে আছে শুভ, সুমাইয়া লিখেছে আমাদের সাথে কল্যাণপুর থেকে, স্টোরিগুলো অনেক ভয় লাগছে। জুথি আছে ফ্রম সাভার থেকে, আজ সত্যি অনেক ভয় লাগছে স্টোরিগুলো শুনে আমাদের লিখেছে। ইঞ্জিনিয়ার অনেক স্ট্রংগি থেকে আমাদের সাথে আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের অনেক প্রশংসা করেছে সে। আক্তার হুসাইন আছে আমাদের সাথে, মারুফ আছে আমাদের সাথে লালটিপ নারায়ণগঞ্জ থেকে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা করেছে। জালাল আছে আমাদের সাথে, আমাদের সাথে মুন আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে, আমাদের সাথে আশরাফুল আছে আমাদের সাথে, আনুষ্কা আছে উত্তরা থেকে, জুলিয়া আছে আমাদের সাথে বংশাল থেকে, অনেক আছে স্টোরিগুলো অসম লাগছে আমাদের দেখছে। অসংখ্য বন্ধু এই মুহূর্তে দেখতে পাচ্ছে আমাদের সাথে, এসএমএস এর মাধ্যমে যুক্ত আছে কোন।
Yes, শুনছেন ভৌতিক 90.8 আর জে কনক এবং ফিরোজ খানের সাথে প্রতি মঙ্গলবার ঠিক রাত 12টা এবং বিগ স্টোরি। আর যে স্টোরিটার জন্য আপনারা প্রতি সপ্তাহে আমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানান এবং যে স্টোরিতে ভয়েস দিয়ে থাকেন আমাদের সবার প্রিয় রনি ভাই, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য পুরো নাটকীয় আকারে যে জিনিসটাকে সাজিয়ে থাকেন ক্রিস্টোফার গোমেজ এবং ইমন ভাই, সেই এপিসোডে আজকে আপনার জন্য কি থাকছে সেটা যদি আপনি শুনতে চান আপনাকে একটু ওয়েট করতে হবে। এই মুহূর্তে আমাদের সাথে অনিয়ারে আরেকজন শ্রোতা রয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি এশিয়ান রেডিও 90.8 FM। প্লিজ আপনার নামটা বলবেন এবং কোথেকে এসেছেন? আপনার এক বন্ধুর সাথে ঘটেছিল এবং সেই ঘটনাটার সাথে আপনারও একটা সম্পর্ক রয়েছে, পরবর্তীতে যে ঘটনা সেটা হচ্ছে একটা টাইমে আপনি মাদ্রাসায় পড়তেন এবং সেখানে আপনার সাথে ভূত রিলেটেড কিছু ব্যাপার ঘটেছিল। আমার প্রথম ঘটনাটা শুনে ফেলবো এবং তারপর আমরা এসএমএস নিয়ে তার দিকে লাগিয়ে আপনার কাছ থেকে আমরা ফিরে আসবো। আমরা শুরু করি তাহলে আপনার প্রথম ঘটনাটা।
ঘটনাটি হয়েছে আজ থেকে প্রায় 2 বছর আগে।
আচ্ছা আচ্ছা।
আমি তখন খিলখাতেই থাকি, আমি যেই বাসাতে থাকি, বাসাটা 6 তলা, প্রায় 5 কাটার উপরে বাসাটা, তার চিড়ি করে থাকি ছাদের উপরে। 5 কাটার ছাদ বুঝতেই পারতেছেন কতটুকু বড়। তো ওই ছাদের উপরে আমি যখন ঘটনাটা ঘটে তার 2 মাস আগে আমি বাসায় উঠি। তো ঘটনাটা ঘটে প্রায় রাতে, তখন 12:50।
আচ্ছা।
তো আমি তখন রবীন্দ্রনাথের বই পড়ছিলাম, এর আগে আমি কিছুক্ষণ কম্পিউটারে বসে বসে কিছু গান টান শুনে ভাল লাগতেছিল না, আর দিনটা রাতটা খুবই ঠান্ডা ছিল। তো রাতে যেটা হয় মানে চারিদিকে বিজলি চমকাতে থাকে আর বর্ষার দিন ছিল, গুড়িগুড়ি বৃষ্টি পড়ে। তো আমি তখন ভাবলাম যে এই অবস্থায়, ঠান্ডা অবস্থায় আমি একটু গল্প পড়তে পড়তে একটা ভালো ঘুম হবে।
আচ্ছা আচ্ছা।
এই জন্য আমি বেডে শুয়ে পড়ি। তো বেডে শুয়ে শুয়ে আমি গল্প পড়তেছিলাম, এমন টাইমে চারিদিকে প্রচুর বাতাস আর বাইরে মনে হচ্ছিল যে কেউ হয়তো বা আপনার পাথর নিয়ে ঢিলাঢিলি করতেছে, তারপরে আপনার কেউ দৌড়াদৌড়ি করতেছে, রড নিয়ে বাইরে বাইরে করতেছে, কেউ খেলতেছে, কেউ ঘামাগুড়ি দিচ্ছে, এরকম অনেক বিকট বিকট আওয়াজ আমার কানে আসতেছিল।
আচ্ছা আচ্ছা। মানে যে শব্দগুলো সাধারণত এত রাতে হওয়ার কথা না, কেউ খেলারও কথা না।
যেহেতু আমি এর আগে এই ধরনের ঘটনা আমি এক্সপিরিয়েন্স করেছি, এই জন্য আমি বুঝতে পারতেছিলাম যে সামথিং ইজ রং উইথ মি।
আচ্ছা ওকে। দেন
তো দেন আমি আপনার দোয়া কালেমা পড়ে আমি শুয়ে পড়ি, ঘুমানোর চেষ্টা করি, কিন্তু আমি ঘুমাতে পারছিলাম না। তো এরকম বাহির থেকে দরজায় কে যেন আমাকে নক করতেছিল, অনেক জোরে জোরে বিকট ধরনের আওয়াজ আমার কানে আসতেছিল। বাহিরে অনেকে লাফালাফি করতেছে, চিল্লাচ্ছে, গান গাচ্ছে, নূপুরের আওয়াজ, এই ধরনের মানে অনেক ধরনের সাউন্ড আমার কানে আসতেছিল। দেখছি আমার আর ঘুমটা আসতেছিল না। তো একটা টাইম দেখা গেল যে মানে এত পরিমাণে দরজায় নক করতেছিল, তো আমি পরে উঠে মানে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলাম, কে? তন্ময়। তো আমি ভাবলাম যে হয়তো বা তাদেরই কোনো একটা সাধারণ নাটক আমাকে বের করার জন্য। তো শেষ পর্যন্ত আমি মানে কাঁথা চাপা দিয়ে আমি মানে শুয়ে পড়ি, কিন্তু জানালাটা খোলা ছিল। তো হঠাৎ করে আমার জানালার দিকে নজর গেল, দেখলাম মানে কিছু চেহারা আমার সামনে ভাসতেছে, বিকট ধরনের চেহারা, চেহারার মধ্যে মাংস নেই, তাদের চেহারাগুলো স্পষ্ট দেখতে পারতেছিলাম আমি। মনে হচ্ছিল যে আপনার কেউ টর্চ দিয়ে ধরে রাখছে তাদের চেহারার মধ্যে।
আচ্ছা, মানে প্রত্যেকের কারোর মাংস ছিল না এরকম,
মাংস কিছু মাংস উঠে গেছে, কিছু মাংস দেখা যাচ্ছে যে আছে কিন্তু রক্ত পড়তেছে এরকম টাইপের। তো আমি খুব ভয় পেয়ে যাই, তো বেশি একটা ভয় পাইনি, কারণ এর আগে আমি এই ধরনের এক্সপিরিয়েন্স করছি আর আমার জানা আছে আমি কি কি করলে আমি ওখান থেকে পার পাবো। তো পরে আমি সাথে সাথে দোয়া পড়তে পড়তে জানালার সামনে গিয়ে আমি জানালাটা বন্ধ করে দিই, বন্ধ করে আমি পর্দা টেনে দিই যাতে আমার মানে নজরটা ওইদিকে আর না যায়।
আচ্ছা,
জানালাটা বন্ধ করে আমি বিছানায় আসবো এমন টাইমে মানে আমার নজর পড়লো বিছানায়, আমার পাশের যেই বালিশটা ওই বালিশটাতে একটা লোক শুয়ে আছে, সাদা লুঙ্গি পরা, সাদা গেঞ্জি পরা, তার বুকে রক্ত, মাথায় রক্ত, মুখের মধ্যে যে মাংস যেটা বললাম, মাংস ছিঁড়া ছিঁড়া অবস্থা, চামড়া ছিঁড়া ছিঁড়া অবস্থা। তো আমি জিনিসটা দেখে মানে প্রচুর ভয় পেয়ে যাই, আমি চিৎকার করার চেষ্টা করি কিন্তু আমার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। তো পরে আমি মানে তখন ভাবতেছিলাম যে আমি মানে বের হয়ে দৌড় দিব, নিচের দিকে দৌড় দিব। তো এমন টাইমে আবার আমার ফ্যান মানে ফ্যান থেকে হয়তো ফ্যানের মধ্যে কোনো একটা লাশ ঝুলতেছে এমন মনে হলো, আর মাথার মধ্যে বাড়ি খেয়েছে আমার পা, মানে ওই লাশটার পা বাড়ি খেয়েছে আমার মাথার উপরে।
আচ্ছা, মানে আপনার মাথায় সেই লাশের পাটা বাড়ি খেয়েছে,
পাটা বাড়ি খেয়েছে।
আচ্ছা, ওকে।
আমি তখন মানে আরো বেশি ভয় পেয়ে যাই, ভয় পেয়ে আমি সাথে সাথে কোনো দিকে না তাকে আমি দেখা গেল যে সুরা কালামা পড়তেছি, আর মানে কোনো বুদ্ধি আসতেছিল না যে মানে এখন আমি কি করবো, এই পরিস্থিতিতে আমার কি করা উচিত, বা দরজা যে খুলবো, দরজা খুলে যে আমি বের হয়ে দৌড় দিব সেটাও আমার মাথায় ছিল না। তো ওই টাইমে আমি সাথে সাথে মোবাইলটা আমার হাতেই ছিল, মোবাইল সবসময় আমার হাতেই থাকে, এটা আমার অভ্যেস। তো মোবাইলটার সাথে সাথে আমি তন্ময়ের নাম্বারে ডায়াল করছি, কিন্তু আমি তার সাথে কথা বলিনি, তন্ময় ফোনটা রিসিভ করছে কি জানি না। তো এরপরে যেটা হলো, আমি দরজাটা খুললাম, মানে খুবই সাহস করে আমি দরজাটা খুললাম। দরজাটা খোলার পর আমার বাহির থেকে কেউ হয়তো মানে কে যেন আমাকে একটা জোরে ধাক্কা দিল এমন মনে হলো। আবার একটু দূরে দেখতেছি যে একটা সাদা আলখেল্লা পরা একটা লোক দাঁড়ায় আছে, অনেক বিশাল বিকট আকৃতির তার চেহারা,
মানে ছাদে দেখছি,
হ্যাঁ ছাদের মধ্যে।
আচ্ছা আচ্ছা,
তো এখন আমার লোম দাঁড়ায় যাচ্ছে অলরেডি। তো যাই হোক, তো এখন তখন মানে তখন আমার মানে যে পরিস্থিতি, আমি খাটের উপরে, ওই লোকটার মানে পেটের উপরে পড়ছি গিয়া। তো পেটের উপরে পড়ার পর ওই লোক আমার মাথায় যাইতে ধরছে, যাইতে ধরার পর দরজাটা অটোমেটিকলি বন্ধ হয়ে গেল, ভিতরে অনেক মানে পাশাপাশি করতেছি, মানে আমি ছোটার জন্য চেষ্টা করতেছি, আমি মনে মনে মানে আয়াতুল কুরসি পড়তেছি, দোয়া কালেমা পাঠ করার চেষ্টা করতেছি, কিন্তু আমি দেখা গেল যে জোরে যে কোনো একটা চিৎকার দিব বা জোরে একটা চিলানি দিয়ে কাউকে ডাকবো এমন একটা অবস্থা ছিল না।
আপনি শক্তিটা পাচ্ছেন,
আমি শক্তিটা পাচ্ছি।
আপনাকে যিনি ধরেছেন তাকে কি আপনি দেখতে পাচ্ছিলেন?
দেখতে পাচ্ছিলাম, মানে দুইটা লোক, একটা লোক আমাকে ধরে রাখছে, আর একটা লোক আমার পা ধরে টানতেছে, আর একটা তো উপরে ঝুলতেছে ফ্যানের সাথে। তো ওইটা কোনো প্রবলেম না, কিন্তু যে দুইটা আমাকে মানে দুইজন আমাকে নিয়ে পাশাপাশি করতেছে, ওই দুইটা আমার অনেক প্রবলেম ছিল। এই ধরনের ঘটনা আমি কখনো আগে মানে ফেস করিনি।
আচ্ছা, সো এটা আপনি ফেস, তারপর দেন কি হলো?
তারপর যেটা হলো যে বাইক থেকে অনেক জোরে জোরে ধাক্কাইতেছে, ধাক্কাইতেছে মানে অনেক জোরে জোরে নক করতেছে, তো মানে বাইক থেকে আওয়াজও আসতেছে, নাইম দরজা খোল, আমি তন্ময়, কি হয়েছে তোর, কি হয়েছে তোর। তো হঠাৎ করে তখন মানে আমি মানে চেষ্টা করতেছিলাম ছোটার জন্য, কিন্তু আমার মুখ দিয়ে কোনো ভয়েস বেরোচ্ছে না, মানে আমি মানে অনেক চেষ্টা করতেছিলাম যে একটা বার যদি চিৎকার করে বলতে পারতাম যে তন্ময় ভিতরে অনেক প্রবলেম হচ্ছে, তুই একটু দরজাটা লাইতে লুতায় খুলে আমার একটু বাইর করে নিয়ে যা, হ্যাঁ এরকম বলতে পারতেছিলাম না। একটা টাইম দেখা গেল যে আমি অনেক চেষ্টা করার পর হঠাৎ আল্লাহু আকবার করে একটা চিৎকার চলে আসলো মুখ থেকে, আমার অটোমেটিকলি বের হয়ে গেল। তো বের হওয়ার পরে মানে আমি সাথে সাথে সেন্সলেস, মানে আমি এরপর আর কিছু জানলাম না। তো পরবর্তী সকালবেলা যখন আমি আমার জ্ঞান ফিরে, তখন আমি দেখলাম যে আমি নিচে যেই সেবা ক্লিনিক, আমার বাসার নিচেই একটা হসপিটাল আছে, ওইখানে আমাকে স্যালাইন দেওয়া, আমাকে জ্ঞান ফিরানোর জন্য তারা খুবই টেনশনে ছিল। তো তারপর আমার যখন জ্ঞান ফিরলো, তখন আমি মানে তন্ময় যে আমার ফ্রেন্ড, ওর কাছে আমি সব ধরনের ঘটনাগুলো আমি খুলে বললাম। বলার পর ও হুজুর থেকে ডাকাইলো, বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে যাওয়ার পরে হুজুররা যা বললো যে এই বাসায় কিছু প্রবলেম আছে, কিছু দুষ্ট জিন এখানে অনেকদিন যাবৎ বাস করে, আর ওরা এখানে কাউকে থাকতে দিতে চাচ্ছে না।
আচ্ছা, ওকে,
কিছু
আপনি কি একই বাসায় এখনো থাকেন?
এখনো থাকি,
মানে এখন এই ধরনের ঘটনা ঘটে
না, এখন আর কোনো ঘটনা ঘটে না, কিন্তু মাঝে মাঝে ফিল করি যে একটা টাইম আমার সাথে এই ধরনের
ঘটনা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাদের সাথে থাকুন, আপনার দ্বিতীয় ঘটনা শুনবো, আবার চলে যাবো এসএমএস এবং কমেন্ট মাধ্যমে আমাদেরকে। আর কে রোহান খান, তিনি কমেন্ট করেছেন সাগর হোসেন, এমডি সাগর হোসেন বলত ওনার পুরো নাম। তিনি বলছেন, হুজুরের ছেলেকে জিনে ধরার ঘটনাটা আমাদের মসজিদের হুজুর বলেছেন এই ঘটনাটা আমার বিশ্বাস হচ্ছে। অলরাইট, একজনকে পেলাম যিনি বিশ্বাস করেছেন, এবং এরকম অনেকেই রয়েছেন যারা কমেন্ট করেছেন হুজুরের সাথে একমত জানিয়েছেন, এবং ভূত যারা আছে কিংবা নেই এরকম সন্দিহানের মধ্যে যারা থাকেন, আমার মনে হয় আজকের চুল ছেঁড়া বিশ্লেষণের পর আপনার বিশ্বাসটা একটু বদলে যাবে, এবং অন্যভাবে আপনি এখন থেকে চিন্তা করতে শুরু করবেন। শান্ত আহমেদ অপি, তিনি আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে শুনছেন, রাইফুল বাড়ি, তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, কমেন্ট করেছেন সাবার, কমেন্ট করেছেন পেয়াল মাহমুদ, এবং এই মুহূর্তে আমাদের সাথে আরো অনেকেই রয়েছেন। রয়েছেন ছোট্ট দুটি ছেলে ও মেয়ে খেলছিল, ছেলেটির কাছে ছিল মার্বেল আর মেয়েটির কাছে ছিল চকলেট। আচ্ছা, অলরাইট, আপনি এই ঘটনাটা আমাদেরকে ইনবক্স করবেন প্লিজ, এবং ভৌতিকের যে পেজ রয়েছে সেখানে ইনবক্স করতে হবে। রয়েছেন আমাদের সাথে আরো অনেকগুলো বন্ধু, আপনি কমেন্ট করতে চাইলে চলে যাবেন facebook.com/asianradio সেই ঠিকানা, এবং সেখানে প্রথমে যে পোস্ট পাবেন সেই পোস্টে আপনি কমেন্ট করে ফেলবেন, শেয়ার দিবেন, লাইক দিবেন, যাতে করে আপনার বন্ধুদের কাছে পৌঁছে যায়। আমরা SMS মাধ্যমে যাবো
আর বন্ধুরা আমাদের সাথে SMS এর মাধ্যমে আপনি যুক্ত হতে পারেন। লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে, প্রথমে টাইপ করুন AR space আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 2322 এই নাম্বারে। আর যদি আপনার সাথে ঘটে যাওয়া অথবা আপনার কোনো মাধ্যম থেকে জানাশোনা কোনো ঘটনা থাকে, সেটি অনেক ভৌতিক এবং ভয়ঙ্কর সে ঘটনা লিখে আপনি আমাদেরকে পাঠাতে পারেন facebook.com/bhautik90.8, সেখানে লিখে ইনবক্সে বাংলা শব্দ করে লিখে সাজিয়ে দিয়েছে আপনার ঘটনাটি লিখে পাঠাবেন। আমাদের প্রত্যাশা করি কামাল আসাম সাথে উত্তরা থেকে গুড স্টোরি আমাদের লিখেছে, নতুন বন্ধু রুমান আসামের সাথে, আমাদের সাথে আছে লিমু মগ বাজার থেকে নতুন বন্ধু, স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8 এ। টুইঙ্কেল আছে আমাদের সাথে লালবাগ থেকে, ওয়াসাম শো, আই লাইক দিস শো ভেরি মাচ অ্যান্ড ফিরোজ ভাই ভয়েসে প্রশংসা করেছে, থ্যাংকস আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের সাথে আছে বকুল আছে গাজীপুর থেকে, থ্যাংকস, সালাম আছে আমাদের, সালমা তাবাসুম মাহি আছে আমাদের সাথে ইসলামবাগ থেকে, অনেক সুন্দর আজ প্রথম SMS করছে, স্টোরিগুলো অনেক নাইস অ্যান্ড রিলেক্সড। রাসেল বাবু আছে আমাদের সাথে, বিজয় আহমেদ আছে আমাদের সাথে মগবাজার থেকে, আমাদের সাথে আছে তামাল আছে আমাদের সাথে, পূর্ণ আছে আমাদের সাথে নিচার নারায়ণগঞ্জ থেকে, ভাইয়া আচ্ছা নতুন বন্ধু আচ্ছা প্রথম শুনছে অনেক ভালো লাগছে, আশাদুর রহমান আছে, শিমুল আছে আমাদের সাথে, নিশাদ আছে আমাদের সাথে, সিম আছে, জুয়েল দান আছে আমাদের সাথে, শুনছে খুব ভালো লাগছে, আবি আছে, কনক আছে আমাদের সাথে পুরন ঢাকা থেকে, আমাদের সাথে আছে সালমান আমাদের সাথে, সুপ্তি আছে আজিমপুর থেকে, এম এল জাকির আছে আমাদের সাথে মগবাজার থেকে, জুয়েল দান লিখেছে উত্তরা থেকে, আচ্ছা শরীর লোম তার দাঁড়িয়ে গেছে আমরা লিখেছে অনেক ভয় পাচ্ছে, নিশাদ আছে আমাদের সাথে, আমি আশা আক্তার আছে রামপুরা থেকে, জাফরিন আছে আমাদের সাথে, জাফর আছে আমাদের সাথে, সালাউদ্দিন আছে ঢাকা থেকে, মিমি আছে আমাদের সাথে, আমাদের সাথে লিমন আছে নোয়াখালী থেকে, জাকারি আছে আমাদের সাথে, আহাদ ঢাকা থেকে, মার্চিয়া সালমান এভাবে, আসিফ আছে আমাদের সাথে কল আচ্ছা কলতা বাজার থেকে, ওকে ওকে সবাইকে অনেক অনেক থ্যাংকস আমাদের সাথে যুক্ত থাকার জন্য।
যদি আমাদের সাথে ভৌতিকে জয়েন করতে চান তাহলে AR লিখে স্পেস নাম ঠিকানা কথাবার্তা লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। শুনছেন ভৌতিক 90.8, যেখানটা আর যে কনক এবং ফিরোজ খান আপনার সাথী রয়েছে, আমাদের সাথী রয়েছেন একজন শ্রোতা নাইম ফ্রম খিলকেত, এবং কিছুক্ষণ আগে তার কাছ থেকে আমরা ঘটনাটা শুনে ফেলে, এবং এই মুহূর্তে আমরা আরেকটা ঘটনায় চলে যাবো। আপনার সেকেন্ড ঘটনাটা শুরু করে দিন তাহলে প্লিজ।
থ্যাংক ইউ ভাইয়া আবার অপরচুনিটি দেওয়ার জন্য। আমি এখন যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমার সাথে প্রায় আজকে থেকে 10-11 বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনা। তখন আমি মাদ্রাসায় পড়তাম, আমি মাদ্রাসায় তখন অথবা ক্লাস 10 বা 8 পড়তাম, আমার আসলে তারিখটা খেয়াল নেই বা সালটা খেয়াল নেই। তো ঘটনা হয়েছিল, আমি মাদ্রাসায় যখন পড়াশোনা করতাম তখন আমরা প্রায় সময় মাদ্রাসার একটা নিয়ম ছিল যে রাত 11টার পর লাইট এবং সব লাইটিং সিস্টেমটা সম্পূর্ণ অফ হয়ে যায় হলে। তো তখন সবার একটা ঘুমের টাইম, তো তখন সবাই ঘুমিয়ে যেত, আর যারা যাদের পড়াশোনা বাকি থাকতো তারা মসজিদে গিয়ে পড়াশোনাটা করত। তো সেই আমি তখন মসজিদে বসে পড়াশোনা করতাম। তো একটা টাইম ছিল তখন আমি মসজিদের এক কোণায় বসে পড়তাম। তো রাতের 2-3, 2:30 এরকম টাইম হয়ে যেত পড়তে পড়তে।
এর মানে হচ্ছে আপনি আপনার পড়ার যে রুটিনটা ছিল সেটা তো আপনি পড়তেন মাদ্রাসা গিয়ে, এবং এর বাইরে আপনি এক্সট্রা কিছু পড়াশোনা করতেন মসজিদে বসে।
হ্যাঁ হ্যাঁ, এক্সট্রা কিছু পড়াশোনা করতাম। আচ্ছা, ওকে। তো ওখান থেকে ওই দিন রাতে আমি প্রায় 2-2:30 দিকে মেবি আমি ওখান থেকে বের হই, মসজিদ থেকে বের হই,
আমি পড়ে আপনার স্টাডিটা করে
স্টাডিটা শেষ করে আমি ওখান থেকে বের হই। বের হওয়ার পর আমাদের যে হলটা ছিল যেখানে আমরা থাকতাম, আমি থাকতাম 4তলায় মাদ্রাসাটার বিল্ডিংটা ছিল চারতলা, আমি চারতলায় থাকতাম।
আচ্ছা,
তো মাঠ পার হয়ে তারপরে যেতে হয়। তো আমি মসজিদ থেকে বের হয়ে আমি মাদ্রাসার দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, তো হঠাৎ করে পিছনে থেকে কে যেন ডাক দিচ্ছে।
আচ্ছা,
নাইম দাঁড়া। তো আমি পিছনের দিকে ফিরে দেখলাম যে কেউ নাই। তো মানে আমার কিছু একটু ভয় লাগতেছিল, আবার আমার শরীরটা বিড়বিড় বিড়বিড় করতেছিল, আর একটা স্মেল পাচ্ছিলাম আমি কিছু একটা। তো আমি অতটা খেয়াল করতে পারি নাই, ছোট ছিলাম, হালকা একটু ভয় লাগছিল, আবার সরে দাঁড়াতে শুরু করলাম। তো হাঁটতে হাঁটতে আবার হঠাৎ করে পিছন থেকে আবার জোরে ডাক দিল, আয় নাইম। আমি পরে পিছনে ফিরে দেখি যে আলী আমার একটা ফ্রেন্ড, আমার ফ্রেন্ড, ও আমার সাথে পড়তো, কিন্তু ওই দিন আমার সাথে ছিল না, মসজিদে আমার সাথে ছিল না, কিন্তু ও হঠাৎ করে ডাক দেয়। তো ডাক দেওয়ার পর আমি পিছনের দিকে ফিরে তাকাই, তাকানোর পর ও আমার দিকে তাকায় আছে, বলতেছে কি ব্যাপার, হাসতেছে আর বলতেছে একা একা যাচ্ছিস কেন, আমাকে নিয়ে যান। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আয়, কিন্তু তুই হঠাৎ করে এখানে কেমনে, তুই কোথায় ছিলি?
ছিল না তার মসজিদে।
হ্যাঁ না, হ্যাঁ মসজিদে আন্না হয় ওর হলে থাকার কথা ছিল, কিন্তু ও বাইরে কেন? তো ও বললো যে না আমি একটু বাইরে হাঁটতেছিলাম, চল সমস্যা নেই। তারপরে আমার সাথে হাঁটতে হাঁটতে ও আমি চারতলা পর্যন্ত উঠলাম সিঁড়িতে, আর কেউ নাই, একবারে চারদিকে একবারে নিস্তব্ধ। তো একটা টাইম দেখা গেল যে আমি মানে আমাদের হলের যে রুমগুলো, রুমগুলো অনেক বিশাল, প্রায় 30-40 জন একসাথে থাকে। তো নিচে বিছানা করে শুতে হয়, ওখানে আমার নিচে বিছানা করা ছিল, আমি ওখানে যেয়ে শুয়ে পড়লাম। পাশেই আবার আলীর শোয়ার কথা ছিল, আবার আলী বলল কি মানে দরজায় ঢোকার আগে, দরজায় ঢোকার আগে আমাকে বলতেছে যে তুই ভিতরে যা, আমি ভিতরে যাবো না, আমি যেতে পারবো না, আমি একটু বাইরে ঘুরবো। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ওকে। ফার্স্টে আবার ভাবলাম যে কি কি কারণ, তুই মানে ভিতরে ঢুকবি না কেন বা পারবি না কেন, এই ধরনের কথা বলেছিস কেন? আবার দেখলাম যে চোখটা কিছু মানে লাল আকারের। তো পরে বলতেছে যে সমস্যা নেই, আমি বাইরে ঘোরাফেরা করবো, আমার ভালো লাগতেছে না, তুই ভিতরে যায় ঘুমা। তা আমি যাই শুইলাম। তো মানে স্বাভাবিকভাবে আমি শুয়ে আসি, মানে চোখটা লাগে আসছে, এমন টাইমে হঠাৎ করে আমার প্রচুর পরিশ্রম চাপ দিছে, আমি মানে পেট পুরো ব্যথা করতেছিল, ফুলে আসছে। তো পরে আমি মানে হঠাৎ করে পাশে তাকায় দেখি যে আলী শুয়ে আছে। হ্যাঁ, তো আমার আবার খেয়াল ছিল না যে ও যে বাইরে থাকার কথা বা কিছু বলছিল, আমার অতটুকু খেয়াল ছিল না, ঘুম থেকে উঠা ওরকম পাইছি। বলছে আলী ওঠ, আমি একটু প্রশ্ন করতে যাব। আমাদের আবার যে ওয়াশরুমগুলো ছিল ওগুলো ছিল, আমি থাকতাম চারতলায়, কিন্তু আমাদের যা করতে হতে হচ্ছিল আপনার দোতলায়।
আচ্ছা,
চারতলা আর তিনতলায় ছিল না, আর একটা সাইড মানে ওই দোতলার একটা সাইড পুরোটাই ওয়াশরুম।
আচ্ছা আচ্ছা,
তো ওখানে যেতে হবে, এখন একা একা ছোট মানুষ ভয় পাই। তো এই জন্য আমি আলীকে ডাকতেছিলাম। তো আলী বললো যে ফজরের আজান কিছুক্ষণ পর দিয়ে দিবে, তো একটু কন্ট্রোল করে ঘুমিয়ে আইব। তো আমি আবার শুয়ে পড়ছি, ঘুমাতে চাচ্ছি কিন্তু ঘুম আসতেছে না। তো হঠাৎ করে দরজার দিকে মানে তাকায় দেখলাম যে দরজা খোলা, আর আলী আমাকে ডাকতেছে, আর আমি পাশে আর খেয়াল করিনি। তো বলতেছে চল প্রসাব করতে যাবি বললি, উঠলি তো আয় চল যাই। তা আমি উঠে সাধারণভাবে আমি মানে গেলাম। তো তিনতলা পর্যন্ত নামার পর সে বিকট ভাবে হাসতেছে। আমি বললাম যে ফাইজলামি করতেছিস, ফাইজলামি করিস না, ভয় লাগতেছে এমনিতেই। হ্যাঁ, তো মানে স্বাভাবিকভাবে আমি গেলাম ওয়াশরুমে, গেলাম প্রসাব প্রসাব করে। আমাদের আবার মাদ্রাসার যে নিয়ম ছিল কিছু, তো নিয়ম অনুযায়ী আমি অজু করতেছি। তো মানে অজু করতে বসছি এমন টাইমে, এতক্ষণ কিন্তু আলী আমার সাথে ছিল না, আমাকে ওয়াশরুম পর্যন্ত দিয়ে ও চলে গেছিল। তো এরপর আবার আলী হঠাৎ করে এখানে আমার সাথে বসে আছে, এটা কিভাবে হয়? হ্যাঁ, আমি পুরো তাজ্জব হয়ে যাচ্ছি প্রত্যেকটা মানে মানে প্রত্যেকটা স্টেপে আমি মানে খুবই তাজ্জব হচ্ছিলাম, খুবই ভয় পাচ্ছিলাম। তো ও আমার পাশে বসে আমার ঘাড়ের উপরে মাথাটা হাতটা দিয়ে বলতেছে যে আমার দিকে তাকা, অজু করবি না এখন। আমি বললাম যে কি কারণ, কি হয়েছে, তুই এমন করতেছিস কেন, তোর মানে চোখ লাল কেন? চোখটা এত পরিমাণ লাল ছিল কনক ভাই, আমি মানে আপনাকে বুঝাতে পারবো না, প্রচুর লাল ছিল, মনে হচ্ছিল যে রক্ত পড়বে এমন অবস্থা।
আচ্ছা,
তো এরপর আমি মানে ওর দিকে তাকায় আছি, মানে আমার খুব ভয় লাগতেছে, আমি কান্না করবো বা চিৎকার করবো, আর ওর চেহারাটা কেমন জানি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, মানে চেঞ্জটা এমন চেঞ্জ যে চেহারাটা একটু ফ্যাকাশে হয়ে যাচ্ছে। ও কিন্তু প্রচন্ড কালো ছিল, প্রচন্ড কালো ছিল, আর মানে ওকে আমরা মানে কালা আলী বলে ডাকতাম।
আচ্ছা,
হ্যাঁ, তো পরে ওর চেহারাটা আস্তে আস্তে বিকট হতে শুরু করলো, চোখ দিয়ে রক্ত পড়তেছে, ওর চেহারাটা একবারে বুড়ো হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই।
আচ্ছা,
তো ভয় পেয়ে আমি চিৎকার করতে নেই এমন সময় সে আমাকে মুখে মানে যেতে ধরে। তো যেতে ধরার পর আমি মানে মানে সাথে সাথে সেন্সটা হারায় ফেলি। সেন্স হারানোর পর যখন আবার সেন্স ফেরে, তখন আমি মানে চোখটা খুলে দেখলাম যে আমি ছাদের উপরে পড়ে আছি। মানে আমি ছাদের উপরে শুয়ে আছি, তো শুয়ে থাকা অবস্থায় মানে আজানের ধ্বনি, মানে ফজরের আজানের ধ্বনিটা আমার কানে বাড়ি দিচ্ছিল, আমার চোখ মানে ঘুম ভাঙছে এমন অবস্থা লাগতেছিল আমার কাছে, কিন্তু আমার শরীরে একটুও শক্তি ছিল না যে আমি কাউকে ডাক দিব বা আমি একটু হেঁটে যাব বা একটু গড়ায় গড়ায় যাব, এমন অবস্থা ছিল না যে আমি যাব। তো এরপর হঠাৎ করে আসে বাতাস, মানে এত জোরে বাতাস আসা শুরু করলো যে ছাদের যে একটু বাড়তি রডগুলো থাকে, মানে আন্ডার কনস্ট্রাকশন যে বিল্ডিংগুলো ওগুলোর মধ্যে কিন্তু রড বাড়তি থাকে, এই রডগুলো একটা আরেকটার সাথে বাড়ি খাচ্ছে। তো জিনিসটা আমার সাথে আমার কাছে মানে এমনিতেও ভয় পাওয়ার পর সেন্সলেস হওয়ার পর আমার সেন্স ফিরে আসছে, এরপর আবার এই ধরনের অবস্থা, আমি মানে টোটালি নিজেকে মানে কন্ট্রোল করতে পারতেছিলাম না। তো একটা পর্যায়ে আল্লাহ আকবর করতে করতে মানে একটু শক্তি আসলো, আমি মানে গড়ায় গড়ায় সিঁড়ি পর্যন্ত যাই, নিজেকে ছেড়ে দিই বলতে আমি একটা গড়ানি দিই, তো সিঁড়ি দিয়ে আমি পড়তে পড়তে আমার মাথা ফেটে গেল। তো এরপর ওইখান থেকে আমার একটা ফ্রেন্ড ইউসুফ, ওরা আবার এখান দিয়ে চলাফেরা করতো, ওরা আমার সাথে থাকতো, ও আমাকে দেখছে। তো দেখার পর ওরা আমাকে ধরে টরে নিয়ে গেছে, আমি পরে আবার সেন্সলেস, এরপর আবার যখন মানে জ্ঞান ফিরে তখন আমি জানতে পারি সবচেয়ে মজার বিষয় যেটা, আমার আমাকে আট দিন যাবৎ পাওয়া যায়নি, আমি আট দিন পর্যন্ত আমি গায়েব ছিলাম, কোথায় ছিলাম আমি হরিরামপুর এলাকায় থাকতাম আমি, মিরপুর এক নম্বর, তো ওই এলাকায় মাইকে অ্যানাউন্স পর্যন্ত করা হয়েছে
যে অমুক এই ছেলেটাকে আপনার কথা দেখেছেন কিনা। আচ্ছা আচ্ছা, এবং আপনি এখনো জানেন না যে আপনি আদৌ কোথায় গিয়েছিলেন?
কোথায় গিয়েছিলাম, কিন্তু হ্যাঁ, এটা আমার যে হুজুর আমার এই মানে এই প্রবলেমটাকে নিয়ে মানে তদবির করেছিলেন, ওনার নাম ছিল হচ্ছে আলমগীর হুজুর, উনি মারা গেছেন, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। তো উনি জানে বিষয়টা, কিন্তু উনি বলে নাই, উনি শুধু আব্বু আম্মুকে বলছে যে আপনার ছেলেকে একটু সাবধানে রাখেন। তো তখনই আমার বাবা মা আমাকে মাদ্রাসা থেকে নিয়ে আসতে পরে কলেজে ভর্তি করাই দিল।
আচ্ছা, এবং মাঝখানে একটা কথা কিন্তু থেকেই যায়, কিন্তু এমন কোন বিশেষ এক্সপার্ট রয়েছেন ভূত যে কিনা আপনার এই ব্যাপারটা নিয়ে চিন্তা করেছেন এবং আবিষ্কার করতে পেরেছেন আপনি আদৌ কোথায় ছিলেন?
এই ব্যাপারটা আমি আজ পর্যন্ত ওনার পর থেকে আমি আর কারোর কাছে এরকম ভাবে শেয়ার করিনি, না ওরকম ভাবে শেয়ার করিনি যে তদবির করতে হবে।
আট দিন যে ছিলেন না, সেটা কি হুজুর বলতে পেরেছিল যে এই ছেলেটা এখানে আছে বা কি এরকম?
না, এরকম কিছু বলতে পারে নাই, কিন্তু পরবর্তীতে উনি যখন তদবির করছেন, হ্যাঁ, এর আগে তো ওনারা এটা মানে আঁচো করতে পারে নাই যে আমি কোথায় আছি বা কোথায় গেলাম। একটা স্বাভাবিক মানুষ রাত্রেবেলা এখানে ছিল, তো রাতে আমাকে অনেকেই মসজিদে দেখছে, এরপরে কি মানে মাদ্রাসার স্টুডেন্টরা আবার অনেকেই ভাইগা যায় মাহের ভয়ে, তো হয়তো বা ভাবছে যে এরকম হইতে পারে বা ছেলে ধরায় নিয়ে গেছে, এই টাইপের তারা এরকম মনে করে, মানে ওরকম কোন তদবির করতে তারা করে নাই।
অলরাইট, থ্যাংক ইউ সো মাচ নাইম, আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
থ্যাংক ইউ ভাইয়া,
থ্যাংক ইউ সো মাচ। আর এই মুহূর্তে কিন্তু ফেসবুকে আপনি আমাদেরকে লিখেছেন facebook.com/asianvideo, সেই ঠিকানায় আপনি সেখানটা কমেন্ট করতে থাকুন। আর যদি নাইমের মতো করে আপনি স্টুডিওতে আসতে চান এবং আপনার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আপনি শেয়ার করতে চান কিংবা আপনি জানেন এমন কোনো ঘটনা, তাহলে সিম্পলি আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলতে হবে AR, স্পেস দিয়ে লিখতে হবে B90.8, আরেকটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323। এই নাম্বারটা দুটো পর্যন্ত থাকবে এমনটাই বলেছিলাম, এবং এখন কিন্তু দুটো পর্যন্ত না, বিকজ বিগ স্টোরি এখন পর্যন্ত বাকি রয়েছে। সাথেই থাকুন, আমরা আরো অনেক দূর পর্যন্ত যাবো। ফারিহা জাহান বউ, তিনি বলছেন আমাদেরকে ফেসবুকে কমেন্টের মাধ্যমে, আর রাইফুল বাড়ি, তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, ইমাম আমাদেরকে কমেন্ট করেছেন ঠিকই বলতে, ফরহাদ হোসেন, কিং সোহেল তানভীর, তিনি বলছেন আমি শুনছি আর ভয়ে অনুভব করছি, এশিয়ান রেডিওর সকল বন্ধুদের মন নিয়ে মন দিয়ে শোনার আহ্বান করছি, ধন্যবাদ করক ও ফিরোজ ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাকেও জানাচ্ছি আমাদের সাথে থাকবার জন্য। আমি এক্সপেক্ট করবো আপনি শেয়ার দিবেন আমাদের পোস্টার এবং মুখে মুখে পাবলিসিটি করবেন প্রতি মঙ্গলবার এই শো এর ব্যাপারে। ইনফ্যাক্ট আপনি চাইলে কিন্তু আপনার বন্ধুদেরকে ঠিক এই পোস্টের নিচে মেনশন করতে পারেন যাতে তারা কেউ মিস না করে ফেলে। রয়েছেন আমাদের সাথে আমি আপনাদের ভৌতিক 90.8 শোটা সবসময় শুনি, আমার খুব ভালো লাগে, ধন্যবাদ এরকম একটা শো করবার জন্য। ভুল সবই
শাহেদ গাজীপুর থেকে, আমি প্রথম শুনছি, খুব ভালো লাগছে, সবসময় সাথে থাকবে আমাদের প্রত্যাশা করছি আমরা। মোহাম্মদ পাপ্পু খান আছে আমাদের সাথে, খুব ভয় পাচ্ছে। ফার্মগেট থেকে রোহিত আছে, আজ প্রথম শুনছি, খুবই ভয় পাচ্ছি আর হচ্ছে খুবই পুরো শুনে খুবই সে অবাক হয়েছে এত সুন্দর একটি শো করার জন্য, আমাদেরকে থ্যাংকস জানিয়েছে, ওয়েলকাম আপনাকে। তসনিম আছে আমাদের সাথে ঢাকা থেকে শুনছে, জাহিদ আছে খিলখার থেকে অনেক ভয় পাচ্ছে, গল্পগুলো অনেক ভয়ের আমাকে লিখেছে, রিপন আছে আমাদের সাথে বীরপুর থেকে ভীষণ ভয় পাচ্ছে, আমাদের সাথে আছে নীলা আছে আমাদের সাথে নীল আছে নানগঞ্জ থেকে, আমি এখন আছে অনেক কিছু ফিল করছি, আমাদের সাথে আবিব আছে আমাদের সাথে নানগঞ্জ থেকে, নতুন বন্ধু রনি আছে খিলখার থেকে, ভাইয়া আচ্ছা আপনি খিলখার কোথায় থাকেন আমাদের গেস্টকে জিজ্ঞেস করছিল, আমাদের সাথে ওয়াইদ আছে আমাদের সাথে, রিমন আছে আমাদের সাথে, চুয়েল আছে আমাদের সাথে কল্যাণপুর থেকে, তার সে এবং তার ওয়াইফ মিলে শুনছে, জুনেদ আছে আমাদের সাথে, এনি আছে টঙ্গী থেকে, লিমু আছে আমাদের সাথে মালিবাগ থেকে, কুচুরের সাথে যোগাযোগ করতে চাচ্ছে, এমরে তপন আছে আমাদের সাথে ডেমরা থেকে, আমাদের সাথে আছে পুরনো আচ্ছা পূর্ণতা আছে আমাদের সাথে, ভাইয়া গল্পগুলো অনেক ভালো লাগছে শুনতে যাচ্ছে, আরো সঙ্গে টেক্স কেন পড়ছেন আমরা লিখেছি, আমাদের সাথে আছে শাওন আছে মিরপুর থেকে, আলামিন আচ্ছা আলম ভুই আছে আমাদের সাথে, তানজিউল হক আছে আমাদের সাথে, ওভি আছে আমাদের সাথে, তারিকুল আসলামের সাথে, মৌসুমী লিখেছে বরিশাল থেকে আমাদের সাথে, সাথে আছে অনেক ভয় করছে তার এমনটাই লিখেছে, দিন ইসলাম আছে আমাদের সাথে জ্ঞানীগঞ্জ থেকে, প্রথম শুনছি খুব ভালো লাগছে, রাসেল চৌধুরী আছে আমাদের সাথে রূপগঞ্জ থেকে, থ্যাংকস আমাদের সাথে সবগুলো বন্ধুদেরকে যুক্ত থাকার জন্য।
আমরা ঠিক এই মুহূর্তে সভাটা হচ্ছে বিগ স্টোরিতে তুলে যাওয়ার, ভৌতিক সাহিত্যে আমরা চলে যাব এবং আজকের ভৌতিক সাহিত্যে কি থাকছে শুনতে থাকুন, আমরা আপনার এস এম এস এবং কমেন্টগুলো নিয়ে ফিরবো। এস এম এস করবার নিয়ম হচ্ছে ARDK স্পেস আপনার নাম লোকেশন কথাবার্তা সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়, ফেসবুকে জয়েন করতে চাইলে facebook.com/asianradio সেই ঠিকানা যাবেন এবং আপনি আপনার কমেন্টটি করে ফেলবেন ভূতের যে পোস্টটি দেওয়া রয়েছে সেই পোস্টে, এবং যারা যারা আমাদেরকে ইনবক্সে ঘটনা পাঠাতে চান তাদের জন্য বলছি facebook.com/bhautik90.8 এই অ্যাড্রেসে গিয়ে আমাদেরকে ইনবক্স করবেন, এবং শুধু সার্চ বার যদি BHOUTIK90.8 এই এই লেখাটা লিখে আপনারা যদি সার্চ দেন তাহলে ভৌতিকের পেজ পেয়ে যাবেন, এবং অনেকগুলো ফেক ফেক পেজ রয়েছে আর শুধুমাত্র আমাদের যে পেজটি রয়েছে সেই পেজে যদি আপনি ইনবক্স করেন তবেই সেই ঘটনাটা আমরা শুনবো ফিরোজ খানের কণ্ঠে। আমরা চলে যাব ভৌতিক সাহিত্যে।
রাজ্যকে মাছ ধরার কারণে সবাই মোতাল্লেবকে মাইসা ভূত বলে ডাকে, তাতে তার কিচ্ছু যায় আসে না। সারা দিন রাজ্যের খাটাখাটনির পরও রাতে মাছ ধরাই তার শখ। প্রতি রাতে খেয়ে দিয়ে খ্যাপ জাল আর একটা পাতিল নিয়ে বেরিয়ে পড়ে মোতাল্লেব। গ্রামে রাত বলতে আটটায় অনেক রাত, উড়ারচর গ্রামে তখনও বিদ্যুৎ আসেনি। সারাদিনের ক্লান্তি শেষে সন্ধে সাতটার মধ্যে খাওয়া দাওয়া সেরে তেলের বাতি বা হাড়িকে নিভিয়ে ঘুমিয়ে পড়ে সবাই। শুধু শুধু তেল পুড়বে কেন? দু চারটা ঘরে যারা পড়াশোনা করে তারা বড় জোর রাত দশটা পর্যন্ত সজাগ থাকে, এছাড়া সবকিছু নিশ্চুপ নিঝুম, যেন এক ভুতুড়ে গ্রাম। রাতে বের হলে গাটা একটু ছমছম করে, ঘর থেকে আড়িয়ালখা নদ বেশি দূরে নয়, তবে একটা চর পার হতে হয়। একসময় আড়িয়ালখার ভাঙনে উড়ার চরের প্রায় অর্ধেকটা নদী গর্ভে বিলীন হয়ে যায়। তারপর নাকি বাহাদুরপুরের পীর সাহেবদের তাবিজ পড়ায় নদী ভাঙন রোধ হয়, কিছুদিন পরে এ চর জাগে। চরে এখন কয়েকটা বাড়িঘর হয়েছে, বান্দা গ্রাম যাদের জায়গা জমি কম তারা চরে গিয়ে বাড়ি করেছে, তাদের বেশিরভাগই মৎস্যজীবী, নদীকেন্দ্রিক তাদের জীবন। মোতাল্লেব বান্দা গ্রামে থেকেও মাছের নেশায় বুধ হয়ে থাকে, মাছ ধরতে তার কোনো সঙ্গী লাগে না, একাই যাই, একাই মাছ ধরে, একাই বাড়ি ফেরে। কাউকে সাথে নিলে আবার ভাগ দিতে হবে, কোনোদিন পাতিল ভর্তি মাছ নিয়ে বাড়ি ফেরে, যেদিন মাছ কম পায় সেদিন ভোর হয়ে যায়, বাড়ি ফেরার নাম গন্ধ থাকে না, বাড়ি এলে বাবা মার বকুনি শুনতে হয়, বাবা বলে এত ডাঙ্গর হইছে তাও বদবুদ্ধি নাই। মোতাল্লেবে তাতে কি আসে যায়? মাছ রেখে পুকুরে যায় গোসল করতে, গোসল করে এসে যা পায় তাই খেয়ে নেয়। সকালে ওয়াজেদ ব্যাপারীর দোকানের সামনে মাছগুলো নিয়ে বসে, অল্প কিছুক্ষণের মধ্যেই বিক্রি হয়ে যায়। বছর দুয়েক আগে বড় ফাইলের একটা বাঁশ কেটে একটা ব্যাংক বানিয়েছে, বাঁশের এক গিট থেকে অন্য গিট পর্যন্ত রেখে উপরে একটা ফুটা করে নিয়েছে। কত টাকা জমা হয়েছে আজও জানে না সে, কেবল রেখেই যাচ্ছে। মাছ ধরা টাকা নিয়ে অনেক স্বপ্ন তার। এখনো বিয়ে করেনি, বিয়ে করতে হলে টাকা জমাতে হবে, তাই জমাই। কয়েকটা মেয়ে ইতিমধ্যে দেখেছে, কিন্তু মন মতো হচ্ছে না। দেখুক না আরো, পছন্দসই হলে বিয়েটা করে ফেলবে। হাঁটতে হাঁটতে ভাবতে ভাবতে হিজুল গাছটার কাছে এসে থমকে দাঁড়ায় মোতাল্লেব। হঠাৎ একটা দমকা বাতাস তার গায়ে লাগে, শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায়, শরীরের মধ্যে শিরশির করে উঠে। এদিক ওদিক তাকাই, না কিছুই না, তবে গা ছমছম করছে কেন? লুঙ্গির গাটে বাঁধা প্যাকেট থেকে একটা চান বেড়ি বের করে ধরায়। আগুন দেখলে ভূত পেতনি কাছে আসার সাহস পায় না। হিজুল গাছের ঝোপের মধ্যে খচখচ শব্দ হয়, কিছু একটা উড়ে যাওয়ার শব্দ শোনা যায়। মনে মনে ভাবে, ধুত্তুরি, কোন পাখিটা কি ওইব, এত খালি খালি ভয় পাইতেছি কেন? সামনের দিকে এগিয়ে যায় মোতাল্লেব। কিছু দূর যেতেই মনে হয় পেছনে পেছনে কেউ হেঁটে আসছে। পেছনে তাকালে কিছুই দেখা যায় না। ভাবে, পায়ের আওয়াজ আসে কোত্থেকে, কোনো উৎস খুঁজে পায় না। তবু ভয়ে গা শিউরে উঠে, গা ছমছম করে। মনে মনে একটু সাহসও পায়, সাথে লোহা থাকলে ভূত পেতনি আসে না। লোহা তো আছেই, কাঁধে ঝোলানো জালটাকে জোরে ঝাঁকি দেয়। জালের সঙ্গে থাকা লোহার কাঠিগুলো ঝনঝন শব্দে বেজে উঠে। এক বুক সাহস নিয়ে এগিয়ে যায় নদীর দিকে। নদীর পাড়ে গিয়ে এদিক সেদিক তাকিয়ে জালটা ঠিক করে নদীর জলে খ্যাপ মারে, দুহাতে টেনে তোলে। হঠাৎ পিছনে শুষু বাতাস, পাট মেস্তা গাছগুলো বাতাসে হেলে পড়ে। পিছনে তাকাতেই সব স্বাভাবিক, আবারও একটু ভয় দানা বাঁধে মনে। জাল ততক্ষণে উপরে উঠে আসে, আকাশে উজ্জ্বল চাঁদ, তারা জলে মিটিমিটি, আলো আধারির খেলা। হালকা আলোই সাদা সাদা ছোট বড় মাছগুলো চিকচিক করছে। মাছ পাওয়ায় আনন্দে মোতাল্লেবের চোখও চিকচিক করে উঠে। জাল থেকে মাছগুলো ছাড়িয়ে পাতিলে রাখে। মাছ পাওয়ার আনন্দে কিছুক্ষণের জন্য হলেও মন থেকে ভয় নামক দানবটি সরে যায়। এগিয়ে যায় নদীর বাঁকে, যে বাঁকটা একে বেঁকে চলে গেছে সূর্য মনির দিকে। রাত বলে ট্রলার চলাচল বন্ধ। একটু দূরে ছোট ছোট নৌকায় মিটমিট করে চলছে আলো। যার নৌকা আছে সে নৌকায় বসে মাছ ধরে। নদীর বাঁকে গিয়ে পাতিলটা মাটিতে রেখে আরেকটা খ্যাপ মারে, একটু দম ধরে। জালটা পানির নিচে মাটি অবধি পৌঁছে থিতু হওয়ার সুযোগ দেয়। লুঙ্গির কোচুর থেকে একটা চানবিড়ি বের করে ধরিয়ে ঠোঁট দিয়ে চেপে ধরে টানতে থাকে। শুরু হয় জাল উপরে তোলার পালা। জালটা মনে হলো হালকা, খুব সহজেই উঠে আসে। দু একটা পুঁটি ও ট্যাংরা লেপটে আছে। একটা পুঁটি মাছ খুলে পাতিলে রাখতে গিয়ে চোখ ছানা পড়া। কি পাতিল শূন্য, মাছগুলো গেল কোথায়? ভয়ে গলা শুকিয়ে আসে, হাত পা কাঁপতে থাকে। ভূতেরা মাছ খায়, পুরুষ হলে তাকে মাইসা ভূত আর স্ত্রী হলে মাইসা পেতনি বলে। মোতালেব নিশ্চিত এ তবে ভূতের কারবার, আজ তাহলে রক্ষা নেই। ভয় আর উৎকণ্ঠায় দম খিঁচে বিড়ি টানতে থাকে মোতালেব। অসহায়ের মতো এদিক ওদিক তাকাই, কোনো জনমানবের সাড়া শব্দ নাই। হঠাৎ মনে পড়ে মোতাল্লেবের দাদা ইব্রাহিম ব্যাপারী ভূতের গল্প বলতেন। তখন সেগুলোকে গল্প মনে হলেও এখন বাস্তব ভূতের খপ্পরে পড়েছে সে। বাড়ির পিছনে থেকেই তার পিছু নিয়েছে ভূত। বুঝতে বাকি নেই বাড়ির পিছনে শিমুল গাছের সাথে আব্দুর রহিম শিকদার ভূত বেঁধে রেখেছিলেন। এ কথা তাহলে সত্যি, রহিম শিকদার বেঁচে নেই, তাই হয়তো ভূতগুলো মুক্তি পেয়েছে। ওয়াজিদ ব্যাপারীর দোকানের সামনে বসে একদিন শুনেছিল, একবার নাকি মাছ ধরতে গিয়ে ভূতের সাথে ধস্তাধস্তি হয়েছে বসার রাড়ির। সে কি মারামারি, সারা রাত কুস্তি, বসার রাড়িও কম না, পিছু না হটে ভূতের সাথে মারামারি জুড়ে দিলেন। প্রথমে নাকি বিশাল ষাঁড়ের মতো ছুটে আসলো, বসার রাড়ি শক্ত হয়ে দাঁড়িয়ে শিং দুটো ধরে হ্যাচকাটানে কাত করে ফেললেন ষাঁড়টাকে। ঘত করে একটা শব্দ হল, তারপর উধাও। হঠাৎ পেছনে ম্যাও ম্যাও শব্দে ডেকে উঠল একটা কালো বিড়াল, চোখ দুটো জলজল করছে, ধীরে আসছে কামড়াতে। বসার রাড়ির পায়ে প্লাস্টিকের জুতো সজোরে লাথি মারলেন, বিড়ালটা ছিটকে পড়ল দূরে। বিড়ালের আর অস্তিত্ব নেই। যেই বাড়ির পথে পা বাড়াবেন অমনি সামনে ফোঁস করে উঠল একটা সাপ। দৌড়ে পালাচ্ছেন, সাপও পেছন পেছন ছুটছে। দৌড়াতে দৌড়াতে পেয়ে যান কাফলা গাছের ডাল, ভেঙে দাঁড়ান, সাপ কাছে চলে আসে। বসারের নিশানা ভুল হয় না, এক আঘাতে কাত, তবু ফনা তুলে আসতে হয়। সপাত সপাত কয়েক ঘা মেরে অর্ধেকটা নরম মাটির মধ্যে পুঁতে ফেলেন। তবে মজার বিষয় হল, সকালবেলা খোঁজ নিতে গিয়ে দেখা গেল সেখানে মরা সাপের কোনো চিহ্নই নেই, পড়ে আছে একটা মরা কাক। মোতালেব জানে ভূতেরা মরে গেলে কাক হয়ে যায়। মোতালেব মনে মনে সাহস সঞ্চারের চেষ্টা করে, জালটা শক্ত করে হাতের মুঠোয় ধরে। এটুকু সাহস তার আছে, লোহার কাঠি সমেত জাল যতক্ষণ তার হাতে থাকবে ততক্ষণ ভূত পেতনি কাছে ঘেঁষতে পারবে না, দূর থেকে শুধু ভয় দেখাবে। শত সাহসের মধ্যেও বুকটা কেমন ধুকধুক করে। পেছনে কিছু একটা ভাঙার শব্দ হয়, তাকিয়ে দেখে পেছনের পাট ক্ষেত ভেঙে তছনছ করছে কালো রঙের একটা সার। মোতাল্লেবের বুঝতে বাকি নেই, গল্প এবার সত্যি হল। এই রাতে একা নদীর ঘাটে চিৎকার করারও প্রবৃত্তি হয় না, কে বা শুনবে তার চিৎকার, ভূত আজ সহজেই তার পিছু ছাড়বে না। গলায় বাঁধা তাবিজটা একবার দেখে নেয়, সঙ্গে আছে। তাবিজে একটা চুমু খাই, তাবিজটা খাদিমালি শিকদার তাকে দিয়েছিল রাত বিরতির চলাচলের জন্য। তাবিজেও আজ কাজ হচ্ছে না দেখে বিস্মিত মোতাল্লেব। তাবিজের কার্যক্ষমতা কি শেষ হয়ে গেল নাকি ছুইত লেগেছে? বাড়ি গিয়ে সোনার উপর পানিতে ধুয়ে নেবে, কিন্তু সেটা তো পরে, এখন তো রক্ষা পেতে হবে। ভাঙচুরের শব্দ শেষ, সাড়ো উধাও, পাটক্ষেত আগের মতোই গোছালো, কোনো আলামত নেই। কাউকে বললেও বিশ্বাস করবে না। এমন সময় নারী কণ্ঠের কান্নার আওয়াজ আসে। ডান দিকে তাকিয়ে অবাক, মুচির পাড়ে পা ছড়িয়ে বসে এক তরুণী কাঁদছে, চাঁদের আলোয় তার উজ্জ্বল মোতাল্লেবকে হতবাক করে দেয়। মুহূর্তেই অন্যরকম ভালো লাগা অনুভূত হয়, মেয়েটি কাঁদছে কেন, এত রাতে বা কোথেকে এলো, মেয়েটির জন্য মায়া হয়। এগিয়ে যাই মেয়েটির দিকে, মোতাল্লেব যতটুকু আগায় মেয়েটি ততটুকু দূরে সরে যায়। এভাবে দশ মিনিট আগানোর পর মেয়েটি দাঁড়ায়, মোতাল্লেব মেয়েটির সামনে গিয়ে দাঁড়ায়, বিকট হাসিতে মাঠ কাঁপিয়ে তোলে মেয়েটি। চোখ ঠিকরে বেরিয়ে আসে আগুনের ফুলকি, মোতাল্লেব মুহূর্তে চোখ বন্ধ করে, কিছুক্ষণ পর চোখ খুলে দেখে, ও বাবা, মেয়েটি নেই। মোতাল্লেব আস্তে আস্তে ঢলে পড়ে মাটিতে। ঘটেছে। নদীর পাড়ে যারা নৌকা ভিড়িয়েছে তাদের ভিড় এখন মোতাল্লেবকে ঘিরে। মোতাল্লেব চোখ তুলে তাকায়, তাকে ঘিরে আছে গ্রামের মানুষ। কিছুটা অবাক হয়, কিছুই মনে পড়ে না, কোথায় জাল আর পাতিল ফেলে এসেছে বলতে পারে না। কেউ একজন নদীর কিনারা থেকে কুড়িয়ে আনে। মোতাল্লেবের বাড়ির লোকজন এসে তাকে ধরে নিয়ে যায়, সোনার উপর পানি দিয়ে গোসল করায়। ফকির কবিরাজ ডেকে আনে। ফকির বাবা বলেছে তাক্কুর তুক্কুর তাকে বলে দিও। সে বাজবে কি বাজবে না, শক্ত সমর্থ ছোকরা, তাকে রূপবতীর হাতে পানি পান করাও। যার সারমর্ম ছেলেকে বাঁচাতে হলে শিগগিরই নিয়ে যাও। এবার জোরে সোরে চলছে মেয়ে খোঁজা। পাশের ভবানী শঙ্কর গ্রামে এক মেয়ের সন্ধান পাওয়া গেল। মোতাল্লেবকে সাথে নিয়ে চলল তার বাপ চাচারা। নাস্তা পানি খাওয়ার পর মেয়েকে আনা হল সামনে। শান্তশিষ্ট স্বভাবের মেয়েটির মুখখানা এক নজর দেখানোর জন্য ভাবি জাতীয় কেউ মুখের ঘোমটাখানা সরাল। মোতাল্লেব এক নজর তাকিয়ে চিৎকার করে উঠল, চোখ বড় বড় করে বলল,
না এইটা তো সেই ভাইয়া রাইতে জারে দেখছিলাম।
এই কথা বলেই ঘর থেকে বেরিয়ে পাগলের মতো ছুটতে থাকে। মোতাল্লেবকে ধরার জন্য পেছন পেছন ছুটে কয়েকজন। মোতাল্লেবকে ছোঁয়া মাত্রই অজ্ঞান হয়ে যায়।
ফিরোজ খান এবং আর্য কনক আপনার সাথে প্রতি মঙ্গলবার ঠিক 12টায় জয়েন করে থাকি এবং 2 পর্যন্ত চলবার কথা থাকে। আজকে আমরা আরেকটা ঘটনা শুনবো, বিকজ অনেকগুলো ঘটনা জমে গেছে। সো লাস্ট স্টোরি শোনার আগে আপনাকে বলছি, আপনি চাইলে আমাদের সাথে ফেসবুকে জয়েন করতে পারেন, facebook.com/এশিয়ান রেডিও। সেই ঠিকানায় গিয়ে সবার আগে আপনি আপনার কমেন্টটি করে ফেলবেন, আমরা চেষ্টা করবো সেটি পড়বার। এবং SMS মাধ্যমে যদি যান,
SMS এর মাধ্যমে লিখুন এআর স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটিতে। রুহি মোহাম্মদপুর থেকে বলছি, ভাইয়া আমি তোমাদের নিউ লিসেনার, তোমাদের প্রথম শো খুব ভালো লাগছে, তোমাদের শোটা চোস হচ্ছে, থ্যাংকস দিস শোর জন্য আমাকে আমাদেরকে থ্যাংকস নিয়ে আছে, ওয়েলকাম আপনাকে এশিয়ান রেডিও 90.8 FM লিখেছে। আমিরুল গাজীপুর থেকে, আমি প্রথম শুনছি, খুব ভালো লাগছে, তোমরা হচ্ছে তোমরা অনেকগুলো চাবে, তোমরা হচ্ছে বস আমরা লিখেছে, থ্যাংকস বন্ধু আমাদের সাথে থাকবেন এমনটি প্রত্যাশা করি। শারমিন আক্তার আছে আমাদের সাথে টঙ্গী থেকে, নতুন বন্ধু ওয়েলকাম করছি। আলিয়া আছে আমাদের সাথে, ভাইয়া স্টোরিগুলো খুবই ভয়ের আমরা লিখেছে। ফারভিন গাজীপুর থেকে, অনেক ভালো লাগছে স্টোরিগুলো, আজকে প্রথম শুনছি, ওয়াসাম লাগছে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকুন। জীবন আছে আমাদের সাথে গাজীপুর থেকে, ভাইয়া আপনাদের ভৌতিক শোয়ের আরো ভালো হোক এমনটাই প্রত্যাশা করছে সে আমাদের সাথে। রিয়াদ আছে আমাদের সাথে গোপালগঞ্জ থেকে, নতুন বন্ধু জয় ফ্রম লালবাগ থেকে, ওয়াসাম স্টোরিগুলো শুনছে। কালসার আছে আমাদের সাথে মিরপুর থেকে, সে ফোন নাম্বার দিয়েছে, সে আসতে চাচ্ছে আমাদের স্টুডিওতে, নিশ্চয়ই আমাদের ভৌতিক টিম আপনার সাথে যোগাযোগ করবে, সাথে থাকুন। এম বি সোহাগ আছে আমাদের সাথে, নয়েম আছে আমাদের সাথে ফতুল্লা থেকে, আমাদের সাথে আনিস আছে যাত্রাবাড়ি থেকে, অপু আছে আমাদের সাথে প্রথম শুনছে এবং অনেক ভালো লাগছে, আমাদের সাথে আছে হৃদয় লিখেছে, ফয়জুর রহমান আছে আমাদের সাথে, ফোন নাম্বার দিয়েছে, আসতে চাচ্ছে আমাদের স্টুডিওতে, আমাদের সাথে প্রিন্স আছে আমাদের সাথে, আমাদের সাথে আছে এম ডি আকাশ মিরাজ আছে, ফিরোজ ভাই কনক ভাই আপনাদের প্রথম SMS করলাম, আমাদের সাথে আছে মাতোয়াইল থেকে, আমাদের সাথে ইমরান সে আছে, আমাদের সাথে মেহেদি আছে, এইভাবে অসংখ্য বন্ধুরা আমাদের সাথে যুক্ত আছে, সাথে থাকুন আমাদের, আমরা আছি আপনাদের সাথে কিছুটা ক্ষণ।
এম ডি সালমান, এমডি সালমান তিনি আমাদেরকে বলছেন কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে বলছি, দ্বিতীয়বারের মতো শুনছি, খুব ভালো লাগছে। প্রতি মঙ্গলবার ঠিক রাত 12টায় আর যে কনক এবং ফিরোজ খানের সাথে আপনিও জয়েন করবেন সাথে বন্ধু বান্ধবদের নিয়ে। ঠিক এই মুহূর্তে আমরা আরেকটা ঘটনায় শুনে যাবো এবং সেই ঘটনা শোনবার পরপর কিন্তু আমরা ফিরে আসছি আপনার এস এম এস এবং কমেন্টগুলো নিয়ে। অবশ্যই আপনার এস এম এস করবেন 2323 এই নাম্বারে এবং কমেন্ট করবেন সেই চিরচেনা যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আপনারা চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারেন। অনেকগুলো কমেন্ট সেখানে জুড়ে গেছে, যারা যারা ভাবছেন যে না শুধুমাত্র কমেন্ট এবং এস এম এস করবো না, এর বাইরে আরো অনেক কিছু করার রয়েছে, তারা কিন্তু আমাদের সাথে জয়েন করতে পারেন। ঘটনা পাঠিয়ে, ঘটনা যদি পাঠাতে চান তাহলে facebook.com/bhautik90.8 সেই অ্যাড্রেসে চলে যাবেন এবং সেখানে ঘটনা লিখে আমাদেরকে ইনবক্স করবেন bhautik90.8 সেই অ্যাড্রেসে। এবং যদি যারা যারা ভাবছেন যে ইমেল করবেন নিজের রেকর্ড করে, তাদের জন্য অপশনটি খোলা রয়েছে। ইমেল করতে হলে আপনাকে যেটা করতে হবে সিম্পলি আপনার মোবাইলের যে ভয়েস রেকর্ডার রয়েছে সেই ভয়েস রেকর্ডারে আপনার ঘটনাটা আপনি রেকর্ড করে পাঠাবেন। আমরা চেষ্টা করবো সেটিকে শব্দ সংযোজন করে উপযুক্ত করার, আমাদের অন এয়ার উপযুক্ত করবার জন্য। তাহলে ঘটনাটা রেকর্ড করে ফেলুন, আমাদেরকে ইমেল করুন bhautik90.8@gmail.com। আরেকবার বলছি bhautik90.8@gmail.com। ভৌতিক বানান হচ্ছে bhoutik। আমরা চলে যাচ্ছি নেক্সট স্টোরিতে।
ভাইয়ারা, আমার নাম হচ্ছে নাজমুল হাসান সৌরভ, লেবানন থেকে বলছি। আমার এসে ঘটনা শেয়ার করা সম্ভব না, তাই লিখছি। ঘটনাটা আমার এক বন্ধুর মুখ থেকে শোনা, তার ভাইকে নিয়ে। ঘটনাটা বেশি দিন আগের না, 2013 সালের শেষের দিকে। আমার বন্ধুর ভাই ছিল ট্রাক ড্রাইভার। সে রাতে কাঁচামালের টিপ দিত। আমাদের গ্রামে একটা জায়গা ছিল, জায়গাটার নাম নচা পাগলার ডালা। সন্ধ্যার পর ওইখানে যাওয়াটা নিষেধ ছিল। জায়গাটা ছিল খুবই ভয়ঙ্কর এবং খারাপ। সাধারণত ওখানে কাঁচা সবজি, শাক ইত্যাদি ওইখানে পরিষ্কার করা হতো। জায়গাটার চারপাশে ছিল নদী, আশেপাশে এক মাইলে কোনো বাড়িঘর নেই। সেই ভাই একদিন রাতে গাড়ি লোড করার জন্য যায়, তার লেবার আসার কথা ছিল, সেজন্য সে সাহস করে যায় ওই জায়গায়। রাত তখন 1:30 বাজে। সে গিয়ে দেখে তার 6 লেবার এসে গাড়ি লুট দিচ্ছে। সে নির্ভয়ে গাড়ির ভেতরে গিয়ে বসে সবকিছু ভালোভাবে চলছে তা সে নিশ্চিতই একটু ঘুমিয়ে পড়লেন। হঠাৎ তার চোখ খুলে যায় এবং তার চোখ যায় গাড়ির লুকিং গ্লাসের দিকে। সে দেখতে পায় যে 6 লোক তার গাড়ি লুট দিচ্ছে, তাদের কোমরের নিচে কিছুই নেই। সে ভীষণ ভয় পায়, দুয়া চাপার তো সব পড়ার চেষ্টা করেছে। তারপর সে গাড়ি থেকে বের হয়ে দৌড় দেওয়া শুরু করল। পেছন থেকে শুধুই বিশ্রী হাসির শব্দ আসছিল। তারপর সে গাছের সাথে বাড়ি খেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। 4:00 দিকে তার লেভাররা তাকে ওই গাছের নিচে খুঁজে পায়। ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু তার কিছুদিন পরেই সেই ভাই বাজার থেকে গরম গরম জিলাপি কিনে তার শ্বশুরবাড়ির দিকে যাওয়ার জন্য রওনা দিল। কিন্তু তার শ্বশুরবাড়ি যেতে হলে সে নচা পাগলার ডালা দিয়ে যেতে হবে। বরাবরের মতো সে নদী পার হল, তারপর ডালার রাস্তা দিয়ে হাঁটছিল। বলে রাখা ভালো, তখন সন্ধ্যা হবে হবে, আচান দেবে দেবে এমন সময় সে দেখল একটা লোক তার দিকে আসছে। স্বাভাবিক মানুষের মতো মনে হল। তার সামনে এসে বলল, আমায় তোর জিলাপিগুলো দিয়ে যা। সে তাকে না দিয়ে তাকে ধাক্কা দিয়ে পেছনে ফেলে হাঁটা শুরু করল। হঠাৎ পেছন থেকে হাসির আওয়াজ আসতে লাগলো। সে পেছনে তাকিয়ে দেখে সেই লোকটা আর স্বাভাবিক নেই। খুব বিশ্রী একটা মুখ, বড় বড় দাঁত, বড় বড় হাতের নখ। সেই লোকটা বলে, সেদিন দৌড়ে বেঁচে গিয়েছিলি, আজ যাবি কই? বলি তার গলা চেপে ধরল। তার সাথে চোরাচুরি হচ্ছিল অনেক সময় ধরে। তারপর মাগরিবের আজান দেয়। তারপর সে দেখে আশেপাশে কিছুই নেই, সে আরো ভয় পায়। তারপরে সে দূরে গ্রামে ঢুকে যায়। সে তার শ্বশুরবাড়ির কাউকে কিছু বলে না। রাতে তার প্রচণ্ড জ্বর হয়, সে কথা বলতে পারে না। তারপরের দিন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে 2 চলে যায়, একটু ভালো হয়। তারপর সে তার বউকে সব ঘটনা খুলে বলে। তারপর তাকে বাড়ি নিয়ে আসা হয়। তার অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। তারপর তাকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজটা বলে, আপনারা অনেক দেরি করে ফেলেছেন, আমার তাকে ভালো করা সম্ভব না, তাকে আপনারা নিয়ে যান। পরের দিন সে ভাই মারা যান। ভাইয়ার এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। সৌরভ ফ্রম লেবানন থেকে।
একেবারে শেষ ঘটনাটা আমরা শুনে ফেললাম। আপনি শুনছেন ভৌতিক 90.8 এবং সৌরভ আমাদেরকে ঘটনা লিখে পাঠিয়েছেন লেবানন থেকে। আপনার কাছে কোনো ঘটনা যদি থেকে থাকে, আমি বলবো হাত গুটিয়ে থাকার সময়টা একেবারে শেষ। ঠিক এই মুহূর্তে আপনাকে ঘটনাটা লিখে পাঠাতে হবে এবং ঘটনা লিখবার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইলে কিংবা ডেস্কটপ কিংবা ল্যাপটপ আপনি যেখানেই পান না কেন সেই ঘটনাটা লিখে ফেলবেন। প্রথমে বাংলায়, সুস্পষ্ট বাংলায় আপনি সেই ঘটনাটা লিখবেন এবং আমাদেরকে ইনবক্স করবেন facebook.com/bhautik90.8 সেই অ্যাড্রেস। ফিরোজ খান সেটি রিড আউট করবার চেষ্টা করবে। যদি মানসম্মত এবং বিশ্বাসযোগ্য ঘটনা হয়ে থাকে facebook.com/asianradio সেই ঠিকানায় প্রতি মঙ্গলবার আমাদেরকে কমেন্ট করতে পারেন এবং আপনার মূল্যবান মন্তব্যগুলো অবশ্যই রিভিউয়ে, পেজ রিভিউয়ে আপনি যদি জানান তাহলে সেটা আমাদের জন্য খুব বেশি রকমের ভালো হয় এবং আমাদের পথ চলাটা আরো বেশি সুন্দর হয়। SMS মাধ্যমে শেষ মুহূর্তে অল্প কয়েকটা SMS নিয়ে আমরা আজকের মতো বিদায় নিব ভৌতিক 90.8 থেকে।
SMS এর মাধ্যমে আমাদের সাথে অসংখ্য বন্ধুরা যুক্ত ছিল এতক্ষণ পর্যন্ত। জহিরুল একবার শেষ সময় লিখছি মিরপুর থেকে, তুষার লিখেছে সলমান লিখেছে মিরপুর থেকে, আমাদের সাথে আছে ফারজানা মিরপুর থেকে, অনেক ভয় লাগছে, থ্যাংকস এমনকি শো করার জন্য। জীবন আছে গাজীপুর থেকে, জাহিদ মিরপুর থেকে লিখেছে, কামাল লিখেছে উত্তরা থেকে, মেহেদি হ্যাঁ মেহেদি অ্যান্ড শাহিন আলম তারা শুনছে, আমাদের নতুন বন্ধু ওয়েলকাম করছে আপনাকে এশিয়ান রেডিও নব্বই দশমিক কাজ। অভিত আছে আমাদের সাথে মাদারীপুর থেকে, অভি মাতোয়াল থেকে যাত্রাবাড়ি থেকে লিখেছে আমাদের গুড নাইট জানিয়েছে, আমির আছে আমাদের সাথে গাজীপুর থেকে, অনেক 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 প্রশংসা করছে আমাদের শ্রোতার, থ্যাংক ইউ সো মাচ। তারিন আছে আমাদের সাথে রামপুরা থেকে, আমাদের সাথে আছে কনক, আমাদের সাথে আছে নিরুপমা ছিল আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত, ফিরোজ শুনছে আমরা লিখেছে থ্যাংকস আমাদের সাথে, রনি আছে আমাদের সাথে, জীবন আছে গাজীপুর থেকে, অসংখ্য বন্ধু এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত ছিল এতক্ষণ পর্যন্ত, সবাইকে অনেক অনেক থ্যাংকস আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আর যাদের SMS গুলো পড়তে পারেনি সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, চেষ্টা করি সবার SMS গুলো পড়ার জন্য, হয়তো সময়ের কারণে আমরা আপনাদের সবগুলো SMS রিড আউট করতে পারছি না।
এবং আজকের মতো আর যে কনক এবং ফিরোজ খান আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি, আমরা অপেক্ষায় থাকবো আপনি আমাদের স্টুডিওতে আসবেন এবং আপনার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা যদি থেকে থাকে তাহলে সেটি শেয়ার করবেন। আরেকবার SMS এর নাম্বারটা বলে দিচ্ছি, আর লিখে স্পেস দিয়ে লিখতে হবে B90.8 অর্থাৎ ভৌতিক 90.8 FM এর শর্ট ফর্ম, দেন স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম এবং সেলফোন নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। ঘটনা লিখে পাঠাবার জন্য একটি ফেসবুক ফ্যান পেজ রয়েছে ভৌতিকের, সেই ফ্যান পেজে আমাদেরকে ইনবক্স করতে হবে facebook.com/bhautik90.8 সেই অ্যাড্রেসে। এবং এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং পরবর্তী প্রোগ্রাম প্রতি মঙ্গলবারই আমাদের প্রোগ্রাম হয়ে থাকে, সো ফেসবুকে আমাদের ফ্যান পেজে কানেক্টেড থাকবেন, এশিয়ান রেডিওর ফ্যান পেজে কানেক্টেড থাকবেন এবং সামনে ঈদ আসে আপনাদের জন্য কি চমক থাকছে সেই সব ব্যাপার স্যাপারগুলো জানবার জন্য অবশ্যই facebook.com/asianradio সেই ফ্যান পেজে কানেক্টেড থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।